This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমিও অনেক 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 ভালো আছি। জি বন্ধু, কেন এত ভালো আছি তা তো অবশ্যই আমি জানাবো, তার জন্য কিন্তু আমার সাথে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের সঙ্গেই থাকতে হবে বন্ধু। আর ঘড়ির সময়টা এক্স্যাক্টলি রাত 10:30 এবং আমি আছি ঠিক রাত 1:30 পর্যন্ত। সো বন্ধু, কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? মনটা ভালো আছে তো? যদি ভালো নাও থেকে থাকে, একটু পরে কিন্তু ভালো হয়ে যাবে, কারণ আজকে বিশাল এক ধামাকা হতে যাচ্ছে। ধামাকার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধু। আর বন্ধু, আমরা সবাই কিন্তু নতুন সব জিনিস পছন্দ করি, তাই না? সময়ের সাথে আপনি যখন নিজেকে নতুন রূপে যেমন ফিরে পেতে চাচ্ছেন, তেমনি আপনার পুরনো বন্ধু এফ এম গুরু নামে নতুন উদ্যমে হাজির হবেন আপনারই সামনে। আমরা সবসময় চাই আপনাদের নতুন নতুন জিনিস উপহার দিতে, এফ এম গুরু তারই একটি প্রয়াস। জি বন্ধু, আমি যারা আমাকে মঙ্গলবার ভালোবাসা ডায়েরিতে শুনেছেন তারা জানেন যে আমাদের গুরু এহতেশাম, তাকে এখন আমরা ওদিন সবাই সবাই আমি সবাইকে বলেছিলাম যে এফ এম গুরু, কারণ এখন থেকে আর নয় লাভ গুরু, এখন থেকে এফ এম গুরু। এফ এম গুরু লিখে যারা এস এম এস বা কমেন্ট করবেন তাদের কমেন্ট এবং এস এম এস কিন্তু আমি পড়বো। আর বন্ধু, কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে তা কিন্তু অবশ্যই জানাতে একদমই ভুলবেন না। আমাকে জানানোর জন্য আপনি আমাকে এস এম এস করতে পারেন। এস এম এস করার জন্য আপনার সেলফোনের এস এম এস অপশনে গিয়ে টাইপ করবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চান। আর শুরুতে কিন্তু অবশ্যই লিখবেন এফ এম গুরু, নাহলে কিন্তু আমি আপনার এস এম এস টি পড়বো না বন্ধু। পরে কিন্তু কোনো প্রকার অভিযোগ করা যাবে না যে আর জি ইমা কেন আমার এস এম এস টা পড়লো না। আর কমেন্টেও অবশ্যই যারা আমাদের সঙ্গে ফেসবুকে, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ টি রয়েছে হুইচ ইস www.facebook.com/dhakafm90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন, সেখানে আমাদের অতিথি বন্ধুর ফটো আপলোড করা হবে বন্ধু। আর সেখানেও আপনি কমেন্ট করবেন, অবশ্যই কিন্তু লিখবেন এফ এম গুরু, লিখে তারপর আপনি আপনার কমেন্ট টি করবেন বন্ধু। আর এফ এম গুরু না লিখলে এস এম এস অথবা কমেন্ট আমি কিন্তু কিছুই পড়বো না। সো বন্ধু অবশ্যই লিখবেন, লিখতে একদমই ভুল করবেন না। আমি আবারও বলে দিচ্ছি, এফ এম গুরু লিখে দেন আপনি আপনার কমেন্ট অথবা আপনি আপনার এস এম এস টি করবেন বন্ধু, আর একদমই কিন্তু ভুল করবেন না, নাহলে কিন্তু আমি আপনার এস এম এস টি পড়ছি না বন্ধু। আর বন্ধু, গ্রিল সিঙ্গারা, সমুচা, ডালপুরি কিংবা চটপুটি, এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আর বন্ধু, কেমন আছেন, কি করছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি তো জানিয়েছি যে আমি আজকে অনেক বেশি ভালো আছি বন্ধু। আর বন্ধু, এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানের বিরতির পর ফিরছি।
কিছু সময় বাস্তবতা আমাদের সাথে প্রতারণা করে।
গুরু সেদিন সে বলছিল একসাথে থাকবে, কিন্তু এখন পর্যন্ত আমি তার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পারতেছি না, সে কোনো ধরনের কোনো রেসপন্স করতেছে না।
আমরা আবারও আসছি গল্পের পেছনের গল্প ভালোবাসার ডায়েরি নিয়ে প্রতি মঙ্গলবার রাত 10:30। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে সমস্ত নির্যাতিত মানুষের পক্ষে।
মামা একটু চটপটি,
মরিচ বেশি করে,
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা,
ও ঝাল 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 চিল চিল ফি, ও প্রাণাবের সাথে চলো আজ করি ডিল, কালের উৎসবে খুশি খুশি
প্রাণব ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ। আর বন্ধু, কিল সিঙ্গারা সামোচা ডালপুরি কিংবা চটপটি, এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ। প্রাণীর উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আর বন্ধু, আরেকটি ইনফরমেশন আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে সাইফোর্সে ঈদ উপলক্ষে বিভিন্ন কোর্সে অনেক 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 ছাড় চলছে। কিন্তু বন্ধু, বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432007। আরেকটি নাম্বার আছে বন্ধু, সেটি হচ্ছে 01713432025। আরেকটি নাম্বার আছে, সেটি হচ্ছে 01714163640। এই নাম্বারে বন্ধু আপনি ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন। আর যেটা বলছিলাম আমি গানের বিরতিতে যাবার পূর্বে, যে সেটি হচ্ছে যে আমরা সবাই কিন্তু নতুন নতুন জিনিস খুব পছন্দ করি, তাই না? আর বন্ধু, সময়ের সাথে আপনি যখন নিজেকে নতুন রূপে যেমন ফিরে পেতে যাচ্ছেন, ঠিক তেমনি আপনার পুরনো বন্ধু FM গুরু নামে নতুন উদ্যমে হাজির হবেন আপনাদেরই সামনে। আমরা সবসময় চাই বন্ধু আপনাদের নতুন নতুন কিছু উপহার দিতে, FM গুরু তারই একটি উপহার। আর বন্ধু, যেটি আমি বলেছিলাম বিরতিতে যাবার পূর্বে, সেটি হচ্ছে যে আপনি আপনার SMS অথবা কমেন্টে অবশ্যই কিন্তু লিখবেন FM গুরু, কারণ এখন থেকে আর নয় লাভ গুরু, এখন থেকে FM গুরু বন্ধু। অবশ্যই FM গুরু লিখে আপনার নাম স্পেস দিয়ে আপনার লোকেশন স্পেস আপনার এজ দেন, আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বার। আর ফেসবুক তো আছে বন্ধু, ফেসবুকে যে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইজ www.facebook.com/ঢাকা FM 90.4, আপনি ভিজিট করবেন। সেখানে আমাদের অতিথি বন্ধুর ফটো আপলোড করা হয়েছে বন্ধু, এবং আপনারা যারা ফেসবুকে আমাদের সঙ্গে জয়েন করেছেন তারা দেখে ফেলেছেন যে আজকে আমাদের অতিথি কে। জি বন্ধু, আজকে প্রাণা ভালোবাসা বাংলাদেশের অতিথি অভিনেতা মাজনুন মিজান। আজ শুনবো আমরা তার ভালোবাসার কথা। সো বন্ধু, একদমই কিন্তু কোথাও যাওয়া যাবে না, একদম আমাদের সঙ্গেই থাকতে হবে। আর যেহেতু আমি বলেছিলাম যে যারা আমাকে FM গুরু লিখে তারপর আপনি আপনার কমেন্টটি করবেন, তাদের কমেন্ট আমি পড়বো। সো বন্ধু, একদম দেরি করবেন না, FM গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করে ফেলুন। আর যারা এখন পর্যন্ত কমেন্ট করেছেন, অনেকেই দেখলাম যে আমি লিখিনি, তাদের কমেন্ট কিন্তু আমি পড়বো না। সো যতই কমেন্ট করুন না কেন, অবশ্যই FM গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। আর যারা আমাকে SMS করেছেন, সবাই FM গুরু লিখে তাদের SMS-টি করেছেন। যেমন আমি দেখতে পাচ্ছি আমাদের প্রথম SMS-টি করেছেন বাবলু লালবাগ থেকে, তিনি লিখেছেন, সালাম নিবেন, আই লাভ ইউ FM গুরু, হাউ আর ইউ আর জে ইমা, তারপর একটা নাই আমি নাই বলি। বাবলু ভাইকে আমি আসলে কি বলবো আমি বুঝতে পারছি না। যাই হোক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই SMS-টির জন্য। আর আছেন আমাদের সঙ্গে জাহাঙ্গীর, আছেন জাহাঙ্গীর আলম কাপাসিয়া গাজীপুর থেকে। তিনি বলেছেন যে তিনি একজনকে অনেক ভালোবাসে কিন্তু তিনি বলতে পারছেন না। কেন বন্ধু, বলতে না পারার তো কিছু নেই। ভালোবাসেন একজনকে, অবশ্যই তাকে গিয়ে বলে দিন। কালকে ফ্রাইডে আছে, ছুটির একটা দিন, ছুটির দিনে ভালোবাসা মানুষটিকে গিয়ে বলে দিন, আই হোপ কাজ হবে। আর আছেন আমাদের সঙ্গে রঞ্জু আহমেদ কুমারখালী থেকে, তিনি বলেছেন যে কেমন আছো জি বন্ধু, অনেক ভালো আছি। আর তিনি FM গুরুকে হাজারো সালাম জানিয়েছেন। জি বন্ধু, আমি সালামটি পৌঁছে দিলাম। আরো আছেন SMS আমাদের সঙ্গে শাহিন আছেন শরীরপুর থেকে, তিনি বলেছেন যে আই লাভ মাই FM গুরু। ধন্যবাদ বন্ধু। আর একজন, তিনি তার নামটি লিখেননি, তিনি আই লাভ ইউ লিখেছেন অনেকবার। আরো দেখতে পাচ্ছি নাদিম আছেন বিক্রমপুর থেকে, তিনি বলেছেন জি গুরু কেমন আছেন, গুরু অনেক ভালো আছে, আর সালাম জানিয়েছেন। জি বন্ধু, আমি আপনার সালামটি পৌঁছে দিলাম। সো সাগর আছেন গাজীপুর থেকে, তিনি আমাদের নতুন বন্ধু। ভালোবাসা আমার ভালো লাগে না, ভালোবাসা কেন মানুষকে কাঁদায়,
ভালোবাসা ভালো লাগে না, তাই না? ভালোবাসায় আসলে ভালো খারাপ সবই থাকে। সো বন্ধু, ভালোবাসা যেমন কখনো সুখের হয় কখনো কষ্টেরও হয়, দুটি মিলেই কিন্তু ভালোবাসা। আর ফেসবুকে আছেন অনেকে আমাদের সঙ্গে, যেমন আছেন প্রেম খান, তিনি গত মঙ্গলবার আমাদের সঙ্গে ছিলেন, এজন্য তিনি জানেন যে এফএম গুরু না লিখে কমেন্ট করলে তার কমেন্টটি পড়া হবে না, এজন্য তিনি একদম শুরুতেই লিখে দিয়েছেন এফএম গুরু। ধন্যবাদ বন্ধু। মুনতাসির মামুন আছেন, তিনি জানিয়েছেন, বলতে চেয়েছেন কেমন আছি। জি বন্ধু, অনেক 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 ভালো আছি, আশা করছি আপনিও অনেক ভালো আছেন। আরো আছেন আমাদের সঙ্গে আজব বয় আলাউদ্দিন, তিনি লিখেছেন, ভালোবাসার মানুষকে চোখ দিয়ে দেখতে হয় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়, তাই আমি তোমাকে না দেখলেও ভালোবাসি, তুমি আছো অনেক দূরে তবু আছো হৃদয় জুড়ে। খুবই ভালো লাগলো আপনার কমেন্টটি বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই খুব সুন্দর কমেন্টটির জন্য। আরিয়ান খান রিফাত আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মঈন উদ্দিন চানি, তিনি বলেছেন যে এফএম গুরু তুমি কেমন আছো, আশা করি ভালো আছো। অধ্যয় চৌধুরী, তিনিও জানতে চেয়েছেন কেমন আছি, সবাই জানতে চেয়েছেন কেমন আছি। জীবন্ধু অনেক ভালো আছি, আর অবশ্যই আপনার কমেন্টটি করার সময় এফএম গুরু লিখে আপনার কমেন্টটি করে দিবেন। আর বন্ধু, গ্রিল সিঙ্গারা, সামোচা কিংবা চটপুটি, সব ঝাল ঝাল খাবারের সাথে চিলচিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ, প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণ আপের সাথে, প্রাণ আপ ফিল দ্য চিল। আর বন্ধু, এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।
সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
ও ঝাল 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 চিল চিল ও প্রাণাবের সাথে চলো আজ করি ডিল আনের সবে খুশি খুশি
প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ
বন্ধু গ্রিল সিঙ্গারা সামোচা ডালপুরি কিংবা চটপুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল 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 পেতে খেয়ে যান প্রাণাপ প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে প্রাণাপ ফিল দ্য চিল আর আরেকটি কথা বন্ধু ঈদ উপলক্ষে সাইফোর্সে বিভিন্ন কোর্সে অনেক ছাড় চলছে বন্ধু বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432007 আরেকটি নাম্বার আছে বন্ধু সেটি হচ্ছে 01713432025 আরেকটি নাম্বার আছে 01714163640 এই নাম্বার গুলোতে আপনি যোগাযোগ করতে পারেন আর বন্ধু বিরতিতে যাবার আগে আমি বলেছিলাম যে অবশ্যই কিন্তু আপনি আপনার SMS অথবা কমেন্টে একটা জিনিস লিখতে ভুলবেন না সেটি হচ্ছে FM গুরু জি বন্ধু এখন থেকে আর নয় লাভ গুরু এখন থেকে FM গুরু বন্ধু আর যারা FM গুরু লিখে আমাকে SMS অথবা কমেন্ট করবেন তাদের কমেন্টই কিন্তু আমি পড়ব সো বন্ধু একদমই দেরি করবেন না ফেসবুকে যে আমাদের পোস্ট দেওয়া হচ্ছে আমাদের অতিথি বন্ধু আর আজকে প্রাণাম ভালোবাসার বাংলাদেশে আজকের অতিথি অভিনেতা মাজনুন মিজান আজ আমরা শুনবো তার ভালোবাসার কথা আর বন্ধু আপনি আমাদের যে আমরা ফটোটা যেটি আপলোড করেছি সেটিতে লাইক দিয়ে অবশ্যই আপনি আপনার কমেন্টটি করবেন আর কমেন্টে একদম লিখতে ভুলবেন না এখন বড় লিখে আপনি আপনার কমেন্টটি করবেন বন্ধু যেমন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই আছেন আমাদের সঙ্গে আশরাফুল মামুন আছেন তিনি বলেছেন যে FM গুরু ইমা আপু গুরুকে আমার সালাম দিবেন আমি আফরোজাকে ভালোবাসি আমি কোনোদিন বলতে পারিনি আমি তোমাদের অনুষ্ঠান অনেকদিন যাব শুনি বাট কমেন্ট প্রথম করলাম জীবন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর কমেন্টের জন্য আর প্রথম কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি আপনার কথা আমার কথা চেয়ে রেখেছেন সেটা হচ্ছে আপনি FM গুরু লিখে আমাকে কমেন্টে করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু আর বন্ধুরা যারা আমাকে শুনছেন তাদেরকে বলছি যে অবশ্যই কিন্তু FM গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন একদমই ভুল করবেন না প্রথমে কি লিখবেন কমেন্টে সেটি হচ্ছে FM গুরু লিখে তারপর আপনি আপনার কমেন্টই করবেন আর বন্ধু যারা আমাকে SMS করছেন তাদেরকেও বলছি অবশ্যই SMS এ প্রথমে লিখবেন FM গুরু স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে আর ফেসবুকে যে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে উইচ ইজ www.facebook.com/ঢাকা FM 90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন আমি আবারও বলছি যে আজকে আমাদের অতিথি হচ্ছে অভিনেতা মাজনুন মিজান আজকে আমরা শুনবো তার ভালোবাসার কথা অনেকেই আছেন আমাদের সঙ্গে ফেসবুকে সোহাগ আছেন সুমি আক্তার আছেন সাখাওয়াত হোসেন আরো অনেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা সবাই যেটা জানতে চাচ্ছেন যে আমাদের FM গুরু কখন আসবে সবাইকে অনেক অপেক্ষা করিয়েছি তাই না সো বন্ধু আর অপেক্ষা করাচ্ছি না আমি
যারা এখন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বৃহস্পতি এবং শুক্রবারের এই মহেন্দ্রক্ষণে আমাদের সাথে থাকবার জন্য এবং চিরচেনার সেই কথা চলে এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি ভালো লাগার সুর বাজবে তোমার মনে আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ আমাদের ভালোবাসার বাংলাদেশ এবং প্রতি মুহূর্তের জন্য এই মুহূর্তে আমি স্বপ্ন দেখছি বন্ধু এই মুহূর্তে ঠিক সেই রকম ভাবেই কল্পনা করছি আর কোন রকম চোখ রাঙানি নয় কারো ধমকের সুর নয় বরং প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
জীবন্ধু সবাই জানতে চেয়েছেন যে আপনি কেমন আছেন।
আমি ভালো আছি। ইনফ্যাক্ট যখন এই এই মহেন্দ্রক্ষণ এসে পৌঁছায়, যখন 30-35 লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই লিসনার্স কমিউনিটির সাথে আমার যোগাযোগ হওয়ার সুযোগ তৈরি হয়, এটি বলার অপেক্ষা রাখে না। আমার ভালো লাগা একটা চতুর্মুখী রূপ নেয়, এবং আজকে সত্যিকার অর্থে আমি এক্সাইটেড যে কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের হটসিটকে যিনি অলঙ্কৃত করতে যাচ্ছেন তিনি আমার পছন্দের একজন অভিনেতা, এবং তার চাইতে বড় কথা তিনি পছন্দের একজন মানুষ। আমি খুব অল্প সময়ের মধ্যেই তাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধু, কিন্তু তার আগে আমরা কিছু টেক্সট নিয়ে নিই।
জি বন্ধু, অনেকে আছেন ফেসবুকে আমাদের সঙ্গে, যেমনটি আছেন এই মুহূর্তে সাব্বির হোসেন, তিনি বলেছেন আই লাভ ইউ এফএম গুরু।
আই লাভ ইউ অ্যাজ ওয়েল। এবং আপনারা যারা যারা ভালোবাসার কথা বলেন, বিশ্বাস করুন ঠিক তত পরিমাণ ভালোবাসা আমার পক্ষ থেকে আপনাদের জন্য প্রসারিত হতে থাকে।
গুরু, অনেকেই আমাকে এসএমএস এবং কমেন্টে লিখে যে তারা তাদের ভালোবাসা মানুষটিকে বলতে পারছে না যে আই লাভ ইউ, তাদের জন্য কিছু বলে দিন গুরু।
দেখুন, আপনি আপনাকে আমি কিছু মুহূর্তের কথা কল্পনা করবার জন্য বলে দিচ্ছি। যেমন প্রকৃতির কাছ থেকে কিন্তু ভালোবাসার শিক্ষা নিতে হয়, আমি বারংবার এই স্টুডিও থেকে, এই প্ল্যাটফর্ম থেকে, ইনফ্যাক্ট এই মাইক্রোফোন থেকে বলবার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে পৃথিবীতে যদি সত্যিকার অর্থে মহাকালের বা স্রষ্টার রহমতের কোনো জিনিস যারা পরিমাণ অনুভূতি হিসেবে থেকে থাকে, তার নামই হচ্ছে ভালোবাসা। আপনাকে আমি একটা অনুভূতির বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। আঁকা বাঁকা মেঠো পথ, শান্ত নদী, তপ্ত দগ্ধ মাটি, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোদা গন্ধ, এসব ভালো লাগাগুলোই বহুমাত্রিক রূপ কিন্তু তখন পায় বন্ধু, যখন ভালোবাসার সেই মানুষটি শক্ত করে আপনার পাশে এসে দাঁড়ায় এবং দারুণ করে আপনার পাশে এসে তার উপস্থিতি জানান দেয়। সেই রকম মানুষের অনুভূতি যদি পেয়ে থাকেন, এ ধরনের একরকম আবহ যদি আপনার মনের মধ্যে দোলা দিয়ে যায়, যদি দারুণ এক সুখানুভূতি আপনার নিউরনে সেই প্রকোষ্ঠে ঝড় তুলতে থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি প্রেমে পড়েছেন। এবং এই ব্লেসড মোমেন্টটাকে আপনি হাতছাড়া করতে চাইবেন না, করা ঠিকও হবে না। স্ট্রেট ওয়েতে বলে দিন আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনার জীবন সত্যিকার অর্থে বড় বেশি অসম্পূর্ণ।
সো বন্ধুরা, যারা আমাকে এতক্ষণ ধরে কমেন্ট এবং এসএমএস করেছেন যে ভালোবাসা মানুষটিকে বলতে পারছেন না, তারা অবশ্যই জেনে গিয়েছেন যে কিভাবে বলবেন। আর বন্ধু পলি বনানী থেকে আমাদেরকে লিখেছেন যে গুরু, আমি একজনকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, আমাদের এই সম্পর্কের কথা আমরা বাসায় জানিয়েছি, তার বাসায় কোনো সমস্যা নেই, কিন্তু আমার পরিবার তাকে মেনে নিতে চাচ্ছে না, কারণ আমার ভালোবাসার মানুষটি দেখতে অনেক কালো এবং তার বাসা পুরান ঢাকা। এই দুটির কারণে আমার পরিবার তাকে মেনে নিতে চাচ্ছে না, তার কাছ থেকে আমাকে সরে যেতে বলেছে। এখন আমি কি করব গুরু?
বিশ্বাস করেন, বৈবাহিক সম্পর্কের পর মানুষের বাহ্যিক যে লুক অথবা কোন রকমের যে ইজম যেগুলো আমাদের মনের মধ্যে কাজ করে সেগুলোর কোনো এক্সিস্ট করে না। এক্সিস্ট যেটি করে সেটি হচ্ছে সে কতটুকু ট্রাস্টওয়ার্দি, সে মানুষ মানুষ হিসেবে কতটুকু ভালো, তার মধ্যে যে মানবীয় গুণাবলী থাকা উচিত দারুণভাবে সেটি ফ্লারিশ করছে কিনা, সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তার সাথে সম্পর্ক, তার সাথে বাকি জীবনের পথ চলা। আমি বিশ্বাস করি যে ভালোবাসা এমনই একটা রহমতের সম্পর্ক এই পার্থিব জগতে, কোনোভাবেই আপনার এই ভালোবাসাটাকে অসম্পূর্ণ বঙ্গহানি করে তুলবেন না আপনার পরিবারের মানুষজনকে দূরে রেখে। তা আমি বিশ্বাস করি আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন এবং আপনার ভালোবাসার মধ্যে যদি সেই বিশ্বাস, সেই টান, সে মহব্বত দারুণভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকে, তাহলে একসময় আপনার ভালোবাসার কাছে সবাই ধরা দিতে বাধ্য। যে মানুষগুলো আপনাকে প্রচন্ড ভালোবাসে, যাদের ঔরসে আপনি জন্ম নিয়েছেন, তারা আপনার ভালোবাসার মূল্য বুঝে অবশ্যই আপনাকে ফিরিয়ে দিবে না। রাদার যে মানুষটাকে আপনি ভালোবাসেন তারাও তাকে আপন করে নিবে, এবং সবাই মিলে ভালোবাসার মানুষটাকে নিয়ে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেন। সে প্রতীক্ষায় আমি থাকি, আমরা থাকি, আমরা সবাই থাকি।
জি গুরু, আর একজন খুব কঠিন একটি সমস্যা নিয়ে আমাদেরকে এসএমএস করেছেন, সেটা হচ্ছে সাথী পুরান ঢাকা থেকে। তিনি বলেছেন যে তার ভালো মানে সে একজনকে খুব ভালোবাসে, দুজনই দুজনকে খুব ভালোবাসে, তাদের রিলেশনটা প্রায় 5 মাসের কাছাকাছি, কিন্তু হঠাৎ করে একটি অবিশ্বাসের ঝড় এসে তাদেরকে আলাদা করে দিতে চাচ্ছে। সেটি হচ্ছে তার ভালোবাসার মানুষটির নাম হচ্ছে পলাশ। পলাশের এক বান্ধবীর সাথে এফবিতে তার কথা হয়, সেই মেয়েটি কথা প্রসঙ্গে বলে যে পলাশের সাথে তার 1.5 বছরের সম্পর্ক। এই ব্যাপারটা যখন আমি পলাশের সাথে শেয়ার করি, তখন পলাশ বলে যে ওই মেয়েটি একটু পাগল ধরনের এবং মেয়েটি পলাশকে পছন্দ করে, কিন্তু পলাশ তাকে ভালো বন্ধু হিসেবে জানে। এখন গুরু, এই সামান্য একটি কথার কারণে সেই মেয়েটি তাকে ছেড়ে চলে গিয়েছে।
কংগ্রেচুলেশন এবং ওয়েলকাম জানাচ্ছি আপনাকে নতুন এই জীবনে, নতুন এই পৃথিবীতে। যার সাথে সেপারেশন হয়ে গেছে সেই জন্য আপনাকে কংগ্রেচুলেট করছি, আর দারুণভাবে আপনাকে আহ্বান জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি নতুন এবং স্বাধীন এই পৃথিবীতে, যেখানে আবার নতুন করে আপনি পথ চলা শুরু করবেন, আপনার হাতটাকে খালি রাখবেন। চোখেও একজন দেখবেন পথের বাঁকে দারুণ করে ভালোবেসে মিষ্টি হেসে আপনার পাশে এসে দাঁড়াবে এবং হাতের মধ্যে হাত ধরে সেই ভালোবাসাটা আবার প্রতিস্থাপিত হয়ে আসবে। আমি কংগ্রেচুলেট এই কারণে করেছি, নিঃসন্দেহে সেটি মোহ ছিল, সেটি ভালোবাসা ছিল না। ভালোবাসা এমনই এক বিশ্বাসের দারুণ এক পাহাড়ের নাম, যেখানে এ ধরনের সামান্যতম ঘটনায় হুড়মুড় করে ভেঙে পড়বে সম্পর্ক, তার কোন রকমের কোন এক্সিস্টেন্স নাই। বিশ্বাস এমন এক জিনিস, ভালোবাসাকে অন্য এক জায়গাতে নিয়ে যায়। সো আমার মনে হয় যে তার মধ্যে মোহ ছাড়া অন্য কিছু থাকতে পারে না। সো মোহ কখনোই টিকতে পারে না, ভালোবাসা সারা জীবন থাকবে, দিনের পর দিন থাকবে, বছরের পর বছর থাকবে। এরকমই ভালোবাসার এক সারথি আমার সামনে উপস্থিত, আর সময় নানি। আমি যখন কথা বলতে তার দিকে উদ্যত হচ্ছি, তখন আমি বড় বেশি করে স্মরণ করছি হুমায়ুন আহমেদ, বাংলা সাহিত্যের, বাংলার শিল্প আকাশের এক বরপুত্র, যিনি এখন না ফেরার দেশে। স্রষ্টার কাছে প্রার্থনা করি, যেমন ভালো লাগা যেমন ভালোবাসায় মথিত করে রেখেছিলেন পার্থিব যে জগতে, সে মানুষটি যেন স্রষ্টা তোমার কাছে তেমন ভালো লাগায় থাকে। এবং এই মানুষটিকে চিন্তা করতে গেলে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের মনের মধ্যে ভিড় করে, কিছু চরিত্র কেন জানি নিজের অজান্তেই আমাদের মনের জানালা দিয়ে দিয়ে উকি ঝুঁকি মারে। তেমনই একটি ক্যারেক্টারের নাম হচ্ছে মজনুন মিজান, যাকে দেখলে বা যাদেরকে দেখলে আমার মনে হয় যে হুমায়ুন আহমেদের কোন একটি ক্যারেক্টার মনে হয় আমার সামনে দাঁড়িয়ে আছে। তো আমি স্পেশালি রিকল করতে পারি 9 নম্বর বিপদ সংকেত, আমার আছে জল, যেসব এই 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 মুভিগুলোতে তার সদর তার উপস্থিতি এবং তার অভিনয় দারুণ এক মাত্রা যোগ করেছিল। এবং আরো অনেক নাটক, স্পেশালি এখনো অনেক নাটক চলছে, এবং এক কথায় বলা যেতে পারে অভিনয়কে দারুণ এক বাস্তব রূপে ধরা দিয়েছেন এই এই কারিগর, এই শিল্পী মজনুন মিজান। আমি সত্যি বড় বেশি আনন্দিত, মানুষ হিসেবে তাকে আমি পছন্দ করি, সেই মানুষটিকে আজকে আমাদের কাছে আমন্ত্রণ জানানোর জন্য, হট সিটকে অলঙ্কৃত করবার জন্য আমি তার কাছে যাব। তার আগে একটু গুড নিউজ দিয়ে দিই, যে আমরা আমাদের জন্য আপেল মাহমুদ একজন সুরকার, নিজে একজন গায়ক, এর মধ্যে দারুণ একটি ঘটনা যে আমাদের মেরিল প্রথম আলো এই জরিপেতে সে আমাদের সিলেকশন হয়েছে আপেল মাহমুদের ফিচারিং এ গান আদিলের গাওয়া দূরে কোথাও যেও না। এই গানটা আমি স্পেশালি ডেডিকেট করতে চাচ্ছি সেই মানুষটিকে, যে মানুষটিকে আমি বড় বেশি পছন্দ করি এবং দারুণ এক অভিনেতা মজনুন মিজান, তার উদ্দেশ্যে সেই গানটি। দূরে দূরে কোথাও যেও না, জান পাখি গো আমার প্রাণ সখী গো। ভালোবাসায় টইটুম্বুর একটি গান, দারুণ দারুণ ফিচারিং। আই জাস্ট প্রাউড অ্যাবাউট আপেল মাহমুদ, আমাদের ঢাকা এফএম পরিবারের দারুণ এক নক্ষত্র, চমৎকার ফিচারিং। এবং আদিল অবশ্যই গানটি খুব ভালো গেয়েছেন, দূরে কোথাও যেও না। এবং যেটি ডেডিকেট করছিলাম এই প্রেমের কথাই, ভালোবাসার কথা, মহব্বতের কথা, ইশকের কথা, যাকে উদ্দেশ্য করে আমাদের ডেডিকেট করা, তিনি হচ্ছেন মজনুন মিজান। আই এম রিয়েলি ইটস এ প্রিভিলেজ টু শেয়ার দ্য স্টুডিও উইথ মজনুন মিজান। আমি স্বাগত জানাচ্ছি আপনাকে।
ধন্যবাদ গুরু আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ ঢাকা এফ এম কে। এই মুহূর্তে যারা ঢাকা এফ এম শুনছেন দেশে দেশের বাইরে, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন। আর আপনি শুরু করবার সময় বলছিলেন হুমায়ুন স্যারের কথা, মনটা খারাপ হচ্ছিল। স্যার আসলে না ফেরার দেশে চলে গেছেন, স্যার বড় বেশি আগে চলে গেছেন, আর পরে গেলে খুব বেশি ক্ষতি হতো না, যতটা বেশি ভালো হতো আমাদের জন্য, আমাদের দেশের জন্য। আজকের ঢাকা এফএম এর সাথে আমার এই সময়, আমার এই ক্ষণ, আমার এই উপস্থিতি আমি স্যারকে ডেডিকেট করতে চাই। আর আমি যথেষ্ট সম্মানিত বোধ করছি ঢাকা এফএম গুরু আজকের শো, আজকে আমি এখানে এসব মিলিয়ে আবার ধন্যবাদ জানাচ্ছি গুরু আপনাকে।
থ্যাংক ইউ। আসলে আমি অনুষ্ঠানটি শুরু করবার আগে আমি ইনফ্যাক্ট এই নামটির সাথে যেভাবে আপনারা অনেক বেশি জড়িয়ে আছেন হুমায়ুন আহমেদ, এবং এই নামটির সাথে এত বেশি শ্রদ্ধা, এত বেশি ভালো লাগা মিশে আছে, এবং আমরা বাঙালি হিসেবে বলেন আর বাংলাদেশি হিসেবে বলেন, আমাদের পরিচয়টাকে, আমাদের অনুভূতি জায়গাটাকে আকাশের মতো বড় করে দিয়েছেন যে মানুষটি, তিনি হচ্ছেন হুমায়ুন আহমেদ। একটা অনুভূতিকে একজন শিল্পী যে কতভাবে চিত্রায়িত করতে পারে, এই মানুষটি পৃথিবীতে না আসলে হয়তো কাছ থেকে যেটা জানার বা বোঝার বা দেখার সুযোগ হয়ে উঠত না। আরো কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাই।
স্যারকে নিয়ে বলতে গেলে তো আসলে অনেক কথা বলা যায়, আমাকে প্রায় এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে আপনি স্যারের সাথে কাজ করেছেন, স্যারকে নিয়ে কিছু বলুন। আমি স্যারের সাথে দীর্ঘ সময় কাজ করেছি, স্যার আমাকে পছন্দ করতেন, স্যার আমার অভিনয় পছন্দ করতেন, এটা ভাবতে আমার অনেক ভালো লাগে, আমি গর্বিত হই। আমার স্যারের সাথে সময়টুকু অনেক বেশি স্মৃতিময় এই কারণে যে আমার ব্যক্তিগত জীবনের সাথে, আমার সাংসারিক জীবনের সাথে স্যার জড়িয়ে আছেন। আমি যতদিন বেঁচে থাকব স্যার জড়িয়ে থাকবেন। স্যারের সঙ্গে কাজ করার সময়টাই আসলে অনেক উপভোগ্য। সে এত সহজতর একজন মানুষ ছিলেন, এবং একই সাথে অনেক বেশি বড় মানুষ ছিলেন। আমি সৌভাগ্যবান ভাবি নিজেকে যে আমি তার অনেক কাছের ছিলাম। উনি আমাকে একদিন জড়িয়ে ধরেছিলেন। উনি খুব ফান লাভিং মানুষ ছিলেন। একদিন জড়িয়ে ধরে আমাকে স্যার বলেছিলেন যে তুমি আমার সন্তানের মতো, তুমি আমার সন্তান। 500 টাকার গায়ে যেরকম লিখে থাকে, চাইবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবেন। তো আমি যখন তোমাকে ডাকবো তুমি আমার কাছে আসবে, বাধ্য থাকবে আসতে। কথাগুলি আমার, সময়গুলি আমার, সে সময়টা খুব বেশি মনে পড়ে। স্যার আমি স্যার আপনার কাছে আগের মতোই আছি, আর আমি বিশ্বাস করি আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন, এর কোনো বিকল্প নাই। কারণ আপনি এত 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 মানুষকে ভালো রেখে গেছেন, ভালো থাকবার অধিকার একমাত্র আপনারই আছেন, আপনারই আছে। তো আমি বিশ্বাস করি স্যার আপনি ভালো থাকবেন। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে মোনাজাত করি, দোয়া করি আল্লাহর কাছে আপনার জন্য, আপনি যেন ভালো থাকেন।
তুমি চলে এসো এক ভরসায়, যদি মন কাঁদে। তুমি চলে এসো এক ভরসায়,
ভালোবাসার দীক্ষা যদি এইরকম ভালোবাসার পূজারীর কাছ থেকে কেউ পেয়ে থাকে, তার কাছে ভালোবাসা সত্যি অন্য রকম হয়ে ধরা দেয়। এবং মজনুন মিজান সত্যিকার অর্থে ব্লেসড একটা পার্সোনালিটি যে হুমায়ুন আহমেদ স্যারের সান্নিধ্য পেয়েছিলেন, এবং যার যার ভালো লাগায় যার ভালোবাসায় এইভাবে শিক্ত হওয়ার সুযোগ তার তৈরি হয়েছিল। মজনুন মিজানের ব্যক্তি জীবনকে কাছ থেকে আজ দেখতে চাই আমরা, তার ব্যক্তি জীবন, তার চাওয়া, তার পাওয়া এবং তার বেড়ে ওঠা, তার তার স্ট্রাগল সবকিছুকে আমরা আমাদের এই প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে নিজের মতো করে আজকে ক্যামেরাবন্দি করব, এবং এই ফ্রেম সযত্নে আমরা লালন করব বছরের পর বছর ঢাকা এফএম এর আর্কাইভে। মজনুন মিজান, শুরু করুন আপনি আপনার জীবনের কথা আপনার মতো করে। আমরা লিসেনার্স দেশ এবং দেশের বাইরে থেকে থাউজেন্ডস অফ টেক্সটের মধ্যে চলে এসেছে আমাদের সার্ভারে, সবাই কিন্তু জানতে চাচ্ছে মজনুন মিজানকে, আমরা একদম কাছ থেকে আজকে জানতে চাই।
আজকে আমাদের শোকে যারা লাইক দিয়েছেন, যারা কমেন্টস করেছেন, যারা শুনছেন, তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রাণব ভালোবাসার বাংলাদেশকে অভিবাদন জানিয়ে আমি আপনাদের সাথে থাকতে চাচ্ছি। একটি কৃষক পরিবারে জন্ম আমার। আমার বাবা কৃষিকাজ করতেন, পাশাপাশি আমাদের সংসার চলবার জন্য আয়ের উৎস ছিল একটি মুদি দোকান। আমরা তিন ভাই এক বোন, আমি সবার ছোট, আমার বাবা আমার মা। আমাদের তিন ভাইকে, আমি সবার ছোট, আমার বড় দুই ভাইকেও একটা সার্টেন টাইম পর্যন্ত মুদি দোকান করতে হয়েছে, কারণ ওই মুদি দোকানের আয় দিয়ে আমাদের সংসার চলছে। তার আগে বলি যে আমাদের প্রজন্ম, আমার প্রজন্ম, আমার ভাই, আমার বোন, আমি, আমাদের প্রজন্মে আমরা প্রথম পড়াশোনা করি। আমার বাবা, চাচা, দাদা এরা কখনো পড়াশোনা জানতেন না। অল্প কিছু আবাদি জমি ছিল, খুব সামান্য, তা দিয়ে আসলে কিছু হতো না। তো এরকম একটি পরিবারে জন্মগ্রহণ করে আমি ক্লাস ফোরে পড়ি, আমি আমার মেজো ভাইয়ের কাছে আসছি। মেজো ভাই মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের হোস্টেলে থাকে। আমি বলে নিচ্ছি যে আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, থানা হরিরামপুর, আমার গ্রামের নাম হারুকান্দি। তো আমার মেজো ভাইয়ের কাছে হোস্টেলে যখন আসি, তখন আমার মেজো ভাই আমাকে অনেক, আমার মেজো ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অনেক ফ্রেন্ডলি। আমার মেজো ভাই আমাকে সিনেমা হলে নিয়ে যায় সিনেমা দেখি, চন্দনদ্বীপের রাজকন্যা। ওয়াসিম ছিলেন নায়ক, উনি অন্ধ ছিলেন সিনেমাতে, বড় ধরনের একটা বুট পরে নায়িকার সাথে এরকম একটি গান ছিল যে বুকেরও ভেতরে আন্ধার কুটিরে তুমি হলে চাঁদেরও বাতি। গানটি মুখস্থ করে ফেলেছিলাম সিনেমাটা দেখে।
আচ্ছা, চন্দনদ্বীপের রাজকন্যা,
রাজকন্যা, এটা আমার দেখা প্রথম সিনেমা
ছবি।
এটা দেখে আমি নিজে নিজে সিদ্ধান্ত নেই, আমি যেখানে বসে যাদেরকে দেখছি, আমি যাদেরকে দেখছি ওখানে আমি থাকবো, আমি যেখানে বসে আছি এখানে অন্য মানুষ বসে আমাকে দেখবে, সে সিদ্ধান্ত মোতাবেক কাজ সেটা করাটা দুরূহ ছিল, অসম্ভব ছিল এক রকমের। আমি যখন এই সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তে যে পথে চললে সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে যখন চলতে শুরু করলাম, আমার পরিবারের মানুষজন, আমার চারপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, যারা আমাদেরকে চেনেন, জানেন, আপনি বুঝতে পারছেন গুরু যে আমাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা যথেষ্ট নিম্ন স্তরের ছিল। তো সবাই হাসাহাসি করত, আমি বুঝতাম না যে কেন হাসাহাসি করত, মানুষের পক্ষে তো সবকিছু সম্ভব। তো পরে আমি ধীরে ধীরে বুঝতে পারি যে তারা কেন হাসাহাসি করত। আসলে আমি যে জায়গায় জন্মেছি, যেভাবে বেড়ে উঠেছি, আমার যে জীবনযাপন, আমার যে জায়গা, আমার চারপাশ, এখান থেকে মানে এরকম স্বপ্ন দেখা যথেষ্ট বুকামি অথবা পাগলের প্রলাপের মতো। আমি মানুষের আপাতদৃষ্টিতে এই যে ভাবনা, তাদের যে রিয়াকশন, সেটা আমি একরকমের মেনে নেই, কিন্তু ভিতরে ভিতরে আমি আমার সিদ্ধান্ত অটল থাকি। সপ্তাহে দুদিন আমার স্কুল বন্ধ দেওয়া বাধ্যতামূলক ছিল, বিকজ আমার বাবা আমার মুদি দোকানের জিনিসপত্র কিনবার জন্য দূরে হাটে যেত। আমার বাবা পায়ে হেঁটে হাটে যেত, কোনো যানবাহন ছিল না। আমার বাজার এবং আমার বাড়ি থেকে আমার বাবার যে হাট, সেটা প্রায় 5-7 মাইল এরকম দূরে। সেখানে বাবা হেঁটে হেঁটে হাটে যেতেন। সন্ধ্যার পরে বাবা 40-45 কেজি, কখনো 60 কেজি এরকম জিনিসপত্র মাথায় করে বাবা আসতেন। বাবা খুবই ক্লান্ত হয়ে যেতেন, অঝোরে ঘাম ঝরত বাবার। আমি দেখতে পেতাম, আমি দোকানে বসে থাকতাম, তখন বুঝতাম না আসলে বাবার কষ্টটা, এখন বুঝি বাবা এত কিছু করেছেন আমাদেরকে মানুষ করবার জন্য। আমরা কতটা মানুষ হতে পেরেছি জানি না, আমার বড় ভাই, আমার মেজ ভাই, আমার বোন, আমি, আমার মা, আমরা কেমন আছি সেটাও জানি না, কিন্তু আমার বাবা নেই। আমার বাবা, আমি যে অভিনেতা হতে চাই এটা বাবা পছন্দ করতেন, এটা আমি বুঝতাম। বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে আমার বাবার সাথে একই মঞ্চে অভিনয় করবার সুযোগ হয়েছে আমার। আমার বাবার শেষের দিকে লিউকেমিয়া হয়েছিল, ব্লাড ক্যান্সার। আমি একটু গল্পটা গুরু বাবার প্রসঙ্গটা একটু শেষ করে নিই, এই জন্য আসছি। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি জাহাঙ্গীরনগর। আমার পড়াশোনার অর্থনৈতিক সহযোগিতা অন্যদের কাছ থেকে দিতে হচ্ছে, তখন আমি থিয়েটার করি। আমার বড় ভাই তখন একমাত্র উপার্জনশীল। আমার বাবার ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, ব্লাড চেঞ্জ করতে হয়। আমার বাবার জন্য নিয়ার অ্যাবাউট প্রায় 50 আপ ব্যাগস ব্লাড অ্যারেঞ্জ করতে হয়েছে। সেটা আমি আমার ঢাকা থিয়েটার এবং আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিলে আমি কালেক্ট করেছি। কোনো ব্যাগ আমার ব্লাড ব্যাংক থেকে কিনতে হয়নি, কিন্তু তার জন্য একটা খরচ ছিল। সেই খরচটা অ্যারেঞ্জ করার জন্য আসলে বড় ভাইয়ের মুখাপেক্ষি হতে হতো। আমার বাবা লাস্টের দিকে বড় ভাইকে অনেক ভয় পেতেন। বাবাকে ফিজিক্যালি অ্যাটাচমেন্টে ছিলাম আমি, কারণ আমি স্টুডেন্ট ছিলাম, ফ্রি ছিলাম। এই দায়িত্বটা ঢাকায় আনা, হসপিটালে নেওয়া, ব্লাড চেঞ্জ করা, এগুলি আমার দায়িত্ব ছিল, কিন্তু অর্থটা দিত বড় ভাই। তো বড় ভাই কখনো কখনো দিতে পারতো না, অথবা পারলেও দিত না, এরকম কোনো ব্যাপার ঘটত, যেন বাবা খুব মন খারাপ করতেন, বাবা কাঁদতেন। আসলে বাবা লাস্টের টাইমে, আমি তখন ছোট ছোট অভিনয় করি, বিভিন্ন জনের কাছে যাই অভিনয় করব, এই চাইতে যে আমি অভিনয় করতে চাই, অভিনয় করতে পারবো, আমাকে সুযোগ দিয়ে দেখেন। তো বাবা টেলিভিশনে আমাকে দেখে বলতো যে তোকে তো অল্প একটু দেখা যায়। তো আমি আমার লাইনটা ছাড়িনি, বিকজ আমার ডু অর ডাই শর্ট ছিল, আমি অভিনেতা হব, নো ওয়ে, আমার কোনো বিকল্প পথ নেই। আমাকে এখন টেলিভিশনে অনেকক্ষণ দেখা যায় গুরু, আমার বাবা দেখতে পায় না। আমার বাবা মারা গেছে 2003 সালের 13 অক্টোবর। আমার ভালো লাগতো যদি বাবাকে দেখাতে পারতাম যে আমি এখন অনেকক্ষণ টেলিভিশনে থাকতে পারি। বাবাকে অনেক মিস করি। আজকের প্রোগ্রামের মাধ্যমে বাবাকে স্মরণ করছি।
আমি বিশ্বাস করি বাবা যেখানে আছেন দেখছেন যে আমি অনেকক্ষণ থাকি টেলিভিশনে।
এইভাবে আমার নিজেরও ভেতরটা অনেক সময় রিলেট হতে দেখি, একইভাবে মানুষটার মতো আমি হারিয়ে ফেলেছি আমার বাবাকে। এবং এখন যদি মানুষ ভালোবাসে, কেউ যখন শ্রদ্ধা দেখায়, বারবার মনে হয় যে কোনো কিছুরই আমার কাছে কোনো অর্থ রাখে না, মূল্য রাখে না। আমার বাবাটা যদি কাছ থেকে দেখতে পেত এই ফিলিংস, এই অনুভূতিগুলো। মাত্র নিজান যেভাবে বললেন যে বাবাকে যদি দেখানো যেত কাছ থেকে, যে বাবা অনেকক্ষণ, দীর্ঘক্ষণ, বহু সময় নিয়ে টিভিতে আমাকে দেখায়, টিভির কেন্দ্রীয় চরিত্রে আমি থাকি, আমি এই পুরো অনুষ্ঠানটাকে সামনের দিকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাই।
তো এভাবে বেড়ে ওঠা আমার, আমি যেখানে জন্মগ্রহণ করেছি, যেখান থেকে বেড়ে উঠেছি, সেই জায়গাটা পিছিয়ে থাকা জনপদ। আমরা যেভাবে গল্প উপন্যাসগুলো দেখে থাকি বা পড়ে থাকি, যে সিনেমাতে যে অজপাড়াগা, তার চেয়ে তো পিছিয়ে থাকা একটা গ্রাম। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তো তারপরে আমার এরকম স্ট্রাগলিং একটা পরিবারে জন্মগ্রহণ করা, বেড়ে ওঠা। তো আমার একটা সুবিধা ছিল যে আমি সবার ছোট, আমি একটু স্বাধীন চেতা ছিলাম। যদি যখন যা করতে মন চাইতো সেরকম ভাবে করতাম, কিন্তু বাবা এবং মার, এবং আমার বাবা মা এবং আমাদের ফ্যামিলি আদার্স মেম্বারদের দ্বারা এমন একটা আইডিওলজি, এমন একটা ফিলোসফি আমাদের মধ্যে ডেভেলপ করেছিল, যতই স্বাধীনভাবে জীবনযাপন করি না কেন, যে আমার বাবা বলতেন, যদি কারো সঙ্গে তোমার ঝগড়া হয় তখন তোমাকে আগে মারব, পরে বিচার করবে যে তুমি দোষী বা নির্দোষী, কারণ ঝগড়া হবে কেন। আর বাবার ফিলোসফি ছিল এরকম টাইপের। আর বাবা আমাকে বলতেন যে, বাবা প্রায়ই বলতেন, বিশ্বাস করতেন যে প্রত্যেকটা মানুষের জীবনের কৃতকর্মের ফল ভোগ করে যেতে হবে, জীবনে জীবন থাকতেই। সো তুমি যা করবে তার রিটার্ন তুমি পাবে জীবিত অবস্থায়। তো এরকম একটা ফিলোসফিতে বড় হওয়ার কারণে যতটুকু স্বাধীন জীবনযাপন করতাম, কিন্তু কখনোই সীমারেখা অতিক্রম করতাম না। তার প্রমাণ দিয়েছিলাম ম্যাট্রিকে যখন আমি স্টার পাই, আমি ইন্টারমিডিয়েটে ফার্স্ট ক্লাস পাই এবং ইউনিভার্সিটিতে ভর্তি হই, এরকম একটা জীবন ব্যবস্থা বেড়ে ওঠার পরও। কিন্তু অভিনয় কিন্তু আমার মধ্যে থেকে যায়নি, আমি যেতে দেইনি, এবং আমার কোনো বিকল্প নাই আসলে। একটাই ডিসিশন, অভিনেতা হব। সেটার জন্য কি কি করা যায়, কি কি ভাবে, কি কি করলে অভিনেতা হওয়া যায়, সেটা আমি করবার চেষ্টা করেছি। আমি আমার দোকান থেকে, বাবার দোকান থেকে টাকা চুরি করেছি। টাকা চুরি করে আমার একটা দুঃসম্পর্কের চাচা ছিল, উনি মিউজিশিয়ান ছিলেন, উনি ঢাকায় থাকতেন। ঢাকা থেকে পালা পার্বণে ঈদ, রাষ্ট্রীয় যে বন্ধগুলি থাকত, তখন যখন বাড়িতে যেতেন আমরা ওনার জন্য অপেক্ষা থাকতাম। উনি গেলে ওনার কাছে একটু গিটার বাজানো শুনতাম অথবা একটা গান শুনতাম। জালাল কাকা, উনি এখনো গিটার বাজান, ভালো দোতারা বাজান। তো আমি শুনেছি যে, শুনেছি এবং দেখেছি, জাফর ইকবাল তখন আমাদেরকে ড্রিম নায়ক, আমাদের, আমি খুবই ছোট তখন, জাফর ইকবাল হাতাকাটা গেঞ্জি পরেন, সামনে চুলটা গুরু একটু গোলাপ ফ্রাই মতো করে, হ্যাঁ, ব্যাক ব্রাশ করা, ওরকম করে তারপর হাঁটতাম। তো উনি গিটার বাজান, সিনেমাতে গিটার বাজান, তার গিটার কেনা দরকার। কাকা গিটার নিয়ে এসছে, কাকাকে বললাম, কাকা আমি গিটার কিনতে চাই। তো বলে যে, বাবা এটা তো দাম লাগবে 400 টাকার মতো, এরকম 400 টাকা তখন অনেক টাকা, আমি এত টাকা কোথা থেকে দেবো। তো চুরি টুরি করে বাবার থেকে, দোকান থেকে করে যা জমেছে প্রায় 200 সামথিং এর মতো হবে, ওই টাকাটা দিয়ে দিলাম, গিটারটা দিয়ে গেল। আর কাকার যে মা, আমাদের দাদি হতো দূর সম্পর্কে, উনি আমার দোকান থেকে, আমি যখন থাকতাম দোকানে তখন উনি আসতেন, সবাইগুলি নিয়ে যেতেন, তাতে একটা ব্যালেন্স হয়ে গেল। একটা সময় আবিষ্কার করলাম গিটারটা আউট অফ ইউজ, মানে ওটা আর ব্যবহার করা যাবে না বলে উনি রেখে গেছেন বাড়িতে, এবং দিয়ে গেছে, সেটা আমি বুঝিনি। আমি কিন্তু আমার মতো করেই কিনেছি গিটার বাজানো। আমি সারে গামা পা এগুলি শিখেছিলাম কর্ড দিয়ে, একটা বার দিয়ে, ওটা মেবি হারন গিটার বলে অর সামথিং। আমি বোঝাতে চেষ্টা করছি যে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি আমার
কোন উপলক্ষে বাদ দেননি,
রাইট, আমি চেষ্টা করেছি। আমি শুনলাম যে পড়াশোনা করতে হয় প্রচুর, অভিনেতা হইতে হলে পত্রিকা পড়তে হয়। আমি যেখানে বড় হয়েছি সেখানে পত্রিকা কোথায় পাবো? সম্ভব না। আমার স্কুল আমার থেকে আমার বাড়ি থেকে 3 মাইল সাড়ে 3 মাইল দূরে, পায়ে হেঁটে স্কুলে যাই, বর্ষার দিনে নৌকা করে স্কুলে যাই। তো আমার দত্তরি আছে চান মিয়া, এখনো আছেন। আমার স্কুলের 100 বছর পূর্তি হবে জানুয়ারি 2 তারিখে প্রোগ্রাম, এরকম কথা আছে। অমরত্ব সেন উদ্বোধন করবেন, অমরত্ব সেন মানিকগঞ্জে ছিলেন। তো চান ভাইকে আমি বললাম, চান ভাই আমাদের ছুটি হয়ে যায় 4টায়, পত্রিকাটা পাটগ্রাম স্কুলে এসে পৌঁছায়, পাটগ্রাম অনাথ বন্ধু সরকার উচ্চ বিদ্যালয়, সেখানে পৌঁছায় 5টার দিকে। তো আমি ওনাকে টাকা দিয়ে যেতাম, উনি পত্রিকাটা রেখে দিত, তারপরের দিন আমি পত্রিকাটা নিয়ে যেতাম, নিয়ে আমি বাসায় জোরে জোরে পড়তাম, আমি ইনফরমেশন নিতাম। তখন পত্রিকাতে সিনেমার বিজ্ঞাপন দিত, একটা পাতা ভরে সিনেমার, সব নতুন সিনেমার বিজ্ঞাপন দিত। আগ্রহের মূল কেন্দ্রবিন্দু ছিল ওটা। আর ইন্দ্র কিশোর ছিল আমার প্রিয় সিঙ্গার, তার গাওয়া গান কোনটা আমার জানা নাই, আমি গাই না এরকম নাই। আমার ছোট্ট একটা রেডিও ছিল, এটাও বড় বাড়ির ওখান থেকে নেওয়া, রেডিওটা সব সাথে থাকতো। গোসল করতে গেছি, ধরেন দুপুরের দিকে গোসল করতাম, দুপুরের সময়ে সিনেমার বিজ্ঞাপন হতো 3 মিনিট 5 মিনিট এরকম করে, গাজী মাঝারুল ভাই হ্যাঁ আসিতেছে ওরকম, ওই বিজ্ঞাপনগুলি শুনতেই হবে, কারণ তা নাহলে আপডেট থাকা যাচ্ছে না নতুন সিনেমা কি আসছে। তো সিনেমা হচ্ছে, বিজ্ঞাপনগুলি হচ্ছে, আমার গোসলও করতে হবে। আমি হাতে রেডিওটা ধরে হাতটা উঁচাই রেখে একটা ডুব মারতাম, ডুব দিয়ে আবার উঠতাম, গানটা শুনতাম। আমাদের আমার যে বাড়ি ছিল, আমাদের বাড়িতে যেভাবে টয়লেটের ব্যবস্থা ছিল, আমি টয়লেটের পাশে ঝুলায় রেডিও চলন্ত অবস্থায় ঝুলায় তারপর টয়লেট করতাম, মানে গান বাদ দেওয়া যাবে না ওটা।
আচ্ছা,
পছন্দের গান এবং সিনেমার ইনফরমেশন। বেসিক্যালি অভিনেতা হতে চেয়েছি মানে কি, নায়ক হতে চেয়েছি।
এক্স্যাক্টলি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
কারণ
অভিনেতা হতে শেখা তো পরে
পরে,
আসলে ড্রিম তো নায়কই শুরু হয়,
নায়ক।
জি জি।
আমার প্রথম প্রতিদ্বন্দ্বী ছিল তখনকার সময় মান্না, উনি কেন এসে নায়ক হয়ে গেলেন আমি কেন না।
আচ্ছা,
তারপরে আসলেন রিয়াজ, সালমান
বাড়ছে,
মানে দুঃখের রাগে ক্ষোভের, আমি ওদের ছবি মানে ওই পত্রিকাদের ছবি দেখলে সরাই ফেলি যে এরা আমার প্রতিদ্বন্দ্বী।
জাফর ইকবাল পর্যন্ত ঠিক আছে, বাট
জাফর ইকবালকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবিনি, উনি ড্রিম ছিল, ওনাকে দেখে নায়ক হওয়ার চিন্তা করেছি, ওরকম একটা জায়গা। তো এভাবে চলছে। আমার বাবার বন্ধু ছিলেন, উনি অত্র অঞ্চলের যথেষ্ট সুনামধন্য টিচার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার খগেনচন্দ্র বিশ্বাস। আমাদের ফ্যামিলির একজন শিক্ষক ছিল সুনীতিচন্দ্র রায়, পাশাপাশি বাড়ি ছিল। তো সুনীতি স্যার ছিল আমাদের হাউস, মানে আমার বড় ভাই পড়েছে, মেজো ভাই পড়েছে, বোনও পড়েছে, আমিও পড়েছি।
আচ্ছা আচ্ছা।
আমার বাবার বন্ধু,
কমন টিচার,
এবং কখনো টাকা নেয়নি,
আগে এরকমই হইতো,
টাকা নেয়নি, টাকা দিতে পারেনি, উনি বুঝতো যে টাকা দিতে পারবে না। আমার বাবার ভালো নাম হচ্ছে আইনউদ্দিন মোল্লা, নিক নাম হচ্ছে লখাই, লক্ষিন্দরের লখাই।
আচ্ছা আচ্ছা,
ওকে। আমার বাবা খুব স্ট্রাগলিং ছিলেন, বাবার প্রসঙ্গে যদি আবার আসছে আবার একটু বলি। আমার বাবা, আমি শুনেছি আমার ছোট কাকা যখন দাদির পেটে, তখন আমার দাদা মারা গেছে, তো আমার বাবা তখন 12-14 বছর, উনি তখন মাথায় করে ঝাঁকার মধ্যে হলুদ মরিচ এগুলো নিয়ে গ্রামে ফেরি করে বিক্রি করতেন। তারপরে সেটা থেকে ডেভেলপ করে উনি, আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা আমি জানি না, গ্রামে হাট বার হয়, যেদিন হাট হয় সেদিন হাটে অনেক বড় স্পেস থাকে, একটু ঢিবির মতো করা থাকে, ভিটার মতো, ওই ভিটাতে বিভিন্ন সদা নিয়ে বসে লোকজন শুধু হাটের দিন। ওকে, বাবা ওরকম একটা জায়গা তৈরি করেন, ওখানে হলুদ মরিচ নিয়ে বিক্রি করেন। তারপরে ধীরে ধীরে ডেভেলপ করতে করতে মানে ব্যবসাটা একটু একটু বাড়তে বাড়তে মুদিখানাটা করে। এটা ছিল মেইন টোটাল ফ্যামিলির বড়। আমার বাবা ছিলেন বড়, তার মেজো একটা ভাই ছিল, মানে আমার মেজো চাচা, ছোট চাচা। আমার দাদি, আমার দাদি এখনো বেঁচে আছেন, কিন্তু আমি দিতে ভুল করেছি, আমার দাদি এখনো বেঁচে আছেন, 100-এর বেশি বয়স, সে আমার বাসায় থাকে।
আচ্ছা আচ্ছা।
আমার মা আছে, আমার দাদি, আরো বলছি তো ওভাবে চলার পরে আমাদের চলছে, আমার বাবার ওই বন্ধু খগেনচন্দ্র বিশ্বাস, তারা একসঙ্গে আমাদের ওই সময় হিন্দু ধর্ম মুসলিম ধর্মের সৌহার্দ্য সম্প্রীতির ছিল চমৎকার। এই যে দুর্গা পূজা হতো আমাদের অঞ্চলে লোকালি বলতো বড় পূজা, বড় পূজার আয়োজকদের অন্যতম ছিল আমার বাবা, মানে আমি বন্ডিংটা বোঝাতে চাচ্ছি। তো তাতে করে এক ধরনের সখ্যতা বন্ধুত্বতা তৈরি হতো। এই সমিতি স্যারের বাসায় বিভিন্ন পালা পার্বণ বিভিন্ন পূজা উৎসব সেগুলি আমরা ছিলাম কম্পালসারি। ওই খগেন স্যার যে তার মেয়ে ছিল তিন মেয়ে এক ছেলে, ছেলেটা আমার মেজো ভাইয়ের বন্ধু সমতুল্য ছিল, দেবেন্দ্র কলেজে পড়তো, বড় মেয়েটা আমাদের অনেক সিনিয়র, তারপরে যে মেয়ে তার নাম হচ্ছে অনিতা বিশ্বাস মীরা, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে একদম বই খাতা নিয়ে সারাক্ষণ পড়াশোনা করে এরকম টাইপের, আর যথেষ্ট সচ্ছল পরিবার, ওদের ভালো জমি টমি আছে সেখান থেকে ফসল টসল হয়। ও পরে চাঁদপুর স্কুলে, দক্ষিণ চাঁদপুর হাই স্কুল, আমি পড়ি পাটগ্রাম স্কুলে। তো এই মেয়েটি আমাদের আর একটা বন্ধু আছে, ওই বন্ধুটা পরিবারের সাথে ওদের পরিবারের এক ধরনের যোগাযোগ ছিল, আমাকে যথেষ্ট খারাপ ছেলে হিসেবে জানত, জানবার অনেক কারণ আছে। আমি ফুটবল খেলতাম আমাদের এলাকায় লোকালি, যখন প্রোগ্রাম হতো লাইক 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি অথবা ঈদ, তখন আমরা মঞ্চনাটক করবার চেষ্টা করতাম, কিছু লোকজন ছিল তারা মিলে। একবার ঢাকা থেকে আর্টিস্ট নিয়ে যাওয়া হলো, মেয়ে আর্টিস্ট এবং কিছু সিনিয়র আর্টিস্ট, সেখানে আমি নাটকের নাম ছিল ইদানিং তিনি ভদ্রলোক, সেখানে আমি একটা মুক্তিযোদ্ধা পূর্ণ মুক্তিযোদ্ধা চরিত্র করেছিলাম, সেটা নায়ক ছিল, তার একটা স্বপ্ন দৃশ্য ছিল মেয়েটার সাথে, অনেক ঝিকিমিকি বাতি দিয়ে ওটার মধ্যে গান ছিল সুবীর নন্দীর ওই কালো কেশ তুমি ছড়ালে যখন,
আচ্ছা
হ্যাঁ, মেঘেরাও পেল যেন লজ্জা, ওই গানটা করার পরে পরের দিন বিচার বসছিল আমাদের এলাকায় যে এলাকা নষ্ট করে দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে, লখার পোলা এইগুলি
করতেছে আরকি। ইনফ্যাক্ট এগুলো এক্সপিরিয়েন্স কম বেশি সবাই করেছি আমরা, সময়টা আগে এরকমই ছিল ইনফ্যাক্ট। আপনি কি 80 দশক বা 90?
আমি 92 হচ্ছে ম্যাট্রিক,
অলমোস্ট সেম আর কি, আমার একবার সিনিয়র আপনি।
ওকে ওকে,
সো 80 দশকে 90 দশকের পর, 90-এর সময়কার ইনফ্যাক্ট পরিবেশ তাই ছিল কম বেশি, মিজান ভাই সব জায়গাতেই তখন এরকম পরিবেশ।
তো তারপরে চলল ওই যে অনিতা বিশ্বাস মীরা, সে বেসিক্যালি অনেক ভালো স্টুডেন্ট হওয়ার কারণে, আমি স্টুডেন্ট ছিলাম মিডিয়ো কার, একটু ফাঁকিবাজ টাইপের, কিন্তু অন্য সব কর্ম করতাম, মন্দির থেকে নারকেল চুরি করে খাওয়া, একটু মুরগি টুরগি চুরি করা, ছোলা রাতে পুড়িয়ে খাওয়া, আর পূজাগুলি যে হতো সেগুলিতে অ্যাটেন্ড করা, পূজার প্রসাদ চুরি করা, আম কাঁঠালিগুলি চুরি করা, খেলাধুলা করা, এগুলি করার কারণে খারাপ একটা ইম্প্যাক্ট পড়ে যায়। কিন্তু ভেতরে ভেতরে আমি পড়াশোনা, আমি যেটুকু পারতাম যেটুকু করতাম সেটুকু করে প্রায় ব্যালেন্স করে ফেলতে পারতাম সামহাও। তো রেজাল্ট ভালো হওয়ার কারণে আমার ধারণা ওর মধ্যে এক ধরনের, সেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার পরে,
তার আগেও তো রেজাল্ট অনেক ভালো ছিল আপনার,
ছিল
মিজান, আপনি বললেন স্টার পাওয়া, তখন স্টার পাওয়া ইটস এ ড্রিম,
হ্যাঁ
এখন কিন্তু শুনলেই শোনা যায় এ প্লাস, বাট স্টার কিন্তু ড্রিম, যে সময়কার কথা উনি বলছেন,
কিন্তু না তখনও ভালো ছেলে হিসেবে জানতো না,
কারণ সিল তো পড়ছে তখন আবার গ্রামে,
আর আলটিমেটলি যে কেমিস্ট্রিটা এখানে সে দাঁড়াবে
যেটা আপনিও ভাবেননি,
সেটা ও তো ভাবেই নেই আমিও ভাবিনি, এটা তো সময় ভেবেছে, সময় করে দিয়েছে। কলেজ ছিলাম এক আমরা, ও সায়েন্স ফ্যাকাল্টিতে ছিল, মানে সায়েন্স গ্রুপে ছিল, একজন গ্রুপ, আমি ছিলাম কমার্স গ্রুপে। আমি আমার স্কুলে 9-10 থাকাকালীনই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বাতাসে লাশের গন্ধ ভাসে, এটা দিয়ে আমি আবৃত্তি শুরু করি, হরিপদ সূত্রধর আমার গুরু স্কুলের, তার লেখা নাটক করি। আমাদের ওইখানে একজন রাজনৈতিক নেতা গিয়েছিলেন ওই সময়, অত্র থানাটা মাইক দিয়ে ওই নেতা সম্পর্কে বলা এবং ওই প্রোগ্রামে আসবার জন্য আহ্বান জানানো পুরো ব্যাপারটা আমি করেছিলাম, তাতে এক ধরনের ভোকাল প্র্যাকটিসটা হয়েছে। আমি স্লোগানে মেইন স্লোগান টাঙিয়ে দিতাম, এগুলি করবার কারণে ইম্প্যাক্ট আরো খারাপ হয়। মারামারি করলাম একবার, এটা নিয়ে আরো ঝামেলা হলো, চলল এভাবে। অনিতা বিশ্বাস মীরা আমাদের ইয়ারে 94 মানিকগঞ্জের সবচেয়ে বেশি মার্কস পাওয়া স্টুডেন্ট,
পুরো মানিকগঞ্জ। আর একদিকে ডান পিটার ছেলে,
আরেকদিকে ওর খুব কাছের বান্ধবী, নাম হচ্ছে শিউলি, থাকে না সই টাইপের বান্ধবী, ওরকম। ও আসলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেল না, তো আমার মানে অনিতা বিশ্বাস মীরার জন্য সাবজেক্ট ছিল ওপেন, অ্যাডমিশন চেয়েছিল, এমনিতে মার্কসে আগায় ছিল পয়েন্টে, ও চুজ করে ম্যাথস নিয়েছে, ও ভর্তি হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। শিউলি ভর্তি হয়েছে জাহাঙ্গীরনগরে, আমি ভর্তি হয়েছি জাহাঙ্গীরনগরে। তো শিউলির সঙ্গে, শিউলি চাঁদপুর স্কুলের, মীরা চাঁদপুর স্কুলের, আমি পাটগ্রাম স্কুলের, কিন্তু যখন ইউনিভার্সিটি সে ভর্তি হয়েছি তখন অত্র অঞ্চলের কে কে আছে, সে তার কাছে যায়, মীরা শিউলির
কাছে
আসে। এই আসতে আসতে যেতে যেতে ততক্ষণে শিউলি আমার স্ট্রাগলিংটা, আমার টার্গেটটা, আমার প্ল্যানটা, আমার লাইফটা জেনে গেছে, জেনে গেছে, আলোচনা প্রসঙ্গে জেনে গেছে। জেনে যাওয়ার পর ও তার সাথে শেয়ার করেছে, আমি ইউনিভার্সিটিতে যেদিন অ্যাডমিশন নিয়েছি সেদিন ঢাকা থিয়েটারে অ্যাডমিশন নিয়েছি, তার মানে জাহাঙ্গীরনগর থেকে পড়ে আমি দুইবার ঢাকায় আসতাম, একবার থিয়েটারে রিহার্সাল করতে আসতাম, একবার একটা টিউশনই করতে আসতাম। আমি টিউশন করতাম গোপীবাগ, আমার গাড়িটা থামতে হচ্ছে জাহাঙ্গীরনগরের গাড়ির লাস্ট স্টপেজ হচ্ছে গোলাপশাহ মাজারের পাশে টিএনটি বোর্ডের অপোজিটে, টিএনটি বোর্ডের অপোজিটে গাড়িটা থামলে ওখানে নেমে টিএনটি বোর্ডে আমি একটা আমার মামার থেকে একটা সাইকেল নিয়েছিলাম, সাইকেলটা টিএনটি বোর্ডের যে দপ্তরি বা যে নাইট গার্ড যিনি কেয়ারটেকার তার সাথে কিছু টাকা দিয়ে ওখানে আমি তারা দিয়ে রেখে যেতাম, নেমে ওইখান থেকে সাইকেল নেমে গোপীবাগ পড়তে যেতাম, এসে আবার সাইকেলটা রেখে আবার জাহাঙ্গীরনগর যেতাম। তো ইউনিভার্সিটির সাথে যে প্রেম, সেই প্রেমের সময়টা ছিল না, কারণ সাবজেক্ট ছিল জিওগ্রাফি, প্র্যাকটিক্যাল ছিল, আমি আমার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ছিলাম ফুটবলে, আমি আমার হলের ক্যাপ্টেন ছিলাম, ভালো ফুটবল খেলতাম। তারপরে থিয়েটার, জিওগ্রাফি থেকে মাস্টার্স কমপ্লিট করে একজন মানুষের যে কমন সেন্স থাকা উচিত জিওগ্রাফি সম্পর্কে সেটা আমার নাই, প্র্যাকটিসটাও নাই, আমার অনার্স এর মাস্টার্স এর সার্টিফিকেট এখন তুলে নিই আমি, কারণ আমি আসলে জিওগ্রাফিটা পড়তে চাইনি, আমি পড়তে গিয়েছিলাম ড্রামা, পড়তে পারিনি ভর্তি পদ্ধতিগত কারণে।
আচ্ছা,
মনে প্রাণে ড্রামা ছিল, ড্রামার অঞ্চলে পড়ে থাকতাম, আড্ডার বন্ধু বান্ধব ড্রামা ছিল, তো থিয়েটার করা, আমি সৌভাগ্যবান যে ঢাকা থিয়েটারের মতো একটা বড় অর্গানাইজেশনের সাথে ইনভলভ ছিলাম। তো মীরা শিউলির কাছ থেকে সবকিছু শোনার পরে, তো মীরা যখন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে যেত, ফার্স্ট ইয়ারে ইউনিভার্সিটিতে পড়া মফস্বল থেকে আসাটা ছেলে, মফস্বল না গ্রাম থেকে আসাটা ছেলে, ও অত ভেতরে এক ধরনের হিরোইজম কাজ করে, টাকা পকেটে থাক না থাক, তারপরে এলাকার মেয়ে, তারা তবে শো করতে হবে, তখন তো আসলে আমাদের কোনো সাইকোলজি ছিল না, তখন একদমই কোনো সাইকোলজি কাজ করছে, আমাদের মানে বলছি কিভাবে হয়েছে, ফার্স্ট ইয়ার গেল, সেকেন্ড ইয়ার গেল, তো ও একদিন বলেছে তুই তো তোর যে ইউনিভার্সিটির বাসের টাইম আর তোর যে রিহার্সালের টাইম তার মধ্যে তো এক দেড় ঘন্টা গ্যাপ আছে, আমি পৌঁছে গিয়ে চারটা সাড়ে চারটার দিকে, আমার রিহার্সালে কল হচ্ছে ছয়টা, এই টাইমটা কি করে, আমি টিএসসি তে বসে আড্ডা আড্ডা দিই বিভিন্ন জন থাকে, তো তুই আমার কলই দিতে পারস, ও থাকে শামসুন্নার হলে, টিএসসি নিয়ার টু ভেরি নিয়ার টু টিএসসি, হ্যাঁ দিতে পারি, কল দিলাম, একদিন বেরোলো, কথাবার্তা হইল, ছোলা টোলা চা টা ওইগুলি খাওয়া হইলো, নাস্তা টাস্তা টাকাও দিল, ভালোই তো, রিহার্সালে গেলাম, রিহার্সাল সেরে চলে গেলাম ইউনিভার্সিটিতে, আবার আসলাম, চলছে সেকেন্ড ইয়ার পুরোটা চলল। একদিন অনেক বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আমি রিহার্সালে আসছি, তো ওই টাইমটায় উইদাউট নোটিস আমি কল করেছি, ওদের নর্মালি কল করলে দাদুকে দিয়ে স্লিপ লিখে পাঠাতে হয়, তাদেরকে জানায়, অনেক ভিতরে জানার পরে আসে, টেক টাইম হাফ অ্যান আওয়ার 30 মিনিটস মিনিমাম, তো আমি ওকে কল করার সাথে সাথে বের হয়ে গেছে, কি ব্যাপার তুই তাড়াতাড়ি বেরোলি কেমন, আমরা দুজনের পাশাপাশি হাঁটতেছি, ও তখন বলতেছিল যে আমার মন বলতেছিল তুই আজকে আসবি, দ্যাট ওয়াজ ফার্স্ট নক,
কেমিস্ট্রি ইজ ডেভেলপিং,
ইয়া দ্যাট ওয়াজ ফার্স্ট মক। এইটা থেকে শুরু হলো
বৃষ্টি
শুরু হলো, চলতে থাকলো। ততক্ষণে ও শিউলির কাছে সবকিছু জেনে গেছে যে আমি আসলে কি হইতে চাই, কেন হইতে চাই, আমার রিয়েল স্ট্যাটাসটা কি ইন দ্য মিনটাইম। সবকিছু জানার পরে ও একটা টিউশনই করত, ম্যাথসের স্টুডেন্ট, একটা টিউশনই করে যা টাকা পেত আর যা টাকা বাবা পাঠাত ওর খরচ করবার উপায় ছিল না, বিকজ ও খুবই স্টুডিয়াস মেয়ে ছিল। ডিপার্টমেন্ট, সেন্ট্রাল লাইব্রেরি, হল,
এর বাইরে কোনো জগৎ
জগৎ নেই। ওর কাছ থেকে টুকটাক টুকটাক করে বিভিন্ন ভাবে খরচ টরচ তো, নাস্তা টাস্তা ঘোরাঘুরি খরচ টরচ তো দিতই, বিভিন্ন অজুহাতে আমাকে টাকা দিত, তো টাকাগুলি আমিও নিতাম। চলতে থাকল। ও প্রথমে বলল যে আমরা ভালো বন্ধু হতে পারি, আমরা দুজন দুজনকে ফিলও করতে পারি, কিন্তু এটা তো পসিবল না, বিকজ ও হচ্ছে হিন্দু ধর্মের, আমি হচ্ছে মুসলিম ধর্মের। ফাইন, পসিবল না তো কি হয়েছে, আমরা এখন তো ভালো আছি, এখন তো চলছে, তোকে তো আমরা চিঠি লিখি অনেকগুলি লেখা চিঠি আমার এখনো আছে। আমাদের হয়তো কোনো পরিণতি হবে না সম্পর্কের, তাতে কিছু, আমরা তো ভালো বন্ধু হতে পারি।
সম্বোধন কি বন্ধুতেই থাকতো চিঠিতেও?
হ্যাঁ, তুই তুই
আচ্ছা
তুই থাকতো। আর সত্যি কথা বলতে কি, অভিনেতা হব এই প্রজ্ঞায়, এই ডেডিকেশনের জায়গা থেকে মানসিকভাবে একটু উপরে দিকেই ছিলাম, সংকীর্ণতা কাজ করত না, উদারতাই কাজ করত। উদারতা কাজ না করে একজন বড় মানুষ না হলে, ভালো মানুষ না হলে অভিনেতা, ভালো অভিনেতা হওয়া মুশকিল। আমি এখন বিশ্বাস করি, গল্পের ধারাবাহিকে তো একটু বাইরে যাচ্ছি, আমি বিশ্বাস করি প্রথমত মানুষ, তারপরে প্রফেশন। সেখানে আপনি একজন উপস্থাপক, আমি একজন অভিনেতা, একজন স্কুল শিক্ষক, একজন গাড়ির ড্রাইভার, হোয়াট এভার ইট ইজ, প্রথম হচ্ছে মানুষ, মানুষটি ভালো হওয়া খুব জরুরি। তো ওর এই আমার জীবন ভাবনা, আমার স্বপ্ন, আমার বেড়ে ওঠা, আমি যেভাবে চলতে চাই, দেখতে চাই নিজেকে, সেই জায়গাগুলি ও খুব পছন্দ করতে থাকলো, পছন্দ করতে থাকলো, এবং বলল যে তোর এই ভাবনাগুলি, এই চিন্তাগুলি, সমাজ ব্যবস্থা, ধর্মীয় অনুভূতি, এইগুলি আমার অনেক পছন্দ, ভালো লাগে, বড় মানুষের, বড় মানুষদের ভাবনার মতো করে চলছে। আমরা ততদিনে যথেষ্ট কাছাকাছি পৌঁছে গেছি। ও জাহাঙ্গীরনগর যেত, সেখানে আমাদের ডেট করা, আমি ঢাকা ইউনিভার্সিটি আসতাম, ঝড় বৃষ্টি যাই হোক আমাদের দেখার সময় হলে কোনো কিছুই আমাদের আটকাতে পারত না,
দেখা হতেই হবে,
দেখা হতেই হবে, হতো হতোই। ওর বোনের বাসা ছিল, বড় বোনের বিয়ে হয়ে গেছে ততদিনের, ওর বোনের বাসা ছিল মিরপুরের দিকে, পাইকপাড়া সামথিং এরকম জায়গা, জাহাঙ্গীরনগর থেকে এসে খুঁজে বের করে তারপর ওখানে গিয়ে দাঁড়ায় থাকতাম, কারণ ওইখান থেকে বেরিয়ে ও ইউনিভার্সিটি আসবে, দূরে দাঁড়ায় থাকতাম, ও বেরিয়ে আসতো, তারপর একসঙ্গে রিক্সায় করে আসতাম, অথবা রিক্সা যদি না পেতাম বাসে করে আসতাম। আমাদের রিক্সায় করে পাশাপাশি বসে একটু সময়, টিএসির চারপাশ এবং একটু বসে বাদাম খাওয়া বা একটু ছোলা খাওয়া, এটাই ছিল পরম প্রাপ্তি, প্রেমের পরম প্রাপ্তি, এটা ছিল
প্রথম একনলেজ। মিজান ভাই, আমরা একটু শুনতে চাই কিন্তু, ফার্স্ট একনলেজ, যেদিন মনে হলো যে এই সম্পর্ক ফ্রেন্ডশিপ থেকে ট্রান্সফর্ম হয়েছে আর কি, ফার্স্ট একনলেজটা কি ছিল? আপনি বলেছেন যে ফার্স্ট নকটা ছিল তার চলে আসা আপনার গেটের সামনে দাঁড়ানোর সাথে সাথে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট নাক, যে কিছু একটা তৈরি হচ্ছে আপনার দুই জনের মধ্যে। কখন প্রথম অ্যাকনলেজ করলেন বা বুঝতে পারলেন যে না ইটস অলরেডি বিন হ্যাপেন্ড, আমরা আর বন্ধু নাই, পরস্পরকে আমরা ভালোবাসি?
সেটা ওই দিনের ওই নকিংটা এটা একটা ব্যাপার। তারপরে আমরা যখন ধর্মীয় অনুভূতি, ধর্মীয় বিভাজনগুলি এক পাশে রেখে যদি সম্ভব না হয় হবে না, কিন্তু এখন একসাথে চলব, এরকম সিদ্ধান্ত যখন পৌঁছে গেলাম দুজনে মিলে, মেবি সেটা টিএসসির ভিতরে,
টিএসসির ভিতরে দিনক্ষণ কি মনে আছে নাকি?
এক্স্যাক্টলি দিনক্ষণটা বলতে পারবো না, কিন্তু ওই ঘটনার পরে সেটা অনার্স দিয়ে ফেলেছি।
আচ্ছা,
অনার্স দিয়ে ফেলেছি ততদিনে।
তার মানে অনেক সময় গেছে, কিন্তু
অনেক সময় গেছে, হ্যাঁ অনেক সময় গেছে,
প্রায় দুই তিন বছর বা তারও বেশি সময় এইভাবেই
ফ্রেন্ডশিপ গেছে। তিন বছর,
তিন বছর
প্রেম হয়েছে আমাদের অনার্সের সময়ে। ও ফাইনাল পরীক্ষা দিল, ইনফ্যাক্ট ভেরি ট্রু, ও অনার্সের সেম ক্লাস পেয়েছে, এক মার্কসের জন্য ফার্স্ট ক্লাস পায় নাই, সেটা আমার জন্য।
সে তো বোঝা যাচ্ছে, মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি নম্বর পাওয়া মেয়ে, ম্যাথে এক নম্বর।
আমি একটু বলে রাখি, আজকে ওর ক্যারিয়ারটা যেখানে সেখানে থাকার কথা ছিল না। আমরা যখন বিয়ে করেছি, মাস্টার্স কমপ্লিট করে বিয়ে করে, ও প্রথমে চাকরিতে ঢুকেছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। ততদিনে আমি বিভিন্ন জনের কাছে যাই যে আমাকে একটু অভিনয় দেন, আমি থিয়েটারটা করছি সিরিয়াসলি, বেলি রোডে অনেক সময় পার করি। অনেকে আমাকে সেটে ডেকেও আমি গিয়ে দেখেছি যে আমার চরিত্র অন্য একজন করছে।
এই কথাগুলো অবশ্যই আমরা আসবো মিজান ভাই, বাট আমরা স্টেপ বাই স্টেপ যাব, মানে একদম দারুণ এক এক্সাইটমেন্ট একটা মুহূর্তের মধ্যে ইনফ্যাক্ট আছি আমরা। বন্ধু আপনারা শুনছেন এবং আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক দিন এবং কমেন্টস করুন, আমরা দেখতে চাই যে আপনারা কিভাবে আমাদের সাথে আছেন। বিকজ আমরা বলি বারবার আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি www.facebook.com/dhakafm90.4। ফেসবুকে যে অলরেডি আমরা পোস্ট দিয়েছি, সেই পোস্টটিতে আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট দিন, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা আমাদের সাথে ইনভলভ আছেন কিনা। আমাদের ডেডিকেটেড পোর্ট 16260, সেখানে আপনারা টেক্সট করুন। কিছু কিছু টেক্সট আমরা নিয়ে নিই ফাঁকে।
জিগুলো অনেকেই আছেন ফেসবুকে, আর আমি সবাইকে যেটা বলে দিয়েছি যে অবশ্যই এসএমএস অথবা কমেন্ট আপনি যাই করুন না কেন, এফএম গুরু লিখে দেন, আপনি আপনার এসএমএস এবং কমেন্টই কিন্তু করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোহানুর রহমান আছেন আমাদের সঙ্গে। গুরু, তিনি আমাদের পাঁচ বছরের পুরাতন বন্ধু, সবাই বলে নতুন বন্ধু কিন্তু তিনি আমাদের অনেক পুরাতন বন্ধু। তিনি বলেছেন যে তার কমেন্ট কেন পড়া হয় না, এটা তিনি অভিযোগ করেছেন এবং আপনার কাছে জানতে চেয়েছেন যে কেন আমি কমেন্ট পড়ি না।
এটার কল তো অ্যাকচুয়ালি তোমার কাছে আছে, চেষ্টা করবে বেশি বেশি করে কমেন্টস পড়ার। ইনফ্যাক্ট আমি পর্যন্ত আমি ভুলে গেছি যে আমার লিঙ্ক দেওয়া উচিত ছিল, কিছু কমেন্টস নেওয়া উচিত ছিল। আমি নিজেও মুহ্যমান মজমুন মিজানকে নিয়ে আজকের প্রোগ্রাম করতে গিয়ে, অনেক সেলিব্রিটিকে আমি উপস্থাপন করার মানে অ্যাঙ্করিং করার সুযোগ আমি পেয়েছি। মিজান টেলিভিশনেও কিছু প্রোগ্রাম করতাম বা করি মাঝে মাঝে, এফএম রেডিওতে তো আছি গত চার পাঁচ
বছর
না, এটা আপনার মহানুভবতা। আমি অবাক হয়ে গেছি আপনার অ্যাপ্রোচ দেখে, এরকম মানুষ যদি বাড়ে না এই এই বাংলাদেশে, বড় বেশি দরকার মাজনুন মিজান। আমি বাংলাদেশের মিডিয়াকে যতটুকু দেখতেছি গত চার পাঁচ বছর, সবকিছুর মধ্যে এই জিনিসটার বড় বেশি অভাব, এই যে এই যে বিনয়, এই যে নিজেকে অ্যাডমিট করতে পারার যে ক্ষমতা, এই জিনিসগুলোর বড় বেশি অভাব। আপনি যেভাবে উপস্থাপন করেছেন নিজেকে, যেভাবে কথা বলতেছেন, তারপরে আর কি থাকে, তারপর তো যা শুনবো সব ভালো কিছু। আপনি আমাকে জাস্ট আই জাস্ট ম্যাশড আপনার ইনফরমেশন, আপনার কথা বলা, আপনার নিজেকে নিজেকে উন্মোচন করার টেন্ডেন্সি দেখে, আমি হান্ড্রেডস অফ সেলিব্রিটিজ আমি হয়তো গত চার পাঁচ বছরে তাদেরকে আমি এক্সপিরিয়েন্স করেছি আমার এই উপস্থাপনার টেবিলে, আইদার এফএম স্টুডিওতে অথবা টেলিভিশনে, খুব বেশি এরকম ক্যারেক্টারিস্টিক্স পাইনি। এটা যত বেশি পাওয়া যাবে বাংলাদেশ মিডিয়ার জন্য কিন্তু অনেক ভালো কিছু হবে।
আমার ফিলিং যে আমার সুখ এটা, আমার গর্ব এটা, আমার ভালো লাগা এটা, আমি যেখান থেকে আজকে এখানে বিলং করছি আপনার সাথে গুরু, স্টুডিওতে বসে কথা বলছি, আমি খুব ভালো জানি যে এফএম জগতে আপনি রিয়েলি গুরু, এবং এই প্রোগ্রামে আমি আসবার সৌভাগ্য হয়েছে আমার, আপনারা চিন্তা করেছেন, আমি খুবই সম্মানিত বোধ করছি। আর আমি আমি একটি প্রফেশন চিন্তা করেছিলাম সেই প্রফেশনটিতে আমি আসতে পেরেছি। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকর যে আমি একটি কাজ করি, আমার কাজটি অনেক মানুষ অনেক জন দেখেন, দেখে হয় কখনো হাসেন, হয় কখনো কাঁদেন, হয় কখনো মন্দ লাগে ভালো লাগে। এর চাইতে বড় প্রাপ্তি আল্লাহর কাছ থেকে আর কি পেতে পারি? আমি তা করতে চেয়েছি, আমি সেটা করতে পারছি, আমি অভিনেতা, এটাই তোমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি কোথা থেকে কিভাবে আসছি ওগুলো তো স্রোতে ভেসে যাবে সব।
এক্স্যাক্টলি, সকল প্রশংসা সত্যি সে আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আপনার স্বপ্নটাকে দারুণভাবে সামনে থেকে বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন। এবং আমি আপনাকে অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, ইনফ্যাক্ট অফ ইয়ারেও বলেছি, যে কিছু সোবার মানুষ আমার কাছে মনে হয় এই অভিনেতার অভিনয়ের জগৎটাতে, তার মধ্যে আপনাকে আমার তাদের মধ্যে একজন মনে হয়। এখন প্রথম যখন কথা বললাম অন ইয়ারে, তখন বুঝলাম যে এর পিছনে আসলে অনেক কিছু উপসর্গ এর মধ্যে লুকিয়ে আছে। আই এম রিয়েলি হ্যাপি যে আপনাকে আমি আজকে এই প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে আপনাকে পেয়েছি, এবং আপনার সমস্ত বিনয়ের জন্য সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ। এবং মাজনুন মিজান, আমি আসলে নিজের কাছে আজকে অনেক ভালো একটা মানবীয় গুণাবলী আপনার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে শিখলাম, যে সত্যি নিজেকে যদি কারোর কাছে ওপেন করা যায় তাহলে কিন্তু আর ভেতরে কোনো জড়তা থাকে না, আর ওই মানুষটা নিজেকে কিন্তু লুকানোর আর কোনো কিছু প্রয়োজন পড়ে না, ওই মানুষটা অনেক বেশি নির্ভর হয়ে যায়। এবং ইনফ্যাক্ট আমি চেষ্টা করব আমার পরবর্তী জীবনগুলোতে আপনার এই শিক্ষা মেনে চলার, এবং এই শিক্ষা অনুযায়ী আমার লাইফটাকে আরো বেশি নার্সিং করার। আপনার জীবনের কথাগুলো আমরা অবশ্যই শুনবো, স্পেশালি আপনার বাবার কথা যখন বলেছেন, থাউজেন্ডস অব টেক্সট এসেছে, সবাই বাবাকে নিয়ে কথা বলছে, সবাই রিকল করছে, সবাই তার বাবাকে খেয়াল করছে, তার বাবাকে তার ভালোবাসা ডেডিকেট করতেছে, যারা গত হয়ে গেছে তাদের জন্য প্রার্থনা করছে, যারা বেঁচে আছেন তাদের জন্য তারা বলছে যে অনেক ভুল হয়ে যায় জ্ঞাত অজ্ঞাত স্বরে, তাদের জন্য তারা ক্ষমা চাচ্ছে। স্পেশালি যারা গত হয়েছেন, আলী নামের একজন লিখেছেন যে আমার বাবা গত হয়েছেন কিছুদিন আগে, সেই মানুষটিকে বলি আমারও বাবা গত হয়েছেন মাজনুন মিজান, তিনিও বলছিলেন 2003 রাইট মিজান, যখন তিনি চলে যান এই পৃথিবী ছেড়ে। এই মানুষটি সারা জীবন শুধু কষ্ট করেই গেছেন, শেষ জীবনেও কিন্তু কষ্ট করেছেন এই অসুখের সাথে, লিউকেমিয়া নামে এই প্রাণঘাতী রোগটার সাথে প্রতি মুহূর্তে তাকে সহবাস করতে হয়েছে। অনেক কষ্ট, অনেক স্ট্রাগল, কল্পনা করা যায়, কল্পনা করা যায় গ্রামের রাস্তায় কিন্তু এত বেশি মসৃণ হয় না। বন্ধুর এই পথটিতে পাঁচ মাইল দশ মাইল তাকে আপ ডাউন করতে হতো, যখন হাটবারে তিনি বাজারে গিয়ে সদাইপাতি কিনতে যেতেন, শুধু তাই না, 50 থেকে 60 কেজি পর্যন্ত ওজন তাকে বহন করে নিয়ে আসতে হতো। কি অসম্ভব রকমের কষ্ট করতেন এই মানুষটি, শুধুমাত্র 3 সন্তানের 4 সন্তানের এই পরিবারটিকে জিগিয়ে রাখার জন্য, তারা যেন ভালো থাকে, তাদের স্বপ্নগুলো যেন বেঁচে থাকে, সেই কারণে পাগলের মতো এভাবে পরিশ্রম করতেন। সেই মানুষটি আজকে না ফেরার দেশে। আমি বিশ্বাস করি ইথারের মাধ্যমে আমাদের ইনফরমেশন তার কাছে পৌঁছে যাচ্ছে, তিনি উপর থেকে দেখছেন, এবং তার এই সাকসেস স্টোরি দেখে অবশ্যই তিনি প্রাউড ফিল করছেন, আমরা বিশ্বাস করি। সে বাবার জন্য, আমাদের বাবার জন্য, যাদের বাবা গত হয়েছেন, আলী আপনি আপনার বাবার কথা লিখেছেন এরকম, যাদের বাবা পৃথিবীর থেকে চলে গেছেন এই না ফেরার দেশে, সবার জন্য আমরা দোয়া করি স্রষ্টা যেন তাদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন। এবং আমরা যদি এই পার্থিব জগতে ভালো কিছু করে থাকি, তাটা সদকা জরিয়া হিসেবে তাদের জন্য যেন, সেই বদলা হিসেবে যেন আল্লাহ তাদেরকে ভালো রাখেন। আমরা আরো কয়েকটা টেক্সট নিই, তারপর ফিরে আসছি আবার মিজানের কাছে।
ঠিক আছে, আমিরুল ইসলাম লিখেছেন, মিজান ভাই নিশ্চয়ই আপনার বাবা আপনাকে দেখছে। আরো আছেন অস্থির জীবন, তিনি বলেছেন যে মিজান ভাই তোমার সংগ্রামী জীবনের সবচেয়ে বড় অর্জন, তুমি আজ বাংলাদেশের খ্যাতিমান নাট্যশিল্পী মাজনুন মিজান, আমি তোমার সার্বিক মঙ্গল কামনা করছি, তুমি আরো বড় মাপের একজন অভিনেতা হয়ে আমাদেরকে আরো ভালো মানের নাটক ও ছবি উপহার দিবে।
এক্স্যাক্টলি, আমরা সবাই আসলে তাকিয়ে আছি, দারুণ ভাবে মুখিয়ে আছি এই মানুষটির পরবর্তী জীবনের কথাগুলো শুনবার জন্য। আমরা অলরেডি মীরা আপনার ভালোবাসা সেই মানুষটি, তার সাথে আপনার সম্পর্কটা ফ্রেন্ডশিপ থেকে প্রেমের দিকে ট্রান্সফর্ম হচ্ছে, এবং অলরেডি সে সেটা অ্যাকনোলেজ করেছে, তারপর থেকে বলছিলেন আপনি।
তো ও যখন আমার জীবন আদর্শ এবং জীবন উদ্দেশ্য এই প্ল্যানগুলি শুনে, ওর বান্ধবী শিউলির মাধ্যমে, ও আমাকে একটা কন্ডিশন দিল যে আমরা এভাবে পাশাপাশি চলবো, আমরা কখনো হয়তো বিয়ে করবো না, এভাবে চলবে, আমাদের সম্পর্কটা চলছে, সব ঠিক আছে, আর আমি তোকে অভিনেতা মাজনুন হিসাবেই দেখতে চাই সাকসেসফুলি, তার জন্য আমি আছি তোর পাশে, চলছে এরকম। আমাদের বিষয়টা আর আমাদের মধ্যে থাকলো না, আস্তে আস্তে ওর বন্ধু বান্ধব, আস্তে আস্তে আমার বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধবের মধ্যে যাওয়াতে খুব বেশি প্রভাবিত হলো না ব্যাপারটা, ব্যাপারটা প্রভাবিত হলো ওর বন্ধু বান্ধবদের মধ্যে যাওয়ার পর, কারণ কি ওর হলে লোকাল গার্ডিয়ান ছিল ওর বড় বোনের জামাই, তার কাছে ওদের ধর্মীয় সহানুভূতির জায়গা থেকে ওদের কিছু ওদের ধর্মের কিছু ওদের কলিগ বন্ধু যারা তারা ওর বোনের জামাইকে বলে দিল, বলে দেওয়ার পরে বিষয়টা একদম তালগোল পেকে গেল, কারণ ধর্মীয় অনুভূতি তো বিষয়টা খুব ডেঞ্জারাস। আর ওর বাবা এবং ওর ফ্যামিলি যে ভীষণ শান্তির ফ্যামিলি, শান্তিময় ফ্যামিলি, ওর বাবা সবচেয়ে বেশি পছন্দ করত ওকে, আর ওর ট্যালেন্ট ছিল, ওদের ভাই বোন সবগুলি ট্যালেন্ট ছিল, ও অনেক বেশি ট্যালেন্ট ছিল। তো যখন জানাজানি হয়ে গেল তখন ঘটনাটা কিভাবে কিভাবে ট্যাকেল করবে, আমি কি কি করব, এদিকে আমার খুবই নড়বড়ে অবস্থা, মানে আমি তখন আমি অনার্স করে আমি চলে আসছি ঢাকায়, আমি একটা ম্যাচে উঠেছি মোহাম্মদপুরের আদাবড়ে 3 নম্বর রোডে 801 নম্বর বাড়ি, আমরা তিনজন সিনিয়র ভাই, আমি জুনিয়র, চারজনে মিলে আমরা একটা ফ্ল্যাট ভাড়া করে, সেখানে আমি ঠিকঠাক মতো ভাড়া দিতে পারি না, এটা নিয়ে অনেক যন্ত্রণা হয়। তো তখন ও আরেকটা টিউশনি করে দিল, দুটো টিউশনি করা শুরু করলো আমাকে সাপোর্ট করার জন্য, তাতে পড়াশোনার ক্ষতি হচ্ছে আমি বুঝতে পারছি। মাস্টার্সে ও ফার্স্ট ক্লাস পেল। ওর বোনের জামাই যে জটিলতাটা করলো তাতে খুবই ঝামেলা হয়ে গেল, এখন সিদ্ধান্ত এরকম একটা জায়গায় আসলো, হয় এ পার নেল ও পার, হয় আমরা বিয়ে করে ফেলব অথবা সম্পর্কটা সম্পূর্ণ ছিন্ন করে দিতে হবে। ও আর আমি একটা স্ট্র্যাটেজি নিলাম, আমরা সবার কাছে বিষয়টা অস্বীকার করা শুরু করলাম যে আমাদের মধ্যে আসলে কোনো সম্পর্ক নেই, নিতান্তই বন্ধুত্ব, এলাকার মেয়ে, আমাদের শিউলি যেমন আমার বান্ধবী ইউনিভার্সিটিতে, সেরকম একটা বান্ধবী বন্ধু, নাথিং এলস। ওর বাবা ওর মা, ওর বাবা স্পেশালি এত বিশ্বাস করত ওকে, ওর বাবাকে যা বলতো ওর বাবা তাই বিশ্বাস করত, কিন্তু সত্যিকার অর্থে আমাদের সম্পর্কটা ভিতরে ভিতরে আছে, কিন্তু খুব সন্তর্পণে, খুব গোপনে এবং খুব সাবধানতা সহিত চলছে। কি করা যায়, কিভাবে এর বাস্তবায়ন করা যায়, আমরা আমি একটু মানে উদারই ছিলাম, যে আমার কাছে মনে হয়েছিল যে তোকে আসলে আমার লাগবে, আমাকে যদি তোর না লাগে তাহলে আমি চলে যাব, নো প্রবলেম, যদি তোর আমাকে লাগে আর আমাকে তো তোকে তো আমার লাগবেই, সো দেন আমরা ভাবতে পারি কি কিভাবে এটা করা যায়, ফ্রিডম ইজ ইওর, আমি চাপাই দিই না, আমি বুঝি যে আমাকে ওর লাগবে আর ওকে যে আমার লাগবে তো আমি বলেই ফেলেছি, নো ওয়ে। সেটা আমি চিঠির মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওকে বোঝানোর চেষ্টা করেছি এবং আমি অতিরিক্ত কোনো কিছুই করিনি, এক ধরনের নিউট্রালিটি, এক ধরনের সহনীয় পর্যায়ে সবসময় থাকতাম, বাট ভীষণ রকমের চাদরে ঢেকে রাখার মতো করে, মানে পুরোটাই আমার, কোনো ভাগাভাগি চলবে না এখানে, এরকম টাইপের চলছে চলছে। একবার বাসায় গেল, লাস্ট বাসায় যাওয়ার পরে ও আমাকে জানালো বাসা থেকে আমাকে আসতে দিচ্ছে না, আমি বললাম তুমি বোঝানোর চেষ্টা করো যে ট্রু, এটা বিভিন্ন জন বিভিন্ন কথা বলে কান ভারী করবার চেষ্টা করছে, আসলে ঘটনাটা এরকম না। ও আবারও দ্বিতীয়বার, সবচেয়ে প্রবলেমেটিক হয়েছিল বড় বোন আর বড় বোনের জামাই, এই দুজনের প্রবলেম মিলে মিশে বাবা দাদা এদের সব মিলিয়ে টিলিয়ে ম্যাসিভ একটা প্রবলেম ও ফেস করছে। আমি আমার জায়গায় অনর, এরকম বললাম, কথা হলো, চলছে, খুবই ডিফিকাল্ট একটা টাইম চলছে আমাদের, কিভাবে কি করা যায়, আমি তো অস্থির জীবনযাপন করছি, এর মধ্যে কাজকর্মের অবস্থা ভালো না, আমি থিয়েটার করছি নিয়মিত কিন্তু মনোযোগ দিতে পারছি না, এদিকে ক্যারিয়ারে মানে জীবনযাপন অর্থনৈতিকভাবে চলছেই না প্রায় বললে চলে, বিকজ আমার তো কোনো সোর্স নাই, আর্ন নাই, আমি বিভিন্ন জনের কাছ থেকে লোন টোন করে বেশ ভালো পরিমাণ লোন হয়ে গেলাম। তারপর ও তো কিছু হাত খরচ দেয়, ও তখন থেকে কিন্তু দেওয়া শুরু করেছে। ওই যে যখন টাকা দেওয়ার কথা বললাম, ও টিউশনই করে, আমি যখন এলাম আমার টোটাল কথাটা জানলো, তখন হ্যাঁ তখন প্রেম হয় নাই অলমোস্ট, বন্ধুত্ব, তখন থেকে ও আমাকে অর্থনৈতিক ভাবে সাপোর্ট করে, ধারের অজুহাতে নানান অজুহাতে এটা ওইটা ওইটা এভাবে চলছে। এবং তখন যখন প্রেম হয়ে গেল তখন দায়িত্ব হয়ে দাঁড়ালো, ওর কাছ থেকে নিয়ে আমি সার্ভাইভ করছি, এটা নর্মাল, এটা অধিকার আমার। এখন কি করি, আমি কিছু বুঝে উঠতে পারতেছি না, ও কিছু বুঝে উঠতে পারতেছে না। ইন বিটুইন আমার বাবার লিউকেমিয়া, বাবাকে আমি হসপিটালাইজ করছি, নিয়ে আসছি, ও আমার সময়টাতে ওই সময়টাতে আমার বাবাকে ও ব্লাড দিয়েছে, ওর ওই পজিটিভ ব্লাড, আমার এই পজিটিভ ব্লাড, আমি আমার বাবাকে চার ব্যাগ ব্লাড দিয়েছি, একটা সার্টেন টাইম পর পর দিতে হয়। বাবার লাস্টলি ব্লাড লাগতে হচ্ছে চার ব্যাগ ব্লাড, এক জায়গায় করে প্লাজমা, এক ব্যাগ প্লাজমা হতো, তখন প্লাজমা মেশিন এত এত অ্যাভেলেবল ছিল না, শুধুমাত্র আওরঙ্গজেব রোডে রেডক্রি সেন্টার, ওখানে এই প্লাজমাটা রেডি হতো, সেখানে একটা ভালো অ্যামাউন্ট টাকা লাগতো। আমি একটা সোর্স বের করার চেষ্টা করলাম যে এখান থেকে কোথাও থেকে কোনো রেফারেন্স দিয়ে কিছু টাকা পয়সা কমানো যায় কিনা। চলছে চলছে, আমি একদম বাবাকে বললাম, বাবা খগেন স্যারের মেয়ে মীরা, ওকে আমি বিয়ে করতে চাই। লিখুমের বাবার মিডিল টাইম, বাবা বললো যে দেখ আমাদের গোষ্ঠীতে কেউ কোনদিন থানা হাজত করে নেই, যাই কর কর, জেল জরিমানা যেন না হয়। আমি বাবা করলো, বাবা আপনি চিন্তা করেন না, এরকম কিছু হবে না, আমি স্যারকে যতটা চিনি স্যার এরকম না। ওটা বাবার সাথে কথা হলো, বাবার সাথে কথা হওয়ার পর আমার বড় ভাই মেজু ভাই, আমার মেজু ভাই জানেন, আমার বড় ভাইয়ের সাথে বরাবর একটু দূরত্ব ছিল, বেসিক্যালি কারোর সাথে আর জবাবদিহিতার কোন দায় ভার আমার ছিল না। ওই যে বলেছি আমি একটু ছোট সময় থেকে স্বাধীন চেতা, কিন্তু এমন কিছু করি না যেটা করলে আমার কোন আত্মীয় স্বজন আপনজনের মুখে কালি পড়বে। এখন এই ঘটনাটা কিভাবে করি, আমার একমাত্র দায় ভার ছিল বাবাকে বলা, এটা আমার ভেতরে ভেতরে এক ধরনের দায় ছিল। বাবার কাছ থেকে এরকম অ্যাপ্রোচ পাওয়ার পরে আমি ওরা জানাইলাম যে এরকম, ও তো বাসায় বলে আসছে না এগুলি সব ফালতু কথা, কেউ কেউ বলছে চলছে। আমরা তখন একদমই একটা ট্রানজিশন পিরিয়ড, মানে হয় ডিসিশন নিতে হবে না হলে একদম
কোনো বিকল্প নাই,
বিকল্প নাই। ও দাদার বাড়িতে গেছে, দাদার বাসায় গেছে ঢাকায়, এবং ওর বাড়িতে গেছে পুজো, পুজো এবং দাদার বাসা সব মিলিয়ে ও এসে আমাকে নক করছে, যোগাযোগ তো এক ধরনের আছেই, কোথায় কিভাবে কি করছে। যদি যোগাযোগ পার্টিকুলারলি না হয় কারণ পাগল পাগল লাগে, আমার লাগে ওর লাগে কিনা জানি না, পরে ও বলছে ওরও লাগতো। তো আসলে সে বললো যে এরকম বিয়ে করব,
সে বলল এসে।
তুই কি পারবি?
হ্যাঁ অবশ্যই।
তুই পারবি কিনা?
হ্যাঁ পারব।
আমি অনেক ভেবে চিন্তে দেখছি যে আসলে সম্ভব না, পরেরটা পরে বুঝব। পরেরটা বান্ধবী আছে ঢাকা ইউনিভার্সিটির মৌসুমী, মৌসুমীকে বলল আমাদের আবৃত্তিকার শিমুল ইউসুফ, আমাদের ঢাকা থিয়েটারের কামাল বায়েজিদ, আমি পরে কামাল ভাই আমার কাছ থেকে আমার বড় ভাইয়ের নাম্বার নিয়ে বড় ভাইকে ফোন করে, শিমুল ইউসুফের রিলেটিভ ছিল জজকোটে পুরান ঢাকায় ম্যাজিস্ট্রেট, তার ওখানে গিয়ে আমরা বিয়ে করলাম। বিয়ের খরচ হয়েছিল 360 টাকা, আমরা কনভার্ট হয়ে বিয়ে করেছি, ও কনভার্ট হয়ে মুসলিম হয়ে তারপর বিয়ে করেছি। আমরা কনভার্ট না হয়ে বিয়ে করার কথাও চিন্তা করেছিলাম, কিন্তু সেটা পদ্ধতিগত জটিলতা, অনেক বেশি অনেক টাকা খরচ হয়, ওই টাকা আমাদের কাছে ছিল না বা ওই সময়টা আমাদের কাছে ছিল না। এটা প্রথমে বিয়ে করতে হয়, কেস করতে হয়, নোটারি করতে হয়, নানান ধরনের ব্যাপার আছে। আমরা বললাম কতটা গোপনে, কতটা ঝামেলা মুক্ত হয়ে, কতটা খরচ কম করে করা যায়। ম্যাজিস্ট্রেট ওকে প্রশ্ন করেছিল, আপনি কেন আমার সার্টিফিকেট না মিজানুর রহমান, কেন মিজানুর রহমানকে বিয়ে করছেন, মুসলিম ধর্ম দ্বারা অনুপ্রাণিত হয়ে? ও কতক্ষণ চুপ করে থাকল, তারপর বলল যে আমাকে ওর দরকার, ওকে আমার দরকার, তার জন্য কি কি করতে হবে, যা যা করতে পারেন তাইতেই করব। কনভার্ট হইতে হবে, সমস্যা নেই। করলাম বিয়ে, আমার মেজুবাই ছিল মানিকগঞ্জে, মা ছিল মানিকগঞ্জে, ওদেরকে খবর দেওয়া হলো, আমার মা আর আমার মেজুবাই। বিয়ে করার প্ল্যান করার সাথে সাথে আমি ম্যাচ থেকে পাশেই একটা বুয়েটের টিচারের বাড়ি টুলেট পেলাম, তাকে স্যার সম্বোধন করলাম, বললাম স্যার আমি আর আমার এক ইয়ারমেট বান্ধবী আমরা বিয়ে করেছি, আমরা আপনার বাসাটা ভাড়া নিতে চাই। তো স্যার সম্বোধনটা উনি শুনে, উনি এক ধরনের টিচাররা কিন্তু দেখবেন স্যার সম্বোধন শুনলে এক ধরনের বিগলিত হয়, উনি 4,500 টাকা আমাদের ভাড়াটা দিলেন, যে ভাড়াটা 6,000 টাকা, একটা দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম নিয়ে কিচ্ছুটা জাস্ট বাসাটা তালা দেওয়া। আমার মা আর আমার মেজো ভাই এসে ওয়েট করছে তিনতলায়, আমাদের বাসাটা চারতলায়। আমরা বিয়ে করলাম, ওর খুব কান্নাকাটি করতে লাগলো, মৌসুমীকে বোঝানোর চেষ্টা করলো, ওকে নিয়ে আমি বাসায় গিয়ে মাকে সহ মেজো ভাইকে সহ বাসায় উঠলাম। উঠে ওদেরকে রেখে, আমার একটা শুটিং আছে ওই দিন ওই সময়ে, আমি ওদেরকে রেখে আমি শুটিং এ গেলাম। মোহন খান ছিল ডিরেক্টর ওটার, কারণ মোটেতে কাজ পাই না, বিয়ে করেছি, বিয়েটা সে তো অনেক বেশি জরুরি আমার শুটিংটা করা। বিয়ে যে একটা বিশেষ ব্যাপার জীবনের জন্য,
তার চেয়ে বিশেষ ব্যাপার তখন ওই অভিনয়, অভিনয় অথবা কাজ,
কাজ কাজ অবশ্যই সেটা অভিনয়, যে কোনো কাজ না, অবশ্যই সেটা
অভিনয় সংক্রান্ত কাজ,
অভিনয় সংক্রান্ত কাজ, মানে সুযোগটা ছাড়া যাবে না। কারণ আমি তো এমনি পাঁচবার আপনার কাছে যাচ্ছি অভিনয় পাওয়ার জন্য, আপনি ডেকেছেন, সেটা বিয়েটা ঠিক আছে, বিয়েটা অল্প টাইমের মধ্যে করে চলন কাজটা করি। আমি ফিরলাম রাত একটার দিকে, খুব কান্নাকাটি করল সারা রাত। গুরু আমি প্রণব ভালোবাসার বাংলাদেশ এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমি বলতে চাই, আমি সারা জীবন আমার স্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকব। আমার জন্য সে যা করেছে, আজকে আমি এখানে, আজকে আমি এখানে তার নিজের ক্যারিয়ার, এত ব্রাইট ক্যারিয়ার, বিয়ের পর সাথে সাথে সে জয়েন করেছে কোডা নামে একটা স্কুল এন্ড কলেজ আছে ধানমন্ডিতে, ও জয়েন করেছিল বাই কোডা, পরে ওকে কর্তৃপক্ষ শিফট করেছিল ইওডাতে। সেটা একটা এনজিও টাইপের স্কুল কলেজ, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত থাকতে হয়, একটা সার্টেন বেতন দেয়, ওখানে ঢোকা মানে নর্মাল ক্যারিয়ার নষ্ট, মানে পরের ক্যারিয়ারটা বিসিএস অথবা ভালো একটা চাকরি নষ্ট, বিকজ ওইখানে ঢুকলেই শুষে নেয় টাইমটা। কিন্তু আমাদের তখনই আমাদের একটা সাপোর্ট লাগবে অর্থনৈতিক, আমার অবস্থা তথই বছর, ও তখন ওখানে জয়েন করল। আমাদের দুজনের টুনাটুনির সংসার চলতে থাকলো, অভাবে অনাদরে চলছে, ওর মার ভালোবাসা ছাড়ছে, ওর বাবার ভালোবাসা ছেড়েছে, প্রায় 30 বছরের কালচার একটা মানুষ বেড়ে উঠেছে, সেই কালচারটাকে ছেড়ে এসছে, সনাতন ধর্ম সেটাকে ছেড়ে এসছে। আমি এই ঋণ কিভাবে শোধ করব?
দিস ইজ অল অ্যাবাউট মাজনুন মিজান এবং যার কথা হচ্ছে, যার ইনফরমেশন বিভিন্ন ভাবে উঠে আসছে মিজানের কণ্ঠস্বর দিয়ে। আপনার তো অনেক কিছু মিস করতেছেন বন্ধু, কারণ আমি চোখ দিয়ে যে মিজানকে দেখছি সেই কথাগুলো বলার সময় তার চোখের পানি যেভাবে বারবার ছলক দিয়ে যাচ্ছে, বারবার তার এক্সপ্রেশনগুলো যেভাবে খেলা করছে তার চোখে মুখে, তার দেহভঙ্গি যেভাবে শক্ত হয়ে উঠছে সেই ভালোবাসার মানুষটির কথা বলতে গিয়ে, এই গানটির এই কথাগুলো যেন অনেক বেশি সাজুজ্জ এই ভালোবাসায় প্রেমের কাছে। মাজনুন মিজান যখন ইনফরমেশন গুলো দিচ্ছিল স্বভাবতই এই ব্যাপারটা কিন্তু প্রকাশিত হয়। আমি সেই মানুষটিকে এখন প্রাণব ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে নিয়ে আসতে চাই, সেই মানুষটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, যে মানুষটিকে ভালোবাসাটাকে একটা পূজোর জায়গায় নিয়ে গেছেন, যে মানুষটিকে ভালোবাসাটাকে একটা সাধনার রূপ দিয়েছেন। আমি এখন ইনফ্যাক্ট যেই সমাজ বিনাশ করতেছি আমরা, যে সময়ের কথাগুলো আমরা বলছি, যে সম্পর্কের বাঁধন এত বেশি আলগা এই সমাজটাতে, এত বেশি এখন মানুষ এক্সপিরিয়েন্স করছে বিভিন্ন রকমের সেপারেশনের, এত ব্রোকেন হার্ট চারিপাশে যেভাবে মানুষকে দেখতে হচ্ছে, তার মধ্যে কিছু মানুষ থাকে যারা ভালোবাসার অন্য এক উচ্চতায় নিয়ে গেছে, যারা ভালোবাসাকে সত্যি একটা সাধনার পর্যায়ে দিয়েছেন, তাদেরই একজন মাজনুন মিজান এবং তার ভালোবাসার সারথী মীরা। অদ্ভুত এক রিলেশনশিপ, চমৎকার এক ভালোবাসা গাথা, সত্যি এই কথাগুলো তাদের সাথে অনেকখানি মিলে যায়। দুজনের ভালোবাসার এমন একটি পর্যায় ছিল যে দুজন দুজনকে দেখে যেন এরকম বলতে চেষ্টা করছে যে আমি কি, আমার তো কিছু করার নাই, তোর মাঝে যেন আমি সত্যিকার অর্থে আমার স্রষ্টাকে খুঁজে পাই, ভালোবাসা প্রেম মহব্বত দান সবকিছু যেন তোর মাঝ দিয়ে ফুটে ওঠে। এবং ম্যাজিস্ট্রেটের সামনে তার বলে দেওয়া সে উত্তর এটাই কিন্তু সত্যিকার অর্থে এটারই বহিঃপ্রকাশ। তিনি বলতে চেষ্টা করেছিলেন, আমি ওইসব তাত্ত্বিক প্রশ্নের উত্তরে যেতে চাই না, রাদার আমি স্ট্রেট ওয়েতে বলতে চাই আমার মিজানকে, আমার মাজনুনকে আমি কিভাবে পেতে পারি, জাস্ট গিভ মি দ্য ওয়ে আউট, আমি সেই পথে যেতে প্রস্তুত আছি চোখ কান বন্ধ করে, আমার এই মানুষটিকে বড় বেশি প্রয়োজন। অদ্ভুত চমৎকার দারুণ, এবং এই জুড়িকে আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধু, মাঝরাতের দারুণ এক গিফট আপনাদের জন্য যারা দেশ এবং দেশের বাইরে থেকে ঢাকা 90.4 এর সাথে যুক্ত আছেন, ইথারের মাধ্যমে যাদের কাছে এই এই দারুণ কানেক্টিভিটি, প্রেমের সম্পর্ক, এই অবগাহন পৌঁছে যাচ্ছে, সবার কাছে পৌঁছে দিচ্ছে এই তথ্যটা বন্ধু, আপনাদের জন্য গিফট। যখন এত বেশি আনরেস্ট রিলেশনশিপ নিয়ে কেউ কাউকে বিশ্বাস করে না, সামান্য একটা ঠুনকো ঝড়ে ভালোবাসা আলগা হয়ে যায়, সেখানে এরকম মানুষও আছে যারা ভালোবাসাকে সাধনার পর্যায়ে নিয়ে যায়। আমরা ওয়েট করছি ভালোবাসার সেই দেবীর জন্য, আমাদের মীরার জন্য, আমাদের মীরা ভাবির জন্য, যে মানুষটি সত্যিকার অর্থে মাজনুন মিজানকে দারুণ এক উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করেছেন।
রব দিখতা হ্যারা মে ক্যা করু সজদে সর ঝুকতা হ্যারা মে ক্যা করু কুছ ভি রব দিখতা হ্যারা মে ক্যা করু
খুশি খুশি
প্রাণে একটাই গান, বুকের মাঝে ওঠে প্রাণ,
বন্ধু আপনারা শুনছেন প্রাণাম ভালোবাসার বাংলাদেশ। আর বন্ধু, গ্রিল সিঙ্গারা, সামুচা, ডালপুরি কিংবা চটপটি, এসব ঝালঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণা প্রাণী উৎসবে, মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণা ফিল দ্য চিল। আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, সবাইকে বলছি আজকে আমাদের অতিথি বন্ধু কিন্তু অভিনেতা মাজনুন মিজান। আপনি অবশ্যই কিন্তু ফেসবুকে জয়েন করবেন, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইজ www.facebook.com/dhaka-fm90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। সেখানে মাজনুন মিজান ভাইয়ের ছবি দেয়া আছে, ফটো আমরা আপলোড করেছি বন্ধু, আপনি সেখানে লাইক দিয়ে আপনার কমেন্টটি করে ফেলবেন। তবে বন্ধু, একটি কথা আছে, সেটি হচ্ছে অবশ্যই আপনি আপনার কমেন্টটি করার সময় FM গুরু লিখে দিন, আপনি আপনার কমেন্টটি করবেন, অবশ্যই লিখতে একদমই ভুলবেন না, অবশ্যই অবশ্যই লিখবেন, নাহলে কিন্তু আমি আপনার কমেন্টটি পড়বো না বন্ধু। বিকজ এখন থেকে আর নয় লাভ গুরু, এখন থেকে FM গুরু। আর এই মুহূর্তে যারা আছেন আমাকে শুনছেন, অবশ্যই আমাকে SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন FM গুরু, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর বন্ধু, সাইফোর্সে ঈদ উপলক্ষে সাইফোর্স ভার্সিটি ভর্তি পরীক্ষা, সাইফোর্সের যে ঈদ উপলক্ষে অনেক তাদের যে কোর্সগুলো আছে সেগুলোতে অনেক ছাড় দেওয়া হয়েছে বন্ধু, আপনি চাইলে কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বরগুলো হচ্ছে 01713432007, আরেকটি নাম্বার আছে বন্ধু 01713432025, আরেকটি নাম্বার আছে সেটি হচ্ছে 01714163640, এই নম্বরে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর বন্ধু, আমরা কিন্তু স্টোরিটা অনেক অনেক অনেকটাই শুনে ফেলেছি, একটু আগে খুব সুন্দর একটি গান হচ্ছিল, আমারও গানটা কিন্তু অসম্ভব রকমের পছন্দের গান। আর বন্ধু, অবশ্যই কিন্তু আপনি জানাতে পারেন এই মুহূর্তে আপনার কেমন লাগছে, মিজান ভাইয়ের কথা শুনে আপনার কেমন লাগছে। যেমনটি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাকে জানিয়েছেন যে মুনতাজুল ইসলাম সবুজ, তিনি বলেছেন যে মিজান ভাই তুমি প্রমাণ করেছ হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। আসাদ এন অর্ণব, তিনি বলেছেন আমার ফেভারিট অভিনয় শিল্পী, আমারও কিন্তু ভাইয়া। প্রিন্স নীরব আর, তিনি বলেছেন যে আমার অনেক খারাপ লাগছে ভাইয়ার বাবার কথা শুনে, বাট ভাইয়ার বাবা এখন গর্ব করার সময়। ইব্রাহিম হোসেন, তিনি বলেছেন FM গুরু আমি তাকে চিনি, তার বাড়ি আমাদের এলাকায়, তাই নাকি বন্ধু, জেনে খুবই ভালো লাগলো। আরেকজন বন্ধু আছে আমাদের সঙ্গে, তার কমেন্টটিও আমার খুবই ভালো লাগলো, সেটি হচ্ছে মাহমুদ চৌধুরী সুমন, তিনি আছেন, তিনি বলেছেন যে তিনি একজন পুলিশ সার্জেন্ট, সকালে 6:30 বাজে তার আবার ডিউটি শুরু, কিন্তু মিজান ভাইয়ের জীবনের গল্প শুনে ঘুমাতে যেতে পারছি না। আর গুরু তোমায় সালাম, এত ভালো একটি অনুষ্ঠান উপহার দেবার জন্য, ছবিতে দুজনকে খুব ভালো লাগছে। বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সকাল 6:30 বাজে আপনার অফিস, তারপরও আপনি আমাদেরকে শুনছেন, অনেক 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 ধন্যবাদ বন্ধু। আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, সবাইকে আমি আবারও বলছি যে আপনি আপনার কমেন্ট অথবা SMS যাই করুন না কেন, FM গুরু লিখতে একদমই ভুলবেন না, কারণ এখন থেকে আর্ন আই লাভ গুরু, এখন থেকে FM গুরু বন্ধু, অবশ্যই FM গুরু লিখে আপনার SMS এবং কমেন্টটি পড়বেন। আরো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে ফজলে রাব্বি, তিনি বলেছেন যে গুরু কতটা যে ভালো লাগছে বুঝাতে পারবো না। আরো যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু, গ্রিল সিঙ্গারা, সামুচা, ডালপুরি কিংবা চটপুরি, এসব ঝালঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণা প্রাণ উৎসবে, মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণা ফিল দ্য চিল। আর বন্ধু, আমাদের যে ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইজ www.facebook.com/dhaka-fm90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন, সেখানে আমাদের আজকের অতিথি বন্ধু মাজনুন মিজান ভাইয়ের ফটো আপলোড করা হয়েছে, সাথে আমাদের FM গুরু আছে, যারা ফটোটি দেখেছেন অলরেডি আপনি অবশ্যই লাইক দিয়ে আপনার কমেন্টটি করে ফেলবেন, কিন্তু কমেন্ট করার জন্য প্রথমেই কিন্তু লিখবেন FM গুরু, FM গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন বন্ধু, তাহলে কিন্তু আমি আপনার কমেন্টটি পড়ব, আমি বারবার করে বলেছি বন্ধু। আর একটি কথা সেটি বলে দিতে চাচ্ছি, আপনি SMS করার সময়ও অবশ্যই কিন্তু FM গুরু লিখে আপনার SMSটি করবেন। আর আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে SC সোহাগ, তিনি লিখেছেন যে একটা নারী চাইলে একটা ছেলের জীবন পাল্টে দিতে পারে।
এক্স্যাক্টলি, এবং সেই আবহাওয়ার ভেতরেই আমরা আছি, সেই ভালো লাগা, সেই অনুভব, সেই দারুণ এক উপলক্ষ নিয়েই আজকে আমরা প্রাণব ভালোবাসা বাংলাদেশের অনুষ্ঠানের আজকের এই ময়নক্ষণে আমি অদ্ভুত কিছু ঘটনার ভেতর দিয়ে গেছি এবং যে শুধুই ফ্রাস্ট্রেশনের কথা শুনি, শুধুই মানুষের প্রেম এবং ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার কথা শুনি, বিশ্বাসহীনতার কথা শুনি, পারস্পরিক পাশে দাঁড়িয়ে থেকে একজন আরেকজনকে যে শক্ত করে হাত ধরে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারটার বড় বেশি অভাব দেখি। কিন্তু আজকে মাজনুন মিজান যে মানুষটির কথা বললেন, সে মানুষটিকে মানুষ বলবো নাকি মানুষের মাঝে দেবী হয়ে ভালোবাসাটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যই তার পৃথিবীতে আগমন, সেটি বলবো। কোন নামে তাকে ডাকলে আসলে সত্যিকারভাবে তাকে বিশেষায়িত করা হয় সেটি আমার জানা নাই, বাট আপনাদেরকে আমি অবশ্যই এখন সুযোগ হাতছাড়া করছি না সেই মানুষটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার। এখন আমরা সবাইকে সাথে নিই, ইনফ্যাক্ট এই সময়ে আপনারা নিজেরাও জানেন 30-35 লক্ষ মানুষ দারুণ এক কানেকটিভিটির ভেতর দিয়ে যায় প্রাণব ভালোবাসা বাংলাদেশের এই স্টুডিওর সাথে। সবাইকে সাথে নিয়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি সেই মানুষটি, যে মানুষটি মাজনুন মিজানের ভালোবাসার পুরো আকাশকে দারুণভাবে পুরো আকাশ জুড়ে আছেন সেই ভালোবাসার মানুষটিকে। মীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে।
ধন্যবাদ।
স্পেশালি গানটি কিন্তু আপনার জন্য, আমার অনেক বেশি মনে হচ্ছে এই গানের কথাগুলো মিজান যেভাবে বলছিলেন, কেন জানি মনে হচ্ছে মিজানের কথাগুলো এই সিনেমার নাম কি রে এমা, আই এম সরি, বাংলাতে দিতে পারলে আরো ভালো হতো, কিন্তু খুব দারুণ কানেকটিভিটি তৈরি হয়েছে গানের কথাগুলো, সেই কারণে আমি এই গানটা আসলে
প্লে করতে।
তুই ভুল করছিস, সেটা তারও আগের গান, শাহরুখ খান এবং আনুষ্কার মনে হয় প্রথম ছবি সোফার। এবং এইখানে গানের কথাগুলোর মধ্য দিয়ে যে তোর মাঝে যেন আমি আমার রবকে খুঁজে পাই, কি অদ্ভুত কথোপকথন! এবং এগুলো সবকিছু যেন আমার মনে হচ্ছে যে মাজনুন মিজানের আকুতি, তার ভালোবাসা সমস্ত কিছুকে দারুণভাবে বিমূর্ত করে তুলেছে। মীরা, আপনার মতো করে আপনি আপনি কিছু আপনার জায়গা থেকে বলতে চেষ্টা করুন, যেটি হয়তো এই ভালোবাসা তথ্যগুলোকে সামনে দিকে এগিয়ে নেবে।
গুরু, আমি একটু ছোট্ট করে একটু বলি যে ও শুরু করবার আগে, বিয়ে করার আগে ওর একটা কন্ডিশন ছিল যে আমি কিন্তু অভিনেতা মাজনুন মিজানকে বিয়ে করছি। মানে হচ্ছে যে যেই চ্যালেঞ্জটা তুমি নিয়েছো এটা কিন্তু সাকসেসফুল করতে হবে, ইটস এ ওয়ানলি ওয়ান কন্ডিশন, তুমি অবশ্যই মাজনুন মিজান হবে। আচ্ছা, বিয়ে হওয়ার পর আমি ওকে বুড়ি বলে ডাকি, স্টিল ডাকি। এর একটা কারণ, ওর বাবার খুবই আদরের সন্তান, ও চার সন্তানের, ও হচ্ছে বড় মেজর সেজো,
তিন বোন এক ভাই, রাইট?
হ্যাঁ, তিন বোন এক ভাই। তো সবচেয়ে বেশি আদর করে ওকে, সবচেয়ে বেশি বিশ্বাস করে ওকে, ওর বাবা ওকে বুড়ি বলে ডাকত। আমার ফিলিং ইজ, ও যখন সবাইকে ছেড়ে আমার কাছে এসছে, আমি কখন ওর বাবা, কখন ওর ভাই, কখন ওর মা, কখন ওর বোন, সবগুলি ক্যারেক্টার আমাকে প্লে করতে হয় ওর সাথে, বা করা উচিত। দেখো, আমি ওকে বুড়ি বলি, আমি যদি কখনো কোথাও কোনোভাবে এতটুকু বাবার জায়গাটা ফিল আপ করতে পারি তাহলে মনে হয় ওকে শ্রদ্ধা করা হবে, ওকে ভালোবাসা হবে। ওই জায়গা থেকে আমি বুড়ি বলি, আমি যতদিন বেঁচে আছি আমি ওকে বুড়ি বলে যাব।
দারুণ, আসলে আপনাদের মতো মানুষগুলোর ভালোবাসা আছে বলেই হয়তো পৃথিবী স্রষ্টা এখনো ধ্বংস করে দেননি, পৃথিবী এখন এক্সিস্ট করতেছে। কথাটা যথার্থই বলেছেন মাজনুন, যে সমস্ত কিছু প্রায় 30 বছরের কালচারকে ফেলে দিয়ে চলে এসেছে আপনাকে ভালোবাসে, তাই এক কথায় বলে দিয়েছে যে আমাকে কি করতে হবে, কোন পথে হাঁটতে হবে বলেন, বাট ওই মানুষটিকে আমার বড় বেশি দরকার। এবং আপনি ইন রিটার্ন বলছেন যে আমার জন্য যে সব ছেড়ে এসেছে, প্রয়োজনে আমার আমাকে যদি বাবার সেই সস্নেহ ভালোবাসা তাকে দিতে হয় তাহলে আমাকে দিতে হবে, মায়ের যদি সেই স্নেহ ভরা আঁচল তাকে দিতে হয় সেটাও আমাকে তাকে দিতে হবে, ভাই বোনের সেই প্রচ্ছন্ন স্নেহ যদি আমাকে দিতে হয় সেটাও আমাকে দিতে হবে। এবং আমি একটা মানুষ, আমি বাধ্য ইনফ্যাক্ট সমস্ত ভালোবাসার ডালি নিয়ে তার সামনে উপস্থাপন করতে নিজেকে। দারুণ বলেছেন,
ও ওর ভালোবাসা দিয়ে সেটা আমাকে বাধ্য করেছে, ওর ত্যাগ দিয়ে আমাকে বাধ্য করেছে।
ওয়াও, সত্যি আমরা সত্যি উই আর প্রিভিলেজ যে আজকে এই ধরনের অনুভূতি শেয়ার করার সুযোগ এ প্রাণব ভালোবাসা বাংলাদেশ স্টুডিও পেয়েছে। এখানে শুধু দুঃখের কথা হয়,
আমি আমি মানে আমি খুবই বিশ্বাস করি ভালোবাসার মানুষদের সাথে ভালোবাসার পরীক্ষা পরীক্ষার নেওয়ার একটা প্রবণতা আমরা চারপাশে লক্ষ্য করি। আমি বরং বিষয়টিকে উল্টো বলতে চাই, ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার প্রতিযোগিতা নামতে চাই। আমি ওকে বেশি ভালোবাসবো না ও আমাকে বেশি ভালোবাসবে, নট পরীক্ষা। ওই জায়গাটায় আমরা মনে হয় নিজের অজান্তে নেমে গেছি। যারা এই মুহূর্তে ঢাকা FM শুনছেন, আমি জানি লাভ মানে FM গুরু অনেক বেশি পপুলার, অনেক লিসেনার এখন এখানে আছেন FM এর সাথে, ঢাকা FM এর সাথে। আমি তাদের কাছে বিনীতভাবে বলতে চাই, এক ভালোবাসা, দুই ভালোবাসা, তিন ও ভালোবাসা। ভালোবাসা দিয়েই শুধু অর্জন করা সম্ভব। আমার কাছে প্রায় অনেকেই অনেক সময় বলে যে মিজান ভাই আমিও আমার গার্লফ্রেন্ড হচ্ছে হিন্দু, আমি কি করবো বলেন তো। আমি তাদেরকে একটি কথাই বলি, প্ল্যান করে হয় না, ভালোবাসা হয়ে যায়, একত্রীকরণ হয়ে যায়, জোর করে হয় না। আমি খুবই বিশ্বাস করি প্রত্যেকটি পিতা মাতা চায় তার সন্তান যেন ভালো থাকুক। আমি আমার স্ত্রীর বাবাকে আমি অর্জন করেছি, তাকে আমি বাধ্য করেছি আমাকে যেন সন্তানের মতো দেখে, এবং লিটারেলি সে আমাকে সন্তানের মতো দেখে। এটা আমি শ্রদ্ধা দিয়ে করেছি, ভালোবাসা দিয়ে করেছি। মানবীয় গুণাবলীগুলি মানুষগুলি জয় করতে পারলে, আর ঘুরে ফিরে গুরু একই কথা, ভালোবাসা। তুমি বলো,
এখন কথা বলার জন্য আহ্বান করলেন মাদন মিজানের বুড়ি, ইনফ্যাক্ট আমাদের মীরা ভাবি। মীরা প্লিজ আপনি আপনার মতো করে প্লিজ উপস্থাপন করুন।
অ্যাকচুয়ালি ও যেভাবে বলছে আর কি, যে আমিও শুনলাম, মানে ও শুধু আমার গুণগান গেয়েই যাচ্ছে, আসলে ও কিন্তু অনেক ভালো। টু অ্যান্ড টু মেক এ ফোর, এক হাতে কিন্তু কখনোই তালি বাজে না, দুই হাত লাগে, এবং দুই হাতে কি সমান ব্যালেন্স লাগে, যদি শব্দটা মানে শুনতে চাই।
হ্যাঁ,
তো সেই কারণে হচ্ছে যে ও যেটা বললো বা ও আমাকে, হ্যাঁ ইনফ্যাক্ট ও যেমন বললো যে আমাকে ভালোবাসতে বাধ্য করেছে বা ইয়ে করেছে, ও তো আমাকে ভালোবাসতে বাধ্য করেছে, মানে ওর মধ্যে সেই গুণাবলীগুলো আছে যেটা আমার পছন্দ ছিল, হয়তো ওই পছন্দগুলো সুপ্ত অবস্থায় ছিল যখন ওকে আমি দেখি বা ইয়ে, কখনো ভাবিনি আসলে। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই দেখি, ছোটবেলা থেকেই দেখা হচ্ছে, মানে কথা হচ্ছে ওরকম। হ্যাঁ, ও খুব, আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম আর কি, খুব বেশি বাইরে টাইরে থাকতাম না, ঘরে থাকতাম। আর আমার বাবা টিচার ছিল, আমরা একটু পড়ালেখা নিয়ে থাকতাম বা একটু গান শুনতাম, এই ঘরের মধ্যে গণ্ডি ছিল, কিছু ফ্রেন্ড ছিল আমার, কিন্তু কখনো ওরকম অত বেশি, ওই যে বললাম যে ইন্ট্রোভার্ট টাইপ ছিলাম, তো ও আবার উল্টাটা ছিল। এর জন্য ছোটবেলা থেকে ওর সাথে আমার কখনো এরকম ফ্রেন্ডশিপ গড়ে ওঠেনি, কিন্তু খারাপ লাগতো না, মানে ভাবতাম না কখনো ওইসব নিয়ে। হ্যাঁ, কিন্তু আমার টার্গেট ছিল যে একটু মানে উচ্চশিক্ষা নিব, তা ও যেখানে বড় হয়েছে আমিও সেখানে বড় হয়েছি, সেখান থেকে ধরেন মেয়েরা উচ্চশিক্ষায় আসা খুব মানে টাফ ছিল, অত সহজ ছিল না। যেমন আমি যাদের সাথে স্কুলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, আমার মানে একটা গার্লফ্রেন্ড কিন্তু এখন নাই, তাদের ছেলে মেয়ে বহুত বড় হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা।
সেখান থেকে ধরেন স্কলারশিপ দিলাম, তারপরে হচ্ছে সেটা সম্ভব ছিল, আমার বাবা যেহেতু টিচার ছিল, তো সেই কারণে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ছিলাম আর কি, অন্যদের তুলনায় খুব একটা
সুযোগটা বেশি ছিল।
আর্থিক স্বচ্ছলতা যে খুব আহারমরি ছিল সেটা ছিল না, বাট মানে পড়ালেখা করতে হবে, একটা স্বপ্ন দেখায় দিচ্ছে আমার বাবা যে পড়ালেখা করতে হবে, বড় হতে হবে, এই এখন সেটা হচ্ছে কিভাবে করবো তোমরা, ওইটা দেখাই দিছে, পড়তাম সেই। ও খেলতো, আবৃত্তি করতো, আমি কালচারটাকে আমি পছন্দ করতাম, কিন্তু কখনো সামনাসামনি আসতাম না। তো এভাবে আসলাম, ইউনিভার্সিটি ভর্তি হলাম, টুকটাক কথাটা তো হয় আর কি। তো খুব কাছাকাছি এক সময় চলে আসলাম, অলরেডি ও গল্পগুলো বলে ফেলছে, আর বলার মনে হয় দরকার নেই, কারণ হচ্ছে একই গল্প আমি আবার বলবো।
আপনার কাছে একটা জিনিস আমার জানার আছে, ইনফ্যাক্ট এই ধরনের কোয়েশ্চেনের ভিতর দিয়ে অনেকে যায় যে রিলেশনশিপটা আপনারা বিলংস করেন দুইজনে, তো সেক্ষেত্রে সবকিছুই আসলে তখন সেই অর্থে প্রয়োজন পড়ে না যদি ভালোবাসার মাত্রাটা এত বেশি তীব্র থাকে, তখন হয়তো সিদ্ধান্ত নিতে খুব বেশি কনফিউশনে থাকতে হয় না। আপনি যেটা বলছিলেন যে আপনার ক্ষেত্রেও এরকমই হয়েছে, এবং আমি যদি আপনাকে একটা কিছু টেক্সট আমরা এই ফাঁকে কি এর মধ্যে নিতে পারি, অলরেডি আমরা স্বাগত জানিয়েছি আমাদের আজকের অতিথি বন্ধু মজনুন মিজানের ভালোবাসা সারথি মীরাকে, সে উদ্দেশ্যে আমার বন্ধুরা কিভাবে স্বাগত জানিয়েছে তারা কি বলছে, কিছু টেক্সট নেই আবার ফিরে আসছে।
রুবেল হাসান লিখেছেন যে এফএম গুরু এবং আপি আবারও প্রমাণ হয়ে গেল ভালোবাসা মানে না দল মত ধর্ম। আরো আছেন আমাদের সঙ্গে রায়হান, তিনি বলেছেন যে ভালোবাসার মানুষকে ভালোবাসায় বেঁধে রেখে তাকে দূরে গিয়ে কষ্ট দেয় না, আসলে এফএম গুরু কথাটা সত্যি। বন্ধু আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে, যেমন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সজীব আছেন, তিনি বলেছেন যে এফএম গুরু তোমার আদর্শেই পাখিটুকু আর আসেনি। শশী আহমেদ তিনি বলেছেন যে আমরা আসলেই সব মিলে মিজান ভাই লাভ স্টোরিটা শুনছি, খুবই ভালো লাগছে। সুমিয়া আক্তার বলেছেন নাইস স্টোরি। আরো আছেন আমাদের সঙ্গে ফয়সাল আহমেদ জনি, ভালোবাসার সবার কপালে হয়তো মিলে, তবে কারো ভালোবাসা ক্ষণিকের মধ্যে মিলে চিরদিনের জন্য, দোয়া করি আপনার ভালোবাসা দীর্ঘজীবী হোক। রুনা আদর তিনি বলেছেন যে এফএম গুরু বুড়ি বাবুটার পিকচার দেননি কেন?
ও আচ্ছা আচ্ছা, আমরা প্রয়োজনে অনুষ্ঠানের শেষে এটা নিয়ে ভাব ভেবে দেখতে পারি। আমি একটু হার্ড টকে যেতে চাই এখন, আমি যেতে চাই মাজনুন মিজান এবং মীরা দুইজনের সাথে। মীরা, আমি একটা কোনো এক সকালের কথার বর্ণনা দিতে চেষ্টা করছি, যেখানে আপনার বাবা মা ভাই বোন দিয়ে ঘেরা এক সংসার, এবং যেখানে অনেক বেশি পরিচিত একটা এনভায়রনমেন্ট যার মধ্য দিয়ে ছোটবেলা থেকে আপনার বেড়ে ওঠা, এবং বাড়ির চৌহদ্দি যেখানে সবচেয়ে বড় পরিচয় আপনার, এই চৌহদ্দির বাইরে জগৎটাকে খুব বেশি বড় করে দেখা কখনোই হয়ে ওঠেনি, এবং এত বেশি পড়ালেখা নিয়ে থাকতেন, বাবাও শিক্ষক ছিলেন, তো সবসময় ডিরেকশনটা একমুখী ছিল, সেটি হচ্ছে পড়ালেখা পড়ালেখা এবং পড়ালেখা, এবং তার বাইরে যেসব জীবন চরিত্র ছিল সেটি হচ্ছে আপনার কালচার, যে কালচারের ভেতর দিয়ে আপনি বড় হয়েছেন, যে কালচারে আপনার আছে রাখির বন্ধন। আপনার একমাত্র ভাই, নাম কি তার?
পুলকেশ।
পুলকেশ
বিশ্বাস।
এখনো হয়তো রাখির সেই সময়টা আসলে মনের মধ্যে, মানে সেই ভাব জাগা নিয়ে নিয়ে ওঠে, পুলকেশের জন্য অপেক্ষা থাকে যে কখন আবার রাখির বন্ধনে তাকে আবদ্ধ করবেন। সেই সেই পূর্বতন সেই জীবনচরিত যেখানে তুলসী যেখানে ধূপের গন্ধ এখন আপনাকে আবিষ্ট করে তোলে, এখনো হয়তো বাবার সেই সংস্কৃত পাঠ এক নিমিষে হয়তো পড়ে চলেছেন বাবা মনের আঙিনায়, সেগুলো এখনো হয়তো আপনাকে আনমনা করে তোলে। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতহি পরমন্তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তেশ্বর্বদেব জননী জন্মহস্যেশ্বর্গাদোপি গরীয়সী, এখনো হয়তো সেই বিষয়গুলো আপনাকে অন্যরকম এক আবহের মধ্য দিয়ে নিয়ে যায়।
This track was downloaded from fusionbd.com.
আচ্ছা নিয়ে যায়, সামনে পূজা আসছে,
শারদীয়
দুর্গোৎসব আসছে,
খুব 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 সমাগত।
হ্যাঁ, ঢাকের মানে ঢাকের বাড়ি শুনলেই শরীরের মধ্যে একটা,
শুধু ঢাকার বাড়ি, মহালয়া থেকে কিন্তু শুরু হয়, মহালয়া ইনফ্যাক্ট সেই যে উচ্চারণগুলো তৈরি হয়, মানে উচ্চারণগুলো হতে থাকে মহালয়ার দিন থেকে, স্পেশালি আমরা ওয়েস্ট বেঙ্গলের চ্যানেলগুলোতে আমরা শুনতে পাই, তারপর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং ফাইনালি বিসর্জন
অলরেডি শুরু হয়ে গেছে আর
কি। বিশ্বকর্মা ছিল কালকে, রাইট?
হ্যাঁ হ্যাঁ,
গতকাল চলে গেছে সবকিছু, সবকিছু। দেখেন আমি দূর থেকে আপনাদের ধর্মের এই বিষয়গুলোকে এত বেশি যখন আমি এক্সপিরিয়েন্স করতে পারছি, কারণ আপনাদের চোখ দিয়ে জিনিসগুলোকে আমি অনুভব করারও চেষ্টা করি, এই কারণে এই জিনিসগুলো হয়তো আমাকে টাচ করতেছে এবং সেভাবে আপনার সামনে বলতে কিছুটা হলেও বলতে সক্ষম হচ্ছি। বাট আপনি তো এগুলোকে ধারণ করতেন, এগুলো আপনি দিনের পর দিন বহন করে চলেছেন এবং আপনার আপনার মজ্জার মধ্যে জিনিসগুলো আছে, এটা অস্বীকার করার সামান্যতম কোনো কারণ নেই?
কোনো কারণ নেই, এখনো আছে। আমার এখনো ঢাকের বাড়ি অন্যরকম শিহরণ দেয়, এখন আমার সাংস্কৃতিক পাঠ মন্ত্র পাঠ এখনো আমাকে আন্দোলিত করে। আমি এখনো এই দিনটা আসলে, স্পেশালি অক্টোবর আসলে আমি ওয়েট করি কবে সেই পূজার ঢাকের বাদ্য শুনব, উলুধ্বনি শুনব, আমার অন্যরকম আমার সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়, আমি ফিল করি খুব।
স্পেশালি বন্ধু আমি হার্টটকের কথা এই কারণে বললাম যে আপনার অনুভূতির কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন নিঃসন্দেহে, কিন্তু এখানে কনফিউশনের কোনো জায়গা নাই। কিন্তু বন্ধু আমি বলছি এবং খুব পরিষ্কার ভাবে বলছি, সেটি হচ্ছে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম বলতে শেখায়, যে ধর্ম বিশ্বাস করতে শেখায় আমাদের, যে এখানে একমাত্র ওয়ে আউট যেখান দিয়ে স্রষ্টার সান্নিধ্য পাওয়া যায়। আবার সনাতন ধর্মে কিন্তু এইভাবেই উল্লেখিত হয়েছে, সনাতন ধর্মের যে যে কথাগুলো এখানে উপস্থাপিত হয়েছে সেখানে বলা হয়েছে আমার ধর্ম ঠিক তোমার ধর্ম ঠিক না, এটা এটা ঠিক নয়, স্রষ্টার কাছে বিভিন্ন পথ দিয়ে যাওয়া যায়, এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন ইনফরমেশন আসছে। কিন্তু আমি মজনুন মিজান এবং মীরাকে নিয়ে যে যে ভালোবাসার কথা নিয়ে বসেছি, বিশ্বাস করুন একই রক্ত মাংসের গড়া মানুষ, তাকে তার মজ্জার ভিতরে এখনো কিন্তু সেই স্মৃতিগুলো একেবারে তরতাজা। এখনো কিন্তু একটু সুযোগ পেলেই মীরার মনের ভিতরের দরজা জানলাগুলো কিন্তু খুলে যায়, সেখানে কিন্তু বাতাস তাকে অনেক দূরে এভাবে প্রবাহিত করে নিয়ে যায়। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে একটি জিনিস ভালোবাসা, এখানে কিছু দোষের কিছু সে দেখেনি, মন প্রাণ পাগল করা সে ভালোবাসা তাকে উড়িয়ে নিয়ে গেছে মজনুন মিজানের কাছে। সেখানে হয়তো সেই এই সব ব্যাপারগুলো নিয়ে ক্যালকুলেশন করার, এই ব্যাপারগুলো নিয়ে ভেবে দেখার, এই ব্যাপারগুলো নিয়ে একেবারে সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসেব নিকেশ করার, দাগ খতিয়ান নিয়ে বসে থাকার এই 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 নহবত হয়তো তখন ছিল না। শুধু একটা জিনিসই ভাববার প্রয়োজন মনে হয়েছে, মজনুন মিজানের সাথে মীরা নামটা অনেক বেশি যায়, দুজন একসাথে হাত ধরাধরি করে বাকি জীবনটা পথ চলতে থাকুক, স্রষ্টাই হয়তো ভালো বুঝবেন যেটার জন্য তিনি কোনটা ভালো বা কোনটা মন্দ সেটার দায়ভার সেটার বিচারের কার্য তার উপরই ন্যস্ত থাক, অন্তত ভালোবাসা বেঁচে থাক।
এক্স্যাক্টলি তাই, আমার ক্ষেত্রে সেটাই হয়েছে অ্যাকচুয়ালি।
আমরা কিন্তু সেই কারণেই বন্ধুরা কোনো কিছুর কিন্তু ব্যাখ্যা এটার ক্ষেত্রে যাচ্ছি না, শুধু এটাই বলতে চাই সনাতন ধর্মগ্রন্থ ও অপরদিকে আমাদের ইসলাম ধর্ম যে যার জায়গাতে আছে প্রচন্ড শ্রদ্ধা ভরে আমরা সেই জায়গা সেই ধর্মের জায়গাগুলোকে সম্মানের দৃষ্টিতে দেখব। আমাদের ধর্মও কিন্তু শিক্ষা দেয় যে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, বরং তোমাদের তোমাদের সহচর্যে যদি অন্য ধর্মের কেউ কোনো মানুষ থেকে থাকে, তেমন ভালোবাসা তেমনই মহব্বত তেমনই শ্রদ্ধাবোধ দিয়ে তাদেরকে তুমি লালন করার চেষ্টা করো, যাতে করে তাদের তোমার জিহ্বা তোমার হাত দ্বারা তারা যেন কখনো কষ্ট না পায়। এটি এইটি কিন্তু মূল মন্ত্র বা মূল মেসেজ, একদিকে সনাতন ধর্ম অন্যদিকে আমাদের ধর্ম, সবকিছু সবকিছু মিলিয়ে আমরা যেন সেই সেই অনারটা সমস্ত ধর্মকে দিতে পারি, সেই মাইন্ডসেটটা যেন থাকে। আমরা মীরার সাথে কথা বলতে থাকবো, কিন্তু তার আগে এই যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, মজনুন মিজান হোয়াট অ্যাবাউট ইওর ফিডব্যাক?
গুরু আপনি তো আসলে মানুষকে কথা দিয়ে কথা বলে মেরে ফেলবার গুরু, আপনি যে সকালের বর্ণনা করেছেন সে যে গোত্রেরই হোক যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক, এরকম করে বর্ণনা যদি কাউকে করা হয় তার ভেতরে তার আর থাকবার কথা না, ভেঙে চুরে চুরমার হয়ে যাবার কথা। আমি শিওর আমার বুড়িরও তাই হয়েছে, আমার অনেক কষ্ট হয়ে গেছে, আমার একটি লাইন আছে না এরকম যে যাহা অনিবার্য তাহে সভ্যতা, এটা আসলে অনিবার্য আর তাহা মেনে নেওয়ার সভ্যতা। আমি বিশ্বাস করি বুড়ি
সেরকম করে আছে। এটা ভীষণ ইন্টারেস্টিং ইনফরমেশন দেই।
আমি এই কথা আসবো, তাই মিজান আমাকে একটু সুযোগ দিতে হবে একটা লাইন কথা বলার।
জি প্লিজ।
সেটি হচ্ছে যে আমি কিন্তু এমন একজন মানুষকে নিয়ে আজকে অনুষ্ঠানটি করছি, আপনি কিন্তু আমাকে সাহস দেখিয়েছেন ভয়ঙ্কর কোনো কিছুকে সামনে সামনে চোখ দিয়ে দেখার, ভয়ঙ্কর কিছু সামনা সামনে দাঁড়ানোর। সেই সাহসটার বলে বলিয়ান হয়ে অনেকেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো যখন টেক্সট আকারে আমাদের এখানে আসছে, আমি সাহস করে সেই জিনিসটাকে ফিল করানোর চেষ্টা করেছি যে আমরা খুব সাধারণ মানুষ, আসলে এই ধরনের পরিস্থিতিতে পড়লে আমাদের ভেতরে ভাঙচুর হয়, আমাদের মজ্জায় এই কালচারটা মিশে আছে, এটা কষ্ট পায়। ইট ডাজেন্ট মিন যে আমি ভালোবাসা মানুষটাকে ছেড়ে চলে যাবো এট দ্য এন্ড অফ দ্য ডে। সেটি আমরা আমাদের ফাইনালি মিরার সাথে কথা বলে কিন্তু এটাই উঠে এসেছে, কোনোভাবে কিন্তু আপনাকে কষ্ট দেয়া বা আপনাদের কে কোনোভাবেই, এটা আমার মানে দূর পর্যন্ত আমার কল্পনাতেও নাই
না গুরু,
বাট আমি এটা সামনাসামনি দেখতে চেয়েছিলাম।
আপনি যে পোর্ট্রেট করেছেন, আপনি যে পেন্টিংটা এঁকেছেন বুড়ির সামনে, বুড়ির সকালের, বুড়ির ধমনীর শিহরণের, এটা কোন মানুষের পক্ষে সম্ভব না। এই বর্ণনার পর
সকল প্রশংসা স্রষ্টা স্রষ্টা। ইনফ্যাক্ট এটার পরেই মানুষ কিন্তু কনভিন্সড হয়েছে, মানুষ বুঝতে শিখেছে আসলে ব্যাপারটা। জি প্লিজ আপনার কথা কন্টিনিউ করুন।
আমি যে ইনফরমেশন দিতে চাচ্ছিলাম যে আমার মা আমার সাথে থাকেন, আমার মা পড়াশোনা জানেন না, মুসলিম ধর্মীয় গাম্ভীর্যে বেড়ে ওঠা, আমি বলব এক ধরনের
একটু অন্ধত্ব থাকে,
অন্ধত্ব থাকে
আমাদের আমাদের সেই জেনারেশন, মায়েদের জেনারেশন একটু অন্ধত্ব থাকে, মাথা থেকে কাপড় পড়ে গেল কিনা ধর্ম চলে গেল।
ভেরি ইন্টারেস্টিং, আমার সেই মা, আমাদের 10 বছর হচ্ছে বিবাহের, আমরা 2004 এর 8ই জানুয়ারি বিয়ে করেছি, আজকে 2014। আমার মা কোনোদিন একটি বারের জন্য আমার স্ত্রীর সাথে ধর্ম বিষয়ক একটি কথা বলেনি। গুরু, আমি প্রাণব ভালোবাসা বাংলাদেশের মাধ্যমে মা বাবার ঋণ তো আসলে শোধ করা সম্ভব না সন্তানের জন্য। প্রত্যেক সন্তান নতুন করে আনফোল্ড করে আরেকটি ফাইল যখন সে পিতা হয় অথবা মাতা হয়, তার মাতা পিতাকে, এটা আমি বিলিভ করি এবং দিস ইজ ট্রু। তো আমার মা যে ঘটনা ঘটিয়েছিলেন, যেভাবে আছেন, মার প্রতি কৃতজ্ঞতা জানানো আমার ভাষা নেই, মার প্রতি কৃতজ্ঞতা জানানোর কোন সন্তানের ভাষা থাকে না, থাকার কোনো অবকাশ নেই। মার ঋণ তো কোনোদিন কোনোভাবেই শোধ করা সম্ভব না, তার কারণেই আজকে আমি পৃথিবীতে, পৃথিবীর আলো দেখেছি, আলো বাতাস, আপনার সামনে বসে এটা করছি, হাজার দর্শক হাজার শ্রোতা আমাদের শুনছেন। আমার মার এই উদারতার কোনো ব্যাখ্যা আপনার কাছে জানা আছে কিনা জানি না, আমার কাছে নেই। আমার মা যে লেভেলের, যে হাইটসের, যে শ্রেণীর, আমার মা অনেক কথা বলবারই ছিল আমার স্ত্রীকে ধর্ম বিষয়ক, আমার মা একটি কথা বলেননি। আমি বিশ্বাস করি এটা আমার সততা, আমার স্ত্রীর সততা, আমাদের ভালোবাসার সততা, আল্লাহর রহমত, এটা মা মার মাধ্যমে আমরা পেয়েছি। আমরা দুজন দুজনকে ভীষণ রেসপেক্ট করি, আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। গুরু, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি জানাচ্ছি, 10 বছরে আমি আমার স্ত্রীর সাথে, আমার বুড়ির সাথে একটি দিনের জন্য ঝগড়া করিনি।
বলেন কি,
এটা কি সম্ভব?
সম্ভব।
আমরা তাহলে কোন রিলেশনশিপ করতেছি?
সম্ভব, সম্ভব
ভাই। আবার বড় লজ্জা করতেছে চেয়ারে বসতে, ভালোবাসার
শুনতে আপাত দৃষ্টিতে অ্যাবনর্মাল লাগতে পারে,
এটা হতে হতে
এটা হয়েছে, এটা হচ্ছে। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যারা লিসেনার আছেন, যারা অনেকেই অনেক রকম করে ভাবছেন আমাদের রিলেশনকে, আমাদের আজকের অবস্থানকে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ধর্ম পরে আগে মানুষ। মানুষটা যদি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক করে ঠিকঠাক ভাবে পৌঁছে যাওয়া যায়, মানুষই সামনে আসে, ধর্ম পরে আসে। সেটা ভালোবাসা দিয়েই সম্ভব, শুধুমাত্র ভালোবাসা দিয়ে। সুতরাং যে বন্ধুটি আমাকে জিজ্ঞেস করেছিল যে নিজাম ভাই, আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, ও তো হিন্দু, কি করব, এ প্রশ্ন করার আর কোনো জায়গা থাকে না, থাকতে নেই, জায়গা থাকলেই বরং সমস্যা। প্রশ্নটা করবার অপশন তৈরি হবার আগেই সলিউশনটা হয়ে যেতে হয়, হয়ে যায়, তখনই কালোত্তীর্ণ হওয়া যায় হয়তো
আসলে। এবং মজনুর মিজান যা বলছেন তার সাথে কিন্তু ধর্মীয় যে অনুভূতি আমাদের, সেটির সাথে কিন্তু সাংঘর্ষিক না, কারণ উনি ওনার মতো করে হয়তো উপস্থাপন করছেন, কিন্তু বিষয়গুলো কিন্তু একই। স্রষ্টা বারংবার বলছেন যে পৃথিবীতে যদি আমার স্বর্গের কোনো কিছু এখানে কিন্তু এক্সিস্ট করে থাকে, সেটি হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসা বহিঃপ্রকাশ বা ভালোবাসা পরিপূর্ণতা তখনই পায় তখন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, তাকে যখন তুমি ভালোবাসতে পারো, এবং সেখানে কিন্তু ভালোবাসা পরিপূর্ণতা লাভ করে এবং স্রষ্টা কিন্তু তখন তার কাছে এসে ধরা দেন। ইনফ্যাক্ট স্রষ্টার সাথে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক, সেটিও কিন্তু এই মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক। তাই ভালোবাসা স্রষ্টার কাছে এত বেশি মূল্যবান, এবং সেটি হয়তো বলবার চেষ্টা করেছেন উনি যে আমাদের সবার আগে হওয়া উচিত তেমন একজন মানুষ যার মধ্যে সমস্ত মানবীয় গুণাবলী থাকবে এবং মানুষকে আমরা ভালোবাসব, তবেই কিন্তু ধর্ম সত্যিকার অর্থে পরিপূর্ণতা পাবে। এবং সেভাবেই আমরা পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক সৌহার্দ্যে নিজেদেরকে জড়িয়ে রাখব, এটাই আমাদের আমাদের কাম্য হওয়া উচিত।
আমি একটি ইনফরমেশন মিস করিনি আসলে, আমি শুরুর দিকে একটু লিঙ্ক দিয়ে গেছিলাম, আমি পরে বলবো, সেটা এখন বলছি যে হুমায়ুন স্যারকে আমি জীবিত অবস্থায় কেন ভুলতে পারবো না। আমি আমার বুড়ি আমরা দুটি সন্তানের জনক জননী।
আপনি বলছিলেন যে সংসারে তার তার অবদান বা সংসারে তার
রাইট 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 জি হুমায়ুন স্যার, আমাদের বিয়হর ছয় বছর পর আমাদের প্রথম সন্তান হয়। স্যার আমাকে পছন্দ করার কারণে আমার স্ত্রীকে পছন্দ করতেন, তার ফ্যামিলির সাথে প্রায়। স্যার একটা রেগুলার জব ছিল, প্রতি একুশে ফেব্রুয়ারির বইমেলা শুরু হওয়ার আগে স্যারের নতুন যতগুলি বই ছিল বইগুলি তার ড্রয়িং রুমে এরকম থাক থাক করে রাখা থাকত। মিজান তোর বই নিয়ে আসো। জি স্যার। সব জায়গা থেকে একটা কিছু বই নাও। আমাদের যখন বাচ্চা হওয়ার ক্রাইসিস হচ্ছে, স্যার আমাকে একদিন বললেন যে তুমি একটা কাজ করো, কুসুমের ডাক্তার কাছে যাও, মানে শাওনা পাকে কুসুম ডাক্তার স্যার।
আচ্ছা,
কুসুমের ডাক্তার কাছে যাও, রাফাত নওয়াজ, তার কাছে গেলাম। আমাদের তিনটা মিসক্যারেজের পর চার নম্বরই আমাদের বেবি, ফার্স্ট বেবি। আমাদের বেবির নাম স্যার রেখেছেন, এবং সেটা কাট পেন্সিল নামে যে স্যারের বইটা, সে বইতে বিষয়টা উল্লেখ করে গেছেন। আমার সন্তানের নাম রেখেছেন লুব্ধক মানব,
লুব্ধক,
লুব্ধক মানব,
মানব
নিকনেম মানব, আর লুব্ধক হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। স্যার মারা যাওয়ার পর আমাদের দ্বিতীয় সন্তান হয়েছে, ওর বয়স চার মাস। আমি শাহনাপাকে অনুরোধ করলাম, ফোন করলাম, স্যারের প্রতি সম্মান জানিয়ে, আপনার প্রতি সম্মান জানিয়ে আমি আমার দ্বিতীয় সন্তানের নাম আপনি রেখে দেন। তখন শাহনাপা আমার দ্বিতীয় সন্তানের নাম রেখে দেন, দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে রাজেশ্বরী মৃন্ময়ী,
মৃন্ময়ী,
মৃন্ময়ী, নিকনেম মৃন্ময়ী, ফুল নেম
রাজেশ্বরী,
রাজেশ্বরী মৃন্ময়ী। তো হুমায়ুন স্যারকে আমার পক্ষে ভোলা সম্ভব না, আমৃত্যু আমার পরিবারের সাথে, আমার জীবনের সাথে, আমার স্ত্রীর জীবনের সাথে, আমার সন্তানের জীবনের সাথে হুমায়ুন স্যার শাহনাপা জুড়ে থাকবেন মৃত্যু পর্যন্ত। এই ইনফরমেশনটা পরে দিব ভেবেছিলাম, এখন দিলাম।
ইনফ্যাক্ট আপনি তখনই বলতে গিয়ে বলেছিলেন যে আমার সংসারের সাথেও কিন্তু দারুণভাবে যুক্ত আছেন হুমায়ুন আহমেদ। এবং এভাবেই আমাদের গল্পের সামনের দিকে এগিয়ে চলেছে এবং আমরা ইনফ্যাক্ট এখন কিন্তু প্রচুর পরিমাণে বেশি বেশি পরিমাণে টেক্সট নিব। মাজনুন মিজানের সাথে চেষ্টা করছেন আমাদের বন্ধুরা যত বেশি সম্ভব টেক্সটের মাধ্যমে কানেক্টিভিটি তৈরি করতে এবং চাইলে আমরা ফোন কলও শেষের দিকে ওপেন করে দেব, কারণ আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না যে মাজনুন মিজানের যারা ফ্যান ফলোয়িং থাউজেন্ডস অব টেক্সট এবং লাইকস অলরেডি আপনারা দিয়েছেন এবং বোঝাতে চেষ্টা করেছেন যে পুরো ভালোবাসারই ইনফ্যাক্ট আমার কাছে আজকে ভালোবাসার পাঠশালা মনে হচ্ছে আমাদের এই প্রাণ ভালোবাসা বাংলাদেশের এই অনুষ্ঠানটিকে, কারণ এই ধরনের একদম সরজমিনের লাইভ এভিডেন্স সহ ভালোবাসার এইরকম দীক্ষা দেওয়ার সুযোগ খুব বেশি হয় না, আজকে হয়েছে এবং অবশ্যই সেই এক্সপিরিয়েন্সগুলো আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগবে বলেই আমি মনে করি। কিছু টেক্সট নিয়ে নিই ফাঁকে।
জি গুরু, এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আছেন আমাদের সঙ্গে, আছেন মোহাম্মদ সজীব, তিনি বলেছেন মিজান ভাই তোমাকে হাজার সেলুট, আজকের গল্পটি আমার কাছে অনেক ভালো লাগছে, মীরা আপুকে অনেক থ্যাংকস। স্বপন এশাস তিনি আছেন, তিনি বলেছেন যে মিজান ভাই আমি মনে করি তুমি অনেক লাকি যে তুমি এমন ভালোবাসা পেয়েছ, সবার ভাগ্যে তোমার মতো এমন ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা কিছুই দেখে না কিছুই বোঝে না। শাহানা আক্তার ডালিয়া তিনি বলেছেন যে মিজান ভাইয়ের ভালোবাসা এই প্রজন্মের জন্য নতুন এক্সাম্পল আর বন্ডিং লেসন। আরও আছেন আমাদের সঙ্গে শুভদেব, তিনি বলেছেন যে এফএম গুরুকে বলেছেন এফএম গুরু ইউ আর গ্রেট, আমাদের ধর্ম নিয়ে আপনার কথা শুনে আমি খুব কেঁদেছি, থ্যাংকস গুরু। আরও আছেন শারমিন আক্তার, তিনি বলেছেন যে এতদিন ভাবতাম আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি কিন্তু আজ বুঝলাম মীরা আপু আরো বেশি ভালোবাসে, কারণ আমি মাঝে মাঝে ঝগড়া করি, থ্যাংকস মীরা আপুকে এত ভালোবাসার জন্য। আর বন্ধুরা যারা আমাকে SMS অথবা কমেন্ট করছেন সবাইকে আমি আবারও বলছি যে SMS এবং কমেন্ট যাই করুন না কেন অবশ্যই কিন্তু প্রথমে লিখবেন FM গুরু, দেন আপনি আপনার কমেন্ট করবেন, এবং যারা আমাকে SMS করছেন SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন FM গুরু স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর রুবেল হাসান তিনি বলেছেন যে তাদের দুজনকে খুবই বিশ্বাস করে তাই 10 বছরে একদিনও ঝগড়া হয়নি। আর বন্ধু আপনারা যারা এই প্রোগ্রামে আসতে চান তাদেরকে বলছি তারা অবশ্যই আপনি আপনার ভালোবাসার গল্পটি আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের হট সিটে এসে শেয়ার করতে চান, আপনি অবশ্যই আমাদেরকে SMS করবেন, SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন FM গুরু স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ, দিন আপনার অকুপেশন লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে হুইচ ইস www.facebook.com/ঢাকা FM 90.4 এ, আজকে আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের অতিথি অভিনেতা মাজনুন মিজান, আর আমরা শুনছি তার ভালোবাসার কথা, তার ভালোবাসা অনেক কিছু আমরা শুনে ফেলেছি, আসলে অনেক ভালো লাগছে। আর বন্ধু আপনি এখন এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে বলছি আপনি অবশ্যই আমাকে SMS করবেন, এবং আমাদের ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখানে তার ফটো আপলোড করা হয়েছে, সেখানে আপনি লাইক দিয়ে আপনার কমেন্টটি করবেন, কিন্তু অবশ্যই FM গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন, কারণ এখন থেকে আর নয় লাভ গুরু, এখন থেকে FM গুরু। বন্ধু রফিকুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন যে মাজনুন ভাই ওয়াজ কেম অ্যানাদার প্রোগ্রাম হুইচ আই হিয়ার লাস্ট টাইম টুডে অলসো আই লাইক গুড I like it. Thank you, বন্ধু। শামিন ইয়াসিন নাহিদ তিনি বলেছেন যে নাইস স্টোরি। জনি পিপিএস আছেন আমাদের সঙ্গে, আরো আছেন নাহিদ হৃদয়, তিনি বলেছেন যে আমার ভালোবাসা হয়তো ফিউচারে এমন হবে, 1.5 বছর আমার কোনো ঝগড়া হয়নি, ভালোবাসার মধুর। যাক খুবই ভালো লাগলো বন্ধু শুনে। অনুভবের হৃদয় আমাদের সঙ্গে আছেন, তিনি ময়মনসিং পলিটেকনিক থেকে আমাদেরকে শুনছেন, তিনি বলেছেন যে 12 জন মিলে ভালোবাসা বাংলাদেশ শুনছি, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ বন্ধু যে আপনারা 12 জন মিলে আমাদেরকে শুনছেন। আরো আছেন আমাদের সঙ্গে করিম, তিনি বলেছেন তিনি কাতার থেকে আছেন, তিনি থ্যাংকস জানিয়েছেন মিজান ভাইকে। সোহানুর রহমান আছেন, আনোয়ার আমান আছেন, মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেছেন মিজান ভাই ইউ আর গ্রেট, সেলুট জানাই তোমাকে। আরো আছেন আমাদের সঙ্গে অনুভবের হৃদয় এস সি সোহাগ, তিনি বলেছেন যে মিজান ভাই এ পারফেক্ট হাজবেন্ড ফর মীরা ভাবি। মাহফুজ চৌধুরী আছেন আমাদের সঙ্গে, মাসুদ খান আছেন, রাশেদিন আরিফিন আছেন, খান মোহাম্মদ আছেন, সজীব আছেন। এফ এম গুরু, ভালো না লেগে উপায় নেই। আসলে বন্ধু, আমরা আজকে মিজান ভাইয়ের কথা শুনছি, আসলে যে মানে অনেক অনেক অসাধারণ লাগছে আমার কাছে।
এক্স্যাক্টলি, এবং সবচেয়ে চুম্বকীয় অংশ যদি বলা হয়, প্রথম যে বিষয়টা আমাকে দারুণভাবে আন্দোলিত করেছে সেটি হচ্ছে মাজরুন মিজানের নিজেকে অ্যাডমিট করার যে ক্যাপাবিলিটি, এই বিষয়টি আমাকে দারুণভাবে আগে আসলে দারুণভাবে আন্দোলিত করেছে বলবো। আমি এর আগে অ্যাকনলেজ করেছি যে আমি শিক্ষাটা ব্যক্তি জীবনে একদম 100% কাজে লাগানোর চেষ্টা করব, যে কিভাবে নিজের বিনয়কে ধরে রাখতে হয় যত দূরেই আপনি যান না কেন। ইনফ্যাক্ট এই কাজগুলো তখন সহজ হয় যখন একেবারে পাহাড় সম মানুষের সাথে পরিচয় থাকে, তাদের সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়, যেমন সুযোগ হয়েছিল মাজনুন মিজানের হুমায়ুন স্যারের সান্নিধ্য পাওয়ার। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে তাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, পরস্পরের প্রতি শুধুমাত্রই ভালোবাসা না শ্রদ্ধাবোধ, এটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে যে সবকিছু এত বেশি সুরে বাঁধছে, সবকিছু এত বেশি সিঙ্ক্রোনাইজড, এই কারণেই পসিবল যে দুইজন দুজনকে প্রচন্ডভাবে শ্রদ্ধা করেন বলে আমার মনে হয়েছে। এবং একই ঘটনা অনুরণিত হয়েছে সেই মানুষটির মধ্যে যিনি হচ্ছেন মাজনুন মিজানের ভালোবাসার সারথী মীরা, তিনিও কথা বলতে গিয়ে ঘুরে ফিরে একই কথাই বলার চেষ্টা করেছেন যে আমি আর নতুন করে কি বলবো, আমার কথারই আসলে প্রতিধ্বনি যে কথাগুলো বলে গেছে মাজনুন মিজান। তারপরও আমি তাকে একটি পৃথিবীর দিকে নিয়ে গেছিলাম, কোনো এক সকালের দিকে নিয়ে গেছিলাম, সেখান থেকে আমি অলরেডি আমরা আমার মনে হয় আমরা একনলেজ করতে পেরেছি এবং আমরা মনে হয় আসল ব্যাপারটা ফাইন্ড আউট করতে পেরেছি, রাইট মীরা? যেটা আপনিও বলছিলেন যে আসলে এটা আমার মজ্জাগত, এখনো মনের ভেতরের দরজা জানলা খুললে আমার হুড়মুড় করে সেই বাতাস, সেই ভালো লাগাগুলো আমাকে, সেই স্মৃতিগুলো আমার মধ্যে ভিড় করে। বাট ইট ডাজেন্ট মিন যে যার সাথে আমি সারা জীবন পথ চলতে চাই তাকে আমি আলগা করে দিব, যে যার সাথে আমি আমার জীবন বাঁচতে চাই, যাকে ছাড়া আমার নিঃশ্বাস অসম্পূর্ণ হয়ে যায় তাকে আমি বাদ দিয়ে চলে যাব। সবকিছুই ঠিক আছে, কিন্তু পাশাপাশি সবচেয়ে বড় যেটি ঠিক সেটি হচ্ছে যে আমার নিঃশ্বাস, আমার প্রশ্বাস, যার নাম হচ্ছে মাজনুন মিজান, রাইট? এমনই কি আপনার ভেতরে অবস্থা? আমি আমি এত ডিটেলসে বলছি মীরা, যেহেতু আপনি ইন্ট্রোভার্ট তো আপনার হয়ে বলবার চেষ্টা করছি।
ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি আসলে ধর্ম আর মানুষটাকে এক করি না, আসলে
দুইটি আমরা এই বিষয়গুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি। বাবা মায়ের ফিলটা কিভাবে কাজ করে এখন?
বাবা মায়ের ফিলিংসটা, হ্যাঁ, আমি এই এফএম এর মাধ্যমে আর কি কনফেস করতে চাই যে আমার বাবা মা আর কি আমি সামাজিক ভাবে যেটা হয়েছে সেটা কষ্ট দিয়েছি, আমার বাবা মা কষ্ট পেয়েছে আমার ইয়েতে, এবং তার জন্য আমি খুবই কষ্ট পেয়েছি। কিন্তু আসলে তো একটা মানুষ তো এট এ টাইম দুইজনকে সুখী করতে পারে না
যদি এই ধরনের পরিস্থিতিতে এসে দাঁড়ায়।
হ্যাঁ, যখন আপনাকে যে কোনো একটা সাইড বেছে নিতে হবে।
কোনো রিগ্রেট এর জন্য?
হ্যাঁ, অবশ্যই আমি রিগ্রেট
যে তাদেরকে কেন কষ্ট দিতে হলো,
কেন কষ্ট দিতে হলো,
যদি না দিতে আর কোনো উপায় ছিল না,
না দিতে হতো তাহলে আমি মনে হয় বেশি খুশি হতাম। কিন্তু পাশাপাশি আমি ওকে নিয়েই দিতে, মানে ওকে নিয়েই খুশি করতে চেয়েছিলাম, কিন্তু আসলে ওই তো নাই, এছাড়াও ওই নাই, মানে কষ্ট একজনকে দিতেই হবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হলো যে আমি তো জেনে শুনেই ওর সাথে মিশছি, জেনে শুনেই করেছি, কখনোই এটা এক হবে না, সামাজিক ভাবে কখনোই মেনে নেবে না এটা, আমাকে কষ্ট কাউকে না কাউকে দিতে হবে। আমি আসলে ওই সময় অনেকটা দ্বিধায় ছিলাম, মানে কি করব কি করব, একদিকে বাবা মা একদিকে ও, একদিকে বাবা মা একদিকে ও, মানে সারাক্ষণ দেখা যাচ্ছে যে আমি আছি চলছি, কিন্তু আমার মধ্যে এই জিনিসটা খুব কাজ করতো, কারণ আমার বাবা আমাকে খুব ভালোবাসত এবং খুব বিলিভ করতো এত কিছু, মানে শুনতো, শুনে আমাকে জিজ্ঞেস করছিল যে জিজ্ঞেস করতো, কিন্তু আমি কি করব তখন, আমি তখন তাদেরই মানে কষ্ট পাবে এইটা ভেবেই আমি ডিনাই করে যেতাম যে না না ফ্রেন্ডশিপ যেটা যেটা মানে মানুষজন বলে মিশে, কিন্তু আমি তো আমি তখন বিশ্বাস কর মানে আমার তখন খুব কষ্ট হইতো যে আমি বাবা মার সাথে, আমার খুব কষ্ট হইতো তখন, আমি খুব ফিল করতাম যে না আমি বাবা মার সাথে একরকমের প্রতারণা করছি, কিন্তু এদিক দিয়ে ভালোবাসাটাকেও আমি ইয়ে করতে পারছি না, সেটার জন্য আবার ওকে মানে ওকে যে ফেলে দেবো। হ্যাঁ, অনেকবার মনে হয়েছে যে আজকে থেকে মিশা অফ করে দিব, কিন্তু ওকে কখনো ওর সামনে আসলে কখনো ওই বলতে পারতাম না, মানে আমার ওর মধ্যে এরকম হয়তো জিনিসটা আছে ছিল যেটা আমি খুব বেশি পছন্দ করি, এই কারণেই মনে হয় ওকে আমি মানে বাবা মার চেয়ে বাবা মার কাছে থাকলে এটা, আর আমি তো হোস্টেলে থাকতাম, কিন্তু আমার কাছে না ব্যাপারটা মিশে গিয়েছিল বাবা মা ও আমার রক্ত মনে হয় তিনটে জিনিসই মানে তিনজন মানে আমার ফ্যামিলি বা ও একসাথে মিশে গিয়েছিল, আমি আসলে আলাদা করতে পারতেছিলাম না, কি করব কি করব। বাবা মা প্রতি আমার ভাই বোন আমার সবচেয়ে যে বোন আমাকে খুব আদর করত, আমার এখন খুব আমার কান্না পাচ্ছে।
আপনার বড় বোন?
জি।
মিরপুরে যিনি থাকেন?
না এখন
তখন থাকতেন,
তখন ইয়ে থাকতেন।
অনেকে হয়তো অনুষ্ঠান শুনছে আপনার পরিচিত জনের, তাদের কাছে তথ্যগুলো পৌঁছে যাক, না বলা এই কথাগুলো পৌঁছে যাক। জন্ম যদি কয়েকটা হতো হয়তো আমার বিশ্বাস যে মীরা আপনি এদেরকে এতখানি ভালোবাসেন যে কয়েকটা জন্ম তাদের জন্য ডেডিকেট করে দিতে পারতেন। তার সুযোগ আছে কি নাই পরকাল সেটি হয়তো বলে দিবে, বাট তাদের জন্য আপনার ফিলটা যে কিভাবে কাজ করে, কষ্টটা যে কত দারুণভাবে অনুপ্রাণিত হয়, এই সুযোগ আপনি তাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন। অনেকেই হয়তো শুনছে, তাদের কাছ অবধি হয়তো পৌঁছে যাবে তথ্যগুলো। আপনি আপনার বোনের কথা বলছিলেন।
হ্যাঁ, আমার বড় বোন আমাকে খুবই ভালোবাসতো, আমার খুব এজের খুব একটা ডিফারেন্স ছিল না, কিন্তু আমাদের মধ্যে রিলেশনশিপ খুব ফ্রেন্ডশিপ ছিল। আমি আমার বোনকে খুবই ফিল করি, আমার মনে হয় আমার বোনটাও আমাকে ফিল করে, কিন্তু আসলে আমাদের মধ্যে একমাত্র আমার বোনের সাথেই কোনো যোগাযোগ নেই। এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয়, আসলে আমি মেনে নিতে খুব কষ্ট হয়। তারপরে সবকিছু যাই হোক, সবকিছু ছাপিয়েই হচ্ছে আমাকে ভালোবাসাটাকে এস্টাবলিশ করতে হয়েছে আর কি, আমার ভালো লাগাকে আর কি, এটাকে আমি ফেলে দিতে পারিনি। আর আমার কাছে মনে হয়েছে, যেটা একসময় মনে হলো যে টুডে টুমারো আমার মনে হয় আমার বাবা মার সাথে মিল হবে বা কিছু একটা হবে, কিন্তু আজকে যদি আমি ওকে ছেড়ে দিই বা আমি ওর সাথে কখনোই আমার আর যোগাযোগ হবে না। আর আমি আসলে দ্বিতীয় মানুষটাকে চিন্তা করতাম না, চিন্তা করতে পারি নাই লাইফ আমার দ্বিতীয় কাউকে, ওকে বাদ দিয়ে কাউকে দাঁড় করাতে পারিনি কখনো। যতবারই আমি ট্রাই করেছি যে যাই হোক কিছুটা হয়তো দ্বিধা ছিল যে এত বছরের কালচার, এত বছরের ইয়ে, তাছাড়া বাবা কষ্ট পাবে, ভাই বোন কষ্ট পাবে, সামাজিকভাবে হেয় হবে আমার জন্য, এটা আসলে আমি মেনে এটাও মেনে নিতে পারছিলাম না তখন। তারপরে ভাবলাম যে খুব চিন্তা করতাম, স্পেশালি পূজার মধ্যে বাড়িতে যেতাম যখন, তখন ভাবতাম এই কালচারটাকে আমি কিভাবে, এই কালচার থেকে দূরে থাকবো। আমি ছোটবেলায় খুব ধার্মিক ছিলাম, প্রতিদিন আমি স্কুলে যাওয়ার আগে আমি প্রার্থনা করতাম, পূজা দিতাম, দেন আমি স্কুলে যেতাম, এবং আমি খুব ধার্মিক ছিলাম এটা সবাই জানতো, কিন্তু আমি কখনো গোড়া ছিলাম না, যেটা আমার বাবাও না। এটা মনে হয় আমার বাবার থেকে এসছে আমাদের, আমার কাছে আমার বাবা কিন্তু এখন মনে করেন আমার বাবাও কিন্তু এখন স্নান করে, প্রতিদিন ভাগবত পাঠ করে, গীতা পাঠ করে, কিন্তু আমার বাবা কিন্তু কখনো গোড়ামি ভাবটা নেই। এই এই জিনিসটা মনে হয় আমার মধ্যে আসছে বা আমার ফ্যামিলি তো আছে, আমার ফ্যামিলি কিন্তু খুব বেশি কমিউনাল না আর কি, সেটাই মনে হয় আমার মধ্যে আসছে, যার জন্য এটা সম্ভব হয়েছে। এটা মানে ধর্মটাকে উপেক্ষা ঠিক না, আমি আমি আমার সব ধর্মকেই রেসপেক্ট করি, কিন্তু তার মানে এই না যে ধরেন আমাকে যখন ও বলতেছিল যে আমি যখন আমরা বিয়ে করি তখন ওটাই যে আমাকে হুজুর জিজ্ঞেস করলো যে আপনি ধর্মান্তরিত হচ্ছেন কেন, আমি ধর্মান্তরিত হচ্ছি জাস্ট আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে হবে, আমাকে এই কারণে জাস্ট নাম লেখাতে হবে বা ইজি হয় ঝামেলা মুক্ত হয় এই কারণেই হচ্ছে, নাথিং এলস, আর কোনো কারণ নেই। ধর্মটাকে আমি এখানে মানে যে আমার ধর্ম বাদ দিয়ে আমি ইসলাম ধর্মকে পছন্দ করছি,
কনফ্লিক্টের কোনো সুযোগ নাই,
না এখানে ছিল না।
আমি
আর একটু ক্লিয়ার করি, ওর বাবার আর ওর আমার এবং আমি কনফেসের জায়গা যেটা, আমি ব্যক্তিগতভাবে একটু কনফেস করতে চাই, আমাদের এই সম্পর্কের কারণে আমি ওর বাবা, ওর মা, ওর ভাই, ওরা যে অঞ্চলে ছিল আমাদের যে মানে থানা হরিরামপুর, এই থানা ওদের বাড়ি রেখে ওদেরকে চলে যেতে হয়েছে অন্য থানায়।
এই ঘটনার পরে?
এই ঘটনার পরে, এই ঘটনার প্রেক্ষাপটে। ওর বাবা, ওর মা, ওর বড় ভাই চাকরি করতেন নবাবগঞ্জ থানায়, ওরা ওইখানে বাড়ি করে ওইখানে বড় ভাইয়ের ওখানে গিয়ে, ওর ভাই এক ভাই ওইখানে থাকে, এখন বাবা মা হরিরামপুরে থাকে না, শুধুমাত্র সোশ্যাল মানে সামাজিকতার জন্য আর কি, কারণ শিক্ষক মানুষ তো, এক ধরনের দম্ভ ছিল, এক ধরনের ভালো মানুষের জায়গা ছিল, সবাই পছন্দ করত, খুব পরোপকারী, খুবই কালচারাল, খুবই উঁচু মনের অধিকারী উনি। তো এটা একটা কষ্টের জায়গা। আর ওর ছোট বোন আছে, আমাদের বিয়ের কারণে ওর ছোট বোনটার এটা হয়তো হয়তো না, মানে হয়তো ভালো একটি জায়গায় ভালো একটি ছেলের সাথে বিয়ে হতে পারত। এখন ওর ছোট বোন ইতি নাম, আমি একদম নিজের বোনের মতো করে দেখি ওকে, ও একটি ছেলেকে বিয়ে করতে হয়েছে এখন বাবা মার পছন্দে, ধামরাইয়াতে বিয়ে করেছে, মোটা চালের মোটা ভাতের একটি সংসারে আছে। এখন আমরা চেষ্টা করছি কতটা কিভাবে ওকে হেল্প করা যায়, আমরা যদি বিয়ে না করতাম তাহলে হয়তো ওর ভালো জায়গায় বিয়ে হতো, এই দুঃখটা আমাকে দুঃখ দেয়। আর ওর মা বাবা এলাকায় থাকতে পারলো না, অন্য জায়গায় গিয়ে থাকে, এটা একটা। আরেকটা কথা বলি, ওর ফার্স্ট কাজিন, তার মেয়ে আমাদের বাসায় থাকতো কিছুদিন, নাম হচ্ছে মিকু, ওকে আমরা বিয়ের ব্যবস্থা করি, ওর বিয়েটা হয়, সেখানে আমরা এক ধরনের ভূমিকা রাখি। বিয়েটা যে মন্দিরে হচ্ছিল মিরপুরে 2 নম্বরে, ওই মন্দিরে বড় দিদি আসছিল, বড় দিদি আমাদের সাথে কথা বলে নাই, আমার সাথে তো কথা বলেই নাই, মানব তখন অনেক ছোট, মানব ওই পর্যন্ত দেখে নাই, বুড়ি ওই দিন কান্নাকাটি করছিল, ওদিন আমার খুব কষ্ট লাগছিল যে এখানে তো আমাদের সব কিছু করবার নাই, কিন্তু কষ্ট মেনে নিতে আমার কষ্ট লাগছিল যে দিদি আসছে, ঠিক আছে আমরা বিয়ে করেছি, এটা আসলে অসম্ভব একটা কাজ করে ফেলেছি, এখন তো এখন কি করা যাবে, এটার জন্য 10 বছর হয়ে গেছে আমাদের সংসারে, সন্তান এসছে, আমরা সবাই মিলে ভালো থাকবার চেষ্টা করছি, বাবা মা সবাই ইজি হয়ে গেছে, দাদা ইজি হয়ে গেছে, কিন্তু বোন মানে বড় দিদি আর জামাইবাবু এরা এখন আমাদের সাথে ইজি হয় নাই, কষ্ট লাগে। এটা আমার কষ্ট লাগে যে বুড়ির কষ্ট লাগে এই কারণে প্রধানত।
আপনাদেরকে ধন্যবাদ যে এত এত খোলসা করে নিজেদেরকে উপস্থাপন করার জন্য, এ ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা প্রায়ই হই এবং এই প্রশ্নের উত্তরে কি বলবো সেটা অনেক সময় সঠিক করে স্ট্রেট ওয়েতে বলা হয়ে ওঠে না। আপনারা দুইজনে আজকে সুযোগ করে দিয়েছেন নিজেদের জীবনের কথাগুলো বলে, অনেক মানুষের হয়তো অব্যক্ত এই প্রশ্নগুলোর উত্তর তাদের কাছে পৌঁছে দেওয়ার। সো এটা একটা বড় 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 কাজ কিন্তু আপনাদের নিজেদের জ্ঞাত এবং অজ্ঞাত সারে করেছেন। এবং আপনারা বলছিলেন যে ছবি আপলোড করার কথা, অলরেডি আমরা ছবি আপলোড করেছি, মাজনুন মিজান এবং মিরার ছবি অলরেডি আমাদের মনে আপলোড করা হয়েছে, আপনারা আপলোড করা হয়েছে অলরেডি, আমাদের ছবি অলরেডি চলে আসবে আপনাদের ডেডিকেটেড ফেসবুক আইডি www.facebook.com/dhakafm90.4। মিরা, আপনার আপনার সাথে কথা বলতে গিয়ে সত্যি শ্রদ্ধায় আমার মাথা নুয়ে আসছে যে আপনি আপনি আসলে খুব ভালো একজন মেয়ে, এবং আমার স্রষ্টা যতটুকু ক্ষমতা দিয়েছেন একটা মানুষকে রিড আউট করার, তার এক্সপ্রেশন দেখে, তার কথা বলা শুনে, তার আপনার যে জীবনের উপাখ্যান যতটুকু মজনুর মিজানের কাছে শুনলাম, অনেক ভালো একটা মেয়ে আপনি, স্রষ্টা যেন এমন মেয়েই প্রত্যেক ঘরে ঘরে দেন, তাহলে মেয়েদের হাত ধরে যে কষ্ট পাওয়ার ব্যাপারটা সেটা একেবারে বন্ধই হয়ে যাবে। এরকম ডেডিকেশন, এরকম স্বামী ভক্তি, এরকম একটা মানুষকে আগলে রাখা, এরকম একটা মানুষকে স্ট্রাগল পিরিয়ডে ব্যাক আপ করা, সবকিছু মিলিয়ে অনেক বড় মনে হয় কলিজা লাগে, বড় মন লাগে, না হলে সম্ভব না। আপনি যে সমস্ত কিছু দিয়ে একদম উন্নতির শিখরে আছে তাকে তাপন করার জন্য হাত বাড়িয়ে সবাই থাকতেই পারে চাঁদের দিকে যেভাবে হাত বাড়ায়, কিন্তু যে মানুষটি স্ট্রাগল করছে, যে মানুষটি একেবারেই শূন্য থেকে শুরু করেছে, সেই শূন্যে দাঁড়িয়ে থেকে বিজয় ঘোষণা করার জন্য বড় কলিজা লাগে, মন লাগে।
আপনি
বলছেন যে করি নাই, বাট প্রবলেমটা কি জানেন, বেশিরভাগ ফ্যামিলিতে মেন কোশ্চেনই এখানে, তোমার জন্য আমি করেছি, আমি কি পেলাম, এবং এখান থেকে ফ্রাস্ট্রেশন, গ্যাঞ্জাম, দেন আলটিমেটলি কিছুদিন পরে হয়তো সেপারেশন। আর আপনারা উল্টো দিকে বলছেন, কেউ বলছেন যে ওর জন্য আমার জন্য সে করেছে, আপনি বলছেন যে না না এরকম কিছু না, আমার জন্য তার জন্য আমাকে ডিপ্রাইভ হতে হয়নি। এই বোধগুলোই কিন্তু আপনাদের পরস্পরকে এত বেশি কাছে নিয়ে এসেছে।
সেটা হচ্ছে যে ও যেখানে আজকে আসছে সেটা পুরাই ওর হচ্ছে,
আমি যে কথাটা বলছিলাম যে শূন্যকে ভালোবাসার ক্ষমতা, শূন্যর পাশে এক বারো বেশি সংখ্যা যোগ দেওয়ার মতো মানসিক জোর সব মেয়ের মধ্যে থাকে না। মেয়েরা জন্মগত ভাবে পছন্দ হোক বা না হোক বিষয়টা এরকম যে কেন জানি একটা নির্ভর জায়গা খুঁজে পেতে চায়। ইনফ্যাক্ট বাবার ওই রিফ্লেকশনটা সে ভালোবাসার মানুষটার মধ্যে পেতে চায়। বাবা যেমন একদম ছাদ হয়ে তাকে ভরসার জায়গাটা দেয়, সে চায় যে তার বয়ফ্রেন্ড বা ভবিষ্যতে যার সাথে তার সংসার সৃষ্টি হবে সেও আমাকে সেভাবে আগলে রাখুক বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে। কিন্তু আপনি আপন করেছিলেন একেবারেই শূন্যকে, তার নামের আগে সেই সংখ্যা বসানোর দায়িত্ব কিন্তু নিজে নিয়েছিল। আমি ওই জায়গাটাতে আপনাকে শ্রদ্ধার অনেক উপরে রেখেছি। আপনি খুব সাধারণ সাধারণ মানুষের চোখে, যে হয়তো জানেও না মজরুন মিজানকে সবাই চিনে, বাট অনেকে জানে না হু ইজ দ্য ক্রিয়েচার বিহাইন্ড,
টিচার কিনা জানি না, জাস্ট
না এই কারণে, এই কারণে আপনি আপনি এই কারণে আপনি আপনি মীরা এরকম মজনুন মিজানের মতো প্রতিভা প্রতিদিন সমগ্র বিশ্বে ক্যালকুলেশন করলে কিভাবে হারিয়ে যাচ্ছে, শুধুমাত্র সার্ভাইভ করতে পারে না, তাই প্রতিভার কিন্তু কমতি হয় না, কমতি হয় সার্ভাইভের।
আমি হচ্ছে আমি একটু অন্যরকম মনে হয় আর কি সবার চেয়ে, আমার কাছে মনে হচ্ছে এটা নিজেকে ইয়ে করা না, এটা নট অনলি মজনুন মিজান এখানে এখানে হ্যাঁ ওর সাথে আমার যখন ই হয় তখন কিন্তু এই যে আমরা বিয়ে করব এ ধরনের কোনো ইয়ে ছিল না আমার, আমার শুধু ওর যে ইচ্ছাটা ছিল, অদম্য ইচ্ছাটা ছিল, সেই ইচ্ছাটাকে আমার কেন যেন শ্রদ্ধা করতে ইচ্ছে করতো। আমি দেখতাম যে ওর ওর মানে ওর মানে এই যে শূন্যতা, ওর যে নাই হাহাকার, মানে আর্থিক অসচ্ছলতা, এইসব সবকিছু মিলিয়েই হচ্ছে আমাকে খুব ওকে আর দশজনের সে আলাদা মনে হতো, তখন যে আর দশজনের ছিল তার সে আলাদা মনে হতো।
এই এই বিষয়টাই আসলে বলবার চেষ্টা করছিলাম আমি, এবং লাস্টে যে কথাটা বললেন সেটা আমাকে আসলে পরিষ্কার হলাম এতক্ষণে, যে আপনার মধ্যে আসলে কারো মধ্যে যখন প্রচন্ড ফ্যাসিনেশন কাজ করে, কেউ কেউ যখন তার স্বপ্নে বাঁচতে চেষ্টা করে, যদি আপনার ক্ষমতার মধ্যে কুলোয় তখন মনে হয় যে না ঠিক আছে মানুষটি স্বপ্নের মধ্যে বাঁচুক, তার স্বপ্ন বেঁচে থাকুক, সে ভালো থাকুক, এই বোধ থেকে হয়তো তার সাথে এই ইন্টারাকশনটা, এবং পরবর্তীতে দেখা গেলো আপনার মনের অনেক কিছু মিলে যাচ্ছে, তখনই হয়তো ভবিষ্যৎ স্বপ্ন দেখা বা ভালোবাসা দেখা,
সেটা অনেক পরে, আপনি
চলতে 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 চলতে
চলতে তারপরে অনেক পরে সেই ফিলিংসটা আসছে যে হয়তো ওকে ছাড়া আমার চলবে না।
এক্স্যাক্টলি বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের ভালোবাসার এই আসর কিন্তু একেবারে পরিপূর্ণতা পেয়েছে, কারণ গত 10 বছর এই সাংসারিক জীবনে যে দুই ফুল এই 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 জীবনটাকে পরিপূর্ণতা দান করেছে, সেই দুই ফুল একটা হচ্ছে মানব লুব্ধক এবং আরেকটা হচ্ছে লুব্ধক মানব, আরেকটি হচ্ছে রাজেশ্বরী মেন্ময়ী। তো অলরেডি মেন্ময়ী ঘুমিয়ে আছে এবং মানব এখন তার বাবার কোলে এবং তার পাশে মীরা বসে আছেন, এবং মাঝে মাঝে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনছেন আপনারা হয়তো ভাবছেন যে সাউন্ড গুলো খেয়ে দিচ্ছে, ইনফ্যাক্ট এই সাউন্ড গুলো মানবের মানবের মাধ্যমে মানবের কল্যাণেই আমাদের এই সাউন্ড গুলো বের হয়ে আসছে। তো সোফার দ্য কমপ্লিট পিকচার, কমপ্লিট ফ্রেমিং আজকের আমাদের আমন্ত্রিত অতিথিদ্বয়। আমরা অনুষ্ঠানটা একদম শেষ প্রান্তে চলে এসেছি বন্ধু, আমরা কিছু ফোন কল নিব, কিছু টেক্সট নিব এবং এইভাবে আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করে নিয়ে আসব। ইমাম রায়ের মধ্যে কিছু টেক্সট নিতে থাকি, ফোন নাম্বারটা ফাঁকে একটু জানিয়ে দিও।
জি জি গুরু, অবশ্যই যারা ফোনে কথা বলতে চাচ্ছেন তারা ফোন করতে পারেন 09611904904। আমি আবারও বলছি 09611904904 এই নাম্বারে। আর ফেসবুকে অবশ্যই কিন্তু আপনি আমাদের সঙ্গে জয়েন করবেন। যেমন এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে সজীব, তিনি বলেছেন ভালোবাসতে স্বর্গ আসে, মিজান ভাই ও মীরা ভাবির ভালোবাসাতে তাই প্রমাণ দিয়েছে, প্রার্থনা ভাই ও ভাবির জন্য ভালোবাসা থাকুক আজীবন। খান সাহেব আছেন, তিনি বলেছেন হোয়াট আ গ্রেট স্টোরি। লিপু আছেন, তিনি আইইউবিএটি থেকে আমাদেরকে লিখেছেন, তিনি বলেছেন মিজান ভাইকে শুনে খুব ভালো লাগছে, কিছুদিন আগে মিজান ভাই আমার ভার্সিটিতে এসেছিল, মিজান ভাইয়ের অভিনয় অনেক 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 ভালো লাগে। থ্যাংকস বন্ধু আপনার এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য। ইনাত তাসনিম আছেন, তিনি বলেছেন যে এটাই হলো ভালোবাসা, অন্যদের বাকি জীবনটা ওনাদের জীবনটা বাকি জীবনটা সারা জীবন অনেক ভালো থাকুক সেই দোয়াই করছি। মোশারফ হোসেন সাজিদ, তিনি বলেছেন যে খুবই ভালো লাগছে তাই স্টোরিটা শুনে, এবং ঢাকা এফএমকে অনেক থ্যাংকস এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। আরো আছেন আমাদের সঙ্গে আসাদুজ্জামান শিমুল, তিনি বলেছেন গুরু জাত ধর্ম গোত্র ভালোবাসার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, যদি মন থেকে সেই মানুষটিকে ভালোবাসা যায়, জয় হোক প্রতিটি ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। বন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর কমেন্টের জন্য। আর বন্ধুরা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন, এবং আমরা কিন্তু প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে এসে পড়েছি, সো বন্ধু আপনি অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে হুইচ ইজ facebook.com/dhakafm90.4 এ আপনি অবশ্যই ভিজিট করবেন, সেখানে যে পোস্টে দেয়া আছে সেখানে আপনি লাইক দিয়ে আপনার কমেন্টটি করবেন, এবং কমেন্ট করতে হলে অবশ্যই কিন্তু FM গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন, কারণ এখন থেকে আর নয় লাভ গুরু, এখন থেকে FM গুরু বন্ধু। সুমন আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন যে ভালোবাসার মীরা আপু ভালো থাকুক এবং তার ভালোবাসার মানুষকে ভালো রাখুক। আরো আছেন গোলাম মোস্তফা, তিনি বলেছেন মীরা ভাবি হাউ ক্যান ইট পসিবল, দ্যাট ওয়াজ গ্রেট। থ্যাংক ইউ বন্ধু। আরো যারা আছেন ফেসবুকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা SMS করেছেন আমাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু SMS করার নিয়মটি কিন্তু আমি আবারও জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে লিখবেন FM গুরু স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এই দিন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু সবার একটা রিকোয়েস্ট ছিল অনেকক্ষণ ধরে যে মীরা ভাবি এবং আমাদের মিজান ভাইয়া তাদের ফটো কেন আপলোড করা হচ্ছে না। জি বন্ধু, আর কিছুক্ষণের মধ্যেই আপনারা পেয়ে যাবেন সেই সেই ফটোটি, এবং অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। বন্ধু যারা এই মুহূর্তে ফেসবুকে আছেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন যে মীরা ভাবি এবং মিজান ভাইকে কি অসাধারণ লাগছে। যেমন এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে রিফাত মিরাজ সিবিজি, তিনি বলেছেন যে অসাম স্টোরি। আরো আছেন, তিনি তার নাম লিখিনি, তিনি বলেছেন যে
আমরা একটা ফোন কল নিয়ে নিই এবং আপনারা ফোনে যোগাযোগ করবেন 09611904904। একটি ফোন কল আছে, একটু নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গুরু কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি?
আমি আমি
জুয়েল সাহেব, আজকের আমন্ত্রিত অতিথি আপনাদের প্রিয় অভিনেতা মজনুন মিজান এবং তার প্রিয়তমা ভালোবাসার সারথী মীরা, এবং সাথে আছেন লুব্ধক মানব, তাদের সন্তান। আপনার যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে, আই এম সরি লাইনটা ডিসকানেক্ট। ইনফ্যাক্ট এত বেশি ফোন কল আসছে যে কারণে আমাদের কানেকশনটা ডেলিভার করতে একটু প্রবলেম হচ্ছে। আমরা তারপরে ফোন নিতে থাকবো, নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 09611904904। এই ফাঁকে আমরা কিছু টেক্সট নিতে থাকি।
জি বন্ধু, আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ মিজান খান, তিনি বলেছেন যে আপনি বলে দেন যে কিভাবে এত ভালোবাসা সম্ভব। আসলে চাইলে কিন্তু সবই সম্ভব। শরীফুল ইসলাম, তিনি বলেছেন যে এফএম গুরু পারফেক্ট কাপল, থ্যাংকস। আর যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, অবশ্যই আপনি কিন্তু ফেসবুকে কানেক্টেড হবেন আমাদের সঙ্গে। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে, উইচ ইজ www.facebook.com/ঢাকা FM 90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। সেখানে আমাদের মিজান ভাইয়া এবং আমাদের মীরা ভাবির ফটো আপলোড করা হয়েছে। মিজান ভাইয়ার সেই বুড়ির ফটো আপলোড করেছি, যেটা আপনারা এতক্ষণ ধরে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে।
আমরা একদম শেষ প্রান্তে বিদায় নেয়ার মুহূর্তে চলে এসেছি, এর মধ্যে আমরা টেক্সট নিতে থাকবো। আর সরি যে আপনাদের ফোন আসছে, বাট ফোনটা আমরা ট্রান্সমিট করতে পারছি না, এটা আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য। এর মধ্যে যদি ফোন কল পাই, আমরা সাথে সাথে আমরা এটা ফ্যাসিলিটেট করবো আজকের আমন্ত্রিত অতিথির কাছে। তার আগে আমরা মীরার কাছ থেকে শেষ কিছু মানে একদম ক্লোজিং নোট নিয়ে নিই, সব মিলিয়ে ভালোবাসার এই মানুষটিকে ঘিরে সমস্ত কিছুকে উদ্দেশ্য করে আপনার আপনার পক্ষ থেকে কি বলার আছে?
আমার উদ্দেশ্য হচ্ছে যে একজন মানুষ হিসেবে আসলে যে গুণাবলী থাকা উচিত, যে শুধু ভালোবাসা, ভালোবাসা তো ভালোবাসার মানুষকে তো সারা জীবন ভালোই বাসবে, সেটা আলাদা। প্রত্যেকটা মানুষকেই যেন আমরা ভালোবাসতে পারি, প্রত্যেকটা মানুষের মধ্যে মানুষকে যেন মানুষের মতো ভাবি এবং মানুষকে যেন ভালোবাসি। আর হচ্ছে আর ভালোবাসাটা আসলে টিকে রাখে বিশ্বাস। আমি এখানে একটু বলে রাখি, যখন আমি আমাকে অনেকেই বলতো যে ও যে মিডিয়াতে কাজ করে সেখানে তো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে থাকবে, এখন হয়তো তোমাকে ও হয়তো তোমাকে ইউজ করছে, এরকম হতে পারে। যেটা হচ্ছে এস্টাবলিশড হয়ে গেলে তোমাকে যেটা হয় আর কি, মানে কমন ফিচার, তো সেটা হচ্ছে আমি সেটা আসলে বিলিভ করতাম না। আমার কাছে মনে হয়েছে যদি করে করবে, কিন্তু আমি আমার বিশ্বাস থেকে কখনো সরি না,
আমি আমার জায়গা থেকে
সরব না, আমি আমার জায়গা থেকে সরব না। এবং সেই এখন আমার 10 ইয়ার্স হচ্ছে যে মানে ভেরি বিগিনিং এ যে আমাদের মধ্যে যখন আমরা বুঝলাম যে না, একে অপর ক্যাশুয়ালি আমাদের চলবে না, সেইখান থেকে যে কেয়ারিংটা মিজানের পক্ষ থেকে ছিল এখনো আছে সেটা। তো সেই কারণে আমি বলছি যে মানুষকে আসলে মানুষকে শান্তি দিয়ে বা সুখের, যদি কেউ সুখী হতে চায়, কেউ যদি ভালোভাবে বাঁচতে চায়, তাহলে ভালোবাসা টিকিয়ে রাখতে চায়, সেক্ষেত্রে আসলে বিশ্বাসটাই বড়। বিশ্বাস করতে হবে মানুষকে, এই বিশ্বাসই মানুষকে বাঁচিয়ে রাখবে। তো সেই কারণে হচ্ছে ভালোবাসা বাঁচিয়ে,
বিশ্বাস এবং ভালোবাসা একেবারে একে অন্যের পরিপূরক,
অন্যের পরিপূরক। সেই কারণে হচ্ছে আর যেটা বলতে চাই, এফএমকে ধন্যবাদ অনেক,
থ্যাংক ইউ,
যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য।
থ্যাংক ইউ স্পেশালি, আপনি সহজ করে দিয়েছেন ভালোবাসার সংজ্ঞাটাকে কাছ থেকে বোঝার, এবং আউট এন্ড আউট যেটি বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে ভালোবাসা এবং বিশ্বাস যেন একসাথে গাঁথা, নয়নের অংশ যেন নয়নের পাতা, তাই তো? আচ্ছা, সেভাবে আমরা শিক্ষাটা গ্রহণ করে নিলাম। ফাইনালি ক্লোজিং রিমার্কস ফ্রম মজনুন মিজান।
আমি বুড়ির সাথে আর একটু অ্যাড করতে চাই যে ভালোবাসাকে পরিচর্যা করতে হয়, নার্সিং করতে হয়, সেটা প্রত্যেক সময়ে প্রত্যেক ক্ষণে প্রত্যেক বাকে। তো আজকে প্রাণাব বাংলাদেশ, প্রাণাব ভালোবাসার বাংলাদেশ এই অনুষ্ঠানে অনেক শ্রদ্ধেয় এবং বিখ্যাত মানুষ আছেন, আমাদের এফএম গুরু, আমি আপনার ফ্যান। এই প্রোগ্রামে আমাকে আমার স্ত্রীকে আসবার সুযোগ করে দেওয়ার জন্য
আমাদের এই প্রোগ্রামের প্রডিউসার এবং এফএম কে আমি মানে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি সম্মানিত বোধ করছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার স্ত্রীকে এই প্রোগ্রামে পার্ট করবার জন্য, বিকজ সে সম্মানিত বোধ করছে, আমার ভালো লাগছে। গুরু, আমরা এই এখন এখানে মাজনুন মিজান যে জায়গাটা আছে, ভালোবাসার কনটেক্সট এবং ক্যারিয়ার বিল্ড আপের কনটেক্সট, আমাদের গল্পটা শেষ, তাই তো? গল্প কিন্তু আসলে শেষ না, গল্প শুরু। আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে, আমাকে অনেক কিছু করতে হবে, আমাকে বুড়ির জন্য বাবা হয়ে দাঁড়াতে হবে, আমাকে বুড়ির জন্য মা হয়ে দাঁড়াতে হবে, আমাকে বুড়ির জন্য বুড়ির সন্তানের পিতা হয়ে দাঁড়াতে হবে, আমাকে আমার মার সন্তান হয়ে দাঁড়াতে হচ্ছে। আমি যখন অভিনেতা তখন দর্শকের জন্য আমাকে ভালো অভিনয় করতে হচ্ছে, আমি ভালো অভিনয় করতে চাই, আমি ভালো অভিনয় করতে চাই। এই মুহূর্তে দেশে বিদেশে এফএম এর লিসেনার যারা আছেন, আমি বিনীতভাবে করজোড়ে তাদেরকে বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখনো পর্যন্ত ল্যান্ডমার্ক কোনো কাজ করতে পারিনি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আমি যেন এমন কোনো কাজ করে যেতে পারি যেটা করে গেলে আমি মরে যাবার পরও আমাকে স্মরণ করবে এদেশ, এদেশের মানুষ। আমি সেই সুযোগটা চাই, আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। মানুষই সত্য, মানুষই বড়, শেষ পর্যন্ত আমরা সকলে আসলে মানুষ।
দারুণভাবে শেষ করলেন এবং সেই কথা লালনের সেই পরিচিত কণ্ঠস্বরের সাথে কিন্তু দারুণভাবে মিলে গেছে মাজনুন মিজানের সর্বশেষ কথাগুলো, মানুষ দেখতে এসেছিলাম ভবে এমন জনম আর কি হবে, মানুষের মধ্যেই কিন্তু আলটিমেট মানুষ হিসেবে পথ চলার আলটিমেট ডেস্টিনি কিন্তু মানুষে গিয়ে মিশে যায়। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে বন্ধু, একদম শেষ প্রান্তে চলে এসেছি, অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা এই দুইজন মানুষের জন্য, ভালোবাসার এই দুই সারথীর জন্য মাজনুন মিজান এবং মীরা, অনেক কৃতজ্ঞতা, অনেক শ্রদ্ধা। এবং শেষ মুহূর্তে আমি অবশ্যই যার কথা কণ্ঠস্বর আপনাদের কাছ পর্যন্ত না পৌঁছালে ভালোবাসার বাগানটাই অসম্পূর্ণ থেকে যায়, সেটি হচ্ছে ভালোবাসার কলি, ভালোবাসার ফুল, মানব লুব্ধক মানব, রাইট মানব? আমি স্বাগত জানাচ্ছি প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে, কিছু একটা বলো এবং তোমার কথার সাথে সাথে আমরা অনুষ্ঠান শেষ করব।
তোমার নাম বলো।
আমি কি তোমার নাম ঠিক বলছি মানব? তোমার নাম হচ্ছে লুব্ধক মানব, রাইট?
শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো।
লুব্ধক মানে কি বলো তো? লুব্ধক এবং মানব লুব্ধক মানব, এটা মানে কি? লুব্ধক মানে কি সেই জিনিস যেটা আকাশে সবচেয়ে বেশি জলজল করে জ্বলে, সেইটা? সেটা কি বাবা? আচ্ছা তোমার নামটা কে রেখেছে বাবা, এত সুন্দর এত চমৎকার একটা নাম, আমার মনে হয় সেরকম বড় মাপের কেউ রাখছে নামটা, নামটা কে রাখছে তোমার জানো? স্যারের নাম মনে আছে তোমার? কি নাম? তুমি মনে ইচ্ছা করে আমার সামনে বলতে চাচ্ছ না। আচ্ছা তোমাকে আমি একটা অপশন দিই, হুমায়ুন আহমেদ স্যার এই নামটার সাথে অনেক বেশি পরিচিত, তিনি কি তোমার এই নামটা রেখেছেন লুব্ধক মানব? হ্যাঁ
হ্যাঁ বলো।
আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন না, দারুণ কিউট কিছু কেমিস্ট্রি এখানে হচ্ছে, মাথা ঝাঁকিয়ে সে বলবার চেষ্টা করছিল, ইনফ্যাক্ট এটা যেহেতু অডিও মিডিয়া সেটার জন্য আমি তার হয়ে ব্যাপারটা ট্রান্সলেট করে দিলাম, সব মিলিয়ে দারুণ এক পারিবারিক কেমিস্ট্রির ভেতরে আমরা আছি। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, আপনাদের কাছে আপনারা বারবার অনুরোধ করেছিলেন ভালোবাসার এমন কোন যুগলকে নিয়ে আসতে যাতে করে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়, আপনাদের দর্শনগুলো পরিষ্কার হয়, সবকিছুই কিন্তু সহজ হয়ে গেছে এবং এদের উপস্থাপনার কারণে অনেক কিছুই কিন্তু পরিষ্কারভাবে আমাদের সামনে প্রতিভাত হয়েছে। আমি শুধু দোয়া করতে চাই, আমি শুধু একটা প্রার্থনা করতে চাই যে বড়দির কাছে, বড়দি হয়তো আপনি আপনার আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, অথবা কোনো না কোনো ভাবে যদি আপনার কাছে এই তথ্যগুলো পৌঁছে যায় বড়দি, বড়দি প্লিজ আপনি এই ভালোবাসায় দারুণ করে আপন করে নেন আপনার এই বোনটিকে, বড় বেশি ভালোবাসে আপনাকে। এবং আমিও অবশ্যই অনুরোধ করব মাজনুন মিজান নিজে থেকেই এই ফিলটা অনুভব করেন, তারপরও তিনি নিজে থেকেই বলেছেন যে আমি আমার চেষ্টা থাকবে খগেন স্যার যে স্যার আমাকে সন্তানের মর্যাদা দিয়েছিলেন সেই স্যারকে কিভাবে আপন করে নেওয়া যায় এবং সমস্ত কিছুকে ভুলিয়ে রেখে তাদের সাথে কিভাবে মিশে যাওয়া যায় সেই চেষ্টাটা তার অবিরতভাবে থাকবে। এবং স্পেশালি আমাদের আজকের যিনি আমন্ত্রিত অতিথি মীরা ভাবে উনার জন্য তার সেই সেই প্রচেষ্টা থাকবে যাতে করে তিনি পরবর্তী এই জীবনটাতে তাকে কষ্ট পেতে না হয়। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, একদম শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে আপনাদের প্রচুর কমেন্টস, প্রচুর লাইক, সবকিছুর জন্য আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ। এবং আমরা সমস্ত ধর্ম, সমস্ত ধর্মের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা, পরিপূর্ণ সম্মান, পরিপূর্ণ ভালোবাসা রেখে অনুষ্ঠান বিদায় নিচ্ছি। কিন্তু এই কথাটি অবশ্যই সত্যি যে সবকিছু আসলে বিমূর্ত হয়ে ওঠে যেখানে ভালোবাসা এসে ধরা দেয়। এবং সেই কারণে আমাদের হয়তো বারবার বলতে মন চায় প্রত্যেকটি প্রাণ ধরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। একটি দারুণ কমেন্টস মোহাম্মদ মেহেদি হাসান, আমি প্রণব ভালোবাসার ফুল টিমের উদ্দেশ্য করে বলছি, আমরা ১২ জন ময়মনসিং পলিটেকনিক থেকে খুব কষ্ট করে ঘরের চাল ছিদ্র করে অ্যান্টিনা লাগিয়ে শুনছি। ও মাই গড, সেল নাম্বারটা দিয়েছে, এটা আমার নাম্বার, গুরু আমি আপনার সাথে কথা বলতে চাই, প্লিজ প্লিজ একবার কানেক্ট করেন প্লিজ। আই এম সরি অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, না হলে হয়তো আমরা আপনার সাথে ফোন দিয়ে কথা বলে নিতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক বড় করে বাঁচবেন। দেশের পরিস্থিতি যাই থাকুক না কেন, আমরা বিশ্বাস করি ভালোবাসা সমস্ত কিছুর সমাধান নিয়ে এসে দিবে। এবং চিরচেনা সে কথাগুলো বলতে বলতে বিদায় নিই বন্ধু, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। বিদায় বন্ধু।
This track was downloaded from FusionBD.com.